exclusively on FusionBD.com.
The original guru is back.
অদেখা সত্য হলেও তোমাকে আমি চাই, মিছে মিছে খেলাতে ভুল হলেও তোমাকে আমি চাই, নীল কথাতেও তোমায় ছুতে চাই, বিশ্রামহীন কথোপকথনেও মন তোমাকেই পেতে চায়, বোকা বাক্সের পর্দার মাঝেও তোমার ছায়া রয়। ভালোবাসার কত শত রূপ তা বুঝতে বুঝি কষ্ট হয়। যে সকল বন্ধুরা ভালোবাসা নিয়ে অনেক বেশি কষ্টে আছে, কখনো বা চোখের নিচে কালি পড়েছে, কখনো বা অযথায় হাসছ, কখনো বা বোকা বাক্সের দিকে তাকিয়ে মনটা খারাপ হয়ে যাচ্ছে, কখনো বা বলছো ইস তাকে যদি আবারও পেতাম যে একবার চলে গিয়েছে, তাই না? এই সব হেজিটেশন গুলো দূর করে দেবার জন্য কিন্তু ভালোবাসা বাংলাদেশ তোমাদের এখন একেবারে কাছে, এবং ভালোবাসা বাংলাদেশ নিয়ে তাসমিয়া হাজির হয়ে গিয়েছে ঠিক স্টেশনগুলিতে। দেখতে পাচ্ছি রাত 11:05 এবং প্রতি বৃহস্পতিবার থাকি তোমাদের সাথে, এবং আমাদের যে ভালোবাসা বাংলাদেশের যাত্রা, এই যাত্রায় কে থাকেন তোমাদের সাথে? তাসমিয়া তো অলওয়েজ আছি, সেই সাথে গুরু থাকেন তোমাদের সাথে। সো গুরুর জন্য কিন্তু কিছুক্ষণ ওয়েট করতে হবে তোমাদের সবাইকে, কারণ গুরু তোমাদের জন্য হট সিটে বসতে না বসতেই আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলে দেবো, সেই ব্যাপারগুলা জিনিস না ছুটি ব্যাপার, সেই ব্যাপারগুলো আমাদের সবারই কিন্তু খুব বেশি পছন্দ, তাই না? সেই ব্যাপারগুলো কি? সেটা হচ্ছে ফেসবুক, রাইট? ফেসবুকে যে আমরা পোস্টটা করি, সেই পোস্টটা আমি জানি আমার বন্ধুদের খুব বেশি পছন্দ, এই জন্য তোমরা বেশি বেশি শেয়ার করো। আর শেয়ার করলে কি হয় এটা কিন্তু এই মুহূর্তে তোমরা সবাই জেনে গিয়েছ, তারপর আমি আবারও বলছি, ফেসবুকে পোস্টটা তোমরা যদি শেয়ার করো, তোমরা কিন্তু ফোন অন লাইভে আমাদের সাথে থাকতে পারো, এবং ফোন অন লাইভে কিন্তু তোমাকে গুরু কল দিবে, আর সে সাথে কিন্তু হয়ে যাবে অনেক কথা, তাই না? এবং পাশাপাশি সে সারপ্রাইজ ফোন কল দিব আমরা তাকে, যে সবচেয়ে বেশি শেয়ার করবে, শুধু শেয়ার করলে হবে না। এবং পাশাপাশি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে ফেসবুকের কমেন্ট, কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকতে পারো, পাশাপাশি একটু লাইক দিয়ে আমাদের সাথে থাকতে পারো। এবং যে কথাটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম সেই কথাটা হচ্ছে, তোমরা যদি আমার সাথে হট সিটে এসে জয়েন করতে চাও, তোমাদেরকে কি করতে হবে? হট সিটে জয়েন করতে গেলে তোমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে টেক্সট করতে হবে তোমাদের মোবাইল ফোন থেকে, এবং মোবাইল ফোনে টেক্সট করার নিয়মটা বলে দিচ্ছি তোমাদেরকে। মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবে ওজি, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার কারেন্ট লোকেশন, স্পেস দিয়ে তোমার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দিবে 16260। এই নাম্বারে আমি আবার বলছি 16260। এই নাম্বারে যদি তোমরা আমাদের সাথে হট সিটে বসে তোমার ভালোবাসার কথাটা, টক মিষ্টি ঝাল সব কথাগুলো আমাদেরকে বলতে চাও, এবং সেই সাথে সবাইকে বলছি যে তোমরা কিন্তু চাইলে আরো অনেক কিছুই করতে পারো। সেটা কি, সেটা না হয় পরে বলবো, তবে এই মুহূর্তে আমি চলে যাবো ছোট্ট একটা বিরতিতে। তবে বিরতিতে যাবার আগে বলছি, ফেসবুকের কথা যখনই বলি, যে কথাটা আমি তোমাদেরকে সবসময় বলি সেটা হচ্ছে আম্বার আইডি, রাইট? আম্বার আইডি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ। জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আরপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, এবং হ্যাঁ, লো লেটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করতে পারেন 09611333777 এই নম্বরে। আমার এটির কথা তো হয়ে গেল, এখন যে কথাটা বাকি আছে সেটা হচ্ছে, সেটা হচ্ছে অনেক বেশি তোমাদেরকে ভালোবাসি, অনেক 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 বেশি ভালোবাসি। তাই তো চলে যাবো একটা ব্রেকে, এবং ব্রেকের পর ফিরে এসে তোমাদের সাথে আবারও হবে জম্পেশ আড্ডা। সো সাথেই থাকো, শুধু থাকো ঢাকা এফএম 90.4, অ্যান্ড ইয়েস, এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং লিরিং স্বাদে টুইং টুইং টুইং।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছো?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়াল দু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট। ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি,
তো এই শোতে কি কি থাকছে?
ফুড
গুড,
গসিপ
গুড,
ইভেন্টস
গুড,
আর সবকিছু যখন একসাথে।
That's right, for a Fatafati time, catch me, Rida, on my show, Fatafati Afternoon. Rubi Thike Vrushpatibar from 2 p.m. to 5 p.m. right here on Dhaka FM 90.4.
Internet Thike Tumi Ki Shikhecho?
Amra Tinjon Mile Babar Jutar Bakso Diye Projector Baniyechi.
Ami Internet Thike Hiyal Du Shikhechi, Oi 19 Rokom Gali Dewa Shikhche.
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট। ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি।
সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রাফি এবং আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমাকে শুনতে হলে কান পেতে রাখতে হবে আমার অনুষ্ঠানে, যার নাম হল সন্ধ্যার
রবি থেকে বৃহস্পতিবার 5টা থেকে 8:30 only on ঢাকা FM 90.4।
হ্যাপি বার্থডে দোস,
only wish gift koi
এই নে 5 টাকা।
5 টাকায় কি হয়?
কি হয়?
5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, মামার লেমন টি মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিঙ্কের 1 GB ইন্টারনেট।
জি, বাংলা লিঙ্কে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিঙ্ক।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম 2 বার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যারে।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছো?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়াল দু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট। ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি।
This is Dhaka FM 90.4.
হ্যাপি বার্থডে দোস,
only wish gift koi
এই নে 5 টাকা।
5 টাকায় কি হয়?
কি হয়?
5 টাকার জন্য বাসের টিকিট, ক্যান্টিনের সিঙ্গারা, মামার লেমন টি মিস হয়ে যায়, আর সবচেয়ে বড় মিস তো বাংলা লিঙ্কের 1 GB ইন্টারনেট।
জি, বাংলা লিঙ্কে 99 টাকা বা তার বেশি মূল্যের ইন্টারনেট প্যাক কিনে 5 টাকা রিচার্জ করলেই পাবেন আরো 1 GB। এমন চান্স কি আর বারবার আসে? বাংলা লিঙ্ক।
স্কিন কেয়ার, লাইফস্টাইল, সিম্পল সলিউশন টু এভরিডে প্রবলেমস, আধুনিকতা, সৌন্দর্য, সবই পাবেন এখানে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 8টায় শুনুন
মেরিন প্রোটেক্টিভ কেয়ার সুপার উইন্টার ডেজ।
সুপার উইন্টার ডেজ,
প্রতিদিন আমরা আড্ডা দিব একটা ডিফারেন্ট টপিক নিয়ে, টু মেক ইউর লাইফ বেটার। সো স্টে টিউনড টু ঢাকা FM 90.4।
ইন্টারনেট থেকে তুমি কি শিখেছো?
আমরা তিনজন মিলে বাবার জুতার বাক্স দিয়ে প্রজেক্টর বানিয়েছি।
আমি ইন্টারনেট থেকে হিয়াল দু শিখেছি, ওই 19 রকম গালি দেওয়া শিখছে।
ইন্টারনেটে ভালো খারাপ দুটোই আছে, নিশ্চিত করুন আপনার সন্তান যেন শুধু ভালোটাই শেখে। বাংলাদেশে এই প্রথম রবি নিয়ে এলো সেফনেট, ভিজিট করুন www.robisafenet.com এবং সিলেক্ট করুন শুধুমাত্র নিরাপদ সাইটগুলো। রবি,
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে। ভালোবাসার বাংলাদেশ,
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, টিউন করে আছেন ঢাকা এফএম 90.4। তাই আজকে আপনাদের সাথে ভালোবাসা বাংলাদেশ নিয়ে কথা দিয়েছিলাম, এরপর যখন মানে বিরতির পর যখন ফিরে আসবো আমাদের সাথে গুরু থাকবেন এবং সেই কথাটাই কিন্তু এখন রাখবো। তবে সেই কথাটাতে মানে আপনাদের জন্য আমল করার আগে যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে আমাদের ফেসবুক ফ্যান পেজের লিঙ্কটা। ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটা হচ্ছে আমাদের facebook.com/ilovedhakafm। আমি আবারও বলছি facebook.com/ilovedhakafm, যেটা আমাদের ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজের আইডি, যেখানে আমরা এই মুহূর্তে একটি পোস্ট করে দিয়েছি। সেই পোস্টটা যত বেশি আপনি আপনার ওয়ালে শেয়ার করবেন, সেই বন্ধুকে যে বন্ধুটি সবচেয়ে বেশি শেয়ার করবেন সেই বন্ধুটি কিন্তু আমাদের সাথে সারপ্রাইজ ফোন অন লাইভে থাকবেন এবং আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের না আপনার সাথে কথা বলবেন আমাদের সবার প্রিয় গুরু, যিনি আপনার ভালোবাসার কথা পুরো বাংলাদেশে ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে ছড়িয়ে দিবেন। এবং সেই সাথে কিন্তু আপনারা যদি আমাদের প্রতিটা গেস্ট যেরকম আসে প্রতি পর্বে সেরকম গেস্টের মতো যদি আপনিও ভাগ্যবান হতে চান, আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে চলে যেতে হবে এবং মেসেজ অপশনে গিয়ে আপনি টাইপ করবেন OG দিয়ে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নম্বর লিখে পাঠিয়ে দিবেন 16260। এই নাম্বারে অপেক্ষায় আছি আপনার ফোন নম্বর, আপনার কমেন্ট এবং আপনি যে শেয়ার করেছেন সেই চিত্রটি দেখার জন্য। এবং এত কথা বললাম, সব কথার কিন্তু একটাই কথা, আমরা অনেক বেশি ভালোবাসি আমাদের গুরুকে। তাই চলে যাচ্ছে এবার আমাদের প্রিয় গুরুর কাছে। জি গুরু, কেমন আছেন?
কেমন আছি। আচ্ছা, এই প্রশ্নটা উত্তরটা এরকম হবে আজ, সেটি হচ্ছে তাসমিয়া, তুমি কি কখনো শুনেছো যে কখনো কোনো অন্যায় কাজ করলে ভালো লাগে?
না।
আজব কথা কিন্তু, যে কাজটি অন্যায় কিন্তু আবার বলছে ভালো লাগে। সেটি হচ্ছে আমরা ছোটকালে প্রায় শুনতাম কিংবা এখনো শুনে থাকি যে অন্যের চিঠি পড়বে না, অন্যের ডায়েরি পড়বে না, তাহলে খারাপ কাজ, এটা অন্যায় কাজ। আর আজকে সেই কাজটি করতে যাচ্ছি। আমাদের কোন একজন বন্ধু দেশ দূর থেকে, চায়ের দেশ সিলেট থেকে চিঠি পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন সে বিস্তারিত বলছি। সেটি হচ্ছে যে গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের ভালোবাসার বাংলাদেশে নতুন একটি আয়োজন যুক্ত হয়েছে, মানে ইনফ্যাক্ট হতে যাচ্ছে আজ থেকে, সেটি হচ্ছে ভালোবাসার চিঠি। এখনকার এই ডিজিটাল যুগে আমরা সবাই হোয়াটসঅ্যাপ, ভাইবার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যেগুলো বলা হয়েছে ইন্টারনেটে যে কাজগুলো হয়ে থাকে, ইমোশন প্রকাশ করার যে মাধ্যমগুলো হয়ে থাকে সেখানে আমরা লিখি। যেমন তুমি দেখবে যে ফেসবুকে যদি তুমি কিছু ট্রাই করো লেখার, যে আই অটোমেটিক কিন্তু ফেসবুক তোমাকে সাজেশন দিয়ে দেয়, মানে টাইপিং কিবোর্ড সাজেশন দিয়ে দেয় যে এটার পরে এটা। ওখানে আসলে অনুভূতিগুলো আমার কাছে মনে হয় ডিজিটাল থাকে, পুরোপুরি ভাব প্রকাশ করা যায় না আমার মনে হয়। কিন্তু পরিবর্তনের যুগে সবকিছুকে স্বীকার করতে হয়, চিঠি হারিয়ে গেছে। ছোটকালে দেখতাম যে আমার মা চিঠি লিখত তার মাকে, অর্থাৎ আমার নানিকে, কিংবা আমি কখনো চিঠি লিখেছি কিংবা কখনো শুনেছি যে চিঠি লেখার যে আবেদন, সে আবেদন না কখনো এই হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক দিয়ে প্রকাশ করা যায় না। একটা চিঠি লিখতে গেছে একজন, লিখতে লিখতে হঠাৎ করে মনে হচ্ছে না ভালো হচ্ছে না, ছিঁড়ে ফেলে দিল। সকালবেলা দেখা যাচ্ছে যে ঘর ভর্তি শুধু টুকরো টুকরো কাগজ চিঠি, পরিপূর্ণ চিঠিটা তখনও তার লেখা হয়নি। কিংবা লিখতে লিখতে কালি শেষ, কখনো বা চিঠিটা রঙিন কাগজে, কখনো বা চিঠির ভেতরে গোলাপ ফুলের পাপড়ি শুকিয়ে গেছে, কিংবা ছোট্ট একটি কলি ভাজ করে খামে ভরে তার ভালোবাসা মানুষকে পাঠাচ্ছে। এই জিনিসগুলো এখন আর দেখা যায় না। সেই অভ্যাসটিকে আবার নতুন করে চালু করার জন্যই এই উদ্যোগ, সেটি হচ্ছে ভালোবাসার চিঠি, যেটি গত পর্বে আমরা বলেছিলাম যে আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা ভালোবাসার চিঠিগুলো চাইছি, যিনি তার প্রিয়তমাকে অথবা ভালোবাসার মানুষকে চিঠি পাঠাতে চান, নতুন করে অভ্যাসটা চালু করতে চান, তাদের জন্য আয়োজন। ঠিক সেই আয়োজন একজন সামিল হয়েছেন, অনেকগুলো চিঠি আমরা পেয়েছি, তার ভেতর থেকে যে চিঠিটি আজকে আমরা পড়ছি সেটি এসেছে চায়ের দেশ সিলেট থেকে, বাট শুধু চিঠিটা এসছে, কোনো চা আসেনি। তাই বলছি এর পর থেকে যারা চিঠি পাঠাবেন, যদি কেউ বগুড়া থেকে পাঠান দই পাঠিয়ে দেবেন, রাজশাহী থেকে পাঠালে মানে আমের সময় আম পাঠিয়ে দেবেন, রংপুর থেকে বললে লিচু পাঠিয়ে দেবেন চিঠির সাথে, ভালো লাগবে পড়তে। যাক, যোগ করছিলাম, আমার মনে হয় যে এই চিঠির আয়োজনটি আমাদের অনুষ্ঠানে নতুন একটি মাত্রা যোগ করবে। যারা লিখতে ভুলে গেছে কিংবা অনেক সময় সময়ের কারণে লেখা হয় না, সেই ভাবগুলোকে আবার তুলে ধরবে মনের আঙিনাতে। তাই আপনাদের চিঠি চাইছি, চিঠি যে ঠিকানায় আপনারা লিখে পাঠাবেন সেটি হচ্ছে বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, নাভানা টাওয়ার, 15 ফ্লোর, ঢাকা FM, গুলশান এক, ঢাকা, বাংলাদেশ। আমি আবার বলছি, বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, নাভানা টাওয়ার, 15 ফ্লোর, ঢাকা FM, গুলশান এক, ঢাকা, বাংলাদেশ। আমি পরবর্তীতে আরো বেশ কয়েকবার বলবো, তো এখন আর সময় নষ্ট করব না। যে বন্ধুদের চিঠি আমি পড়ব, বহু বছর পর চিঠি পড়ছি, এবং এটি অন্যায় হলেও ভালো, যে বলে না যে কিছু কিছু অন্যায় যদি কারোর মঙ্গল হয় সেটি অন্যায় না, সেটি ভালো। তা আজ হয়তো সেরকমই একটি কাজ করতে চাইছি, কারণ সে বন্ধুটি পাঠিয়েছেন অনেক কষ্ট করে, যেন গুরু সে ভালোবাসার চিঠিটা পড়ে শোনায়। আশা করি আগামী পর্বে আপনাদেরও এরকম অসংখ্য ভালোবাসার চিঠি পাবো, সেখান থেকে গুরু আপনাদের ভালোবাসার চিঠিটা পড়ে শোনাবে। তো আমি কি চিঠিতে যাই তাহলে?
জি গুরু, আমরা শুরু করছি।
আচ্ছা, প্রিয়, অনেক দিন, আসলে অনেক বছর পর তোমাকে চিঠি লিখতে বসলাম। এটার আসল ক্রেডিট অবশ্য গুরুকে দিতে হবে। যদি উনি এই উদ্যোগটা না নিতেন, তাহলে হয়তো এই জিনিসটা ডিজিটাল যুগেই থাকত আর চিঠি লেখা হতো না। ফেসবুক আর হোয়াটসঅ্যাপই হয়তো ভালো লাগার শব্দগুলো বন্দী হয়ে থাকত। জানি না আমার চিঠিটা অনুষ্ঠানে পড়া হবে কিনা, তবু লিখতে খুব ভালো লাগছে। জানো, খুব হাত কাঁপছে আর শব্দগুলো হয়তো এলোমেলো হচ্ছে, কিন্তু তোমাকে এত বছর পর চিঠি লিখছি এটা ভাবতেই খুব ভালো লাগছে। লিখতে লিখতে মনে পড়ে গেল যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনকার কথা। সেদিন তুমি একটা লাল পাঞ্জাবি পরেছিলে আর আমি নীল রঙের একটা ড্রেস, সম্পূর্ণ অপরিচিত দুটো মানুষ, কিন্তু আজ একজন আরেকজনকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারি না। দেখতে দেখতে প্রায় 7.5 বছর কেটে গেল, তাই না? আর এভাবেই আমার পাশে থেকে সারা জীবন। আর কিছু লিখব না, কারণ এখন আমি লিখতে লিখতে খুব ইমোশনাল হয়ে পড়ছি, পুরনো সব স্মৃতিগুলো চোখের সামনে ভাসছে। আচ্ছা, তবু একটা কথা বলি, যেটা তোমার প্রতি আমার একমাত্র অভিযোগ। তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এই ভালোবাসাটা প্রকাশ করো না কেন? আমিও চাই তুমি আমার হাত ধরে বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি এটা শুনতে চাই কখন তুমি বলবে, শাড়িতে তোমাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তুমি কখনোই বলো না। যাই হোক, এটা তোমার প্রতি আমার সুপ্ত একটা অভিযোগ, হয়তো সারা জীবনই থেকে যাবে। আর কিছু লিখবে না, কারণ তোমাকে লিখতে বসলে আমার কথা কোনোদিনও শেষ হবে না। ভালো থেকো, ইতি তোমার নীলাঞ্জনা, সিলেট থেকে। বেশ ভালো একটি চিঠি ছিল, বেশ অভিমান, ছোট ছোট অভিযোগ, অভিমান ও অনুযোগ, অভিযোগ এগুলো নিয়েই তো ভালোবাসা। আশা করি আমার বন্ধুরা বুঝতে পেরেছে, সিলেট থেকে নীলাঞ্জনার চিঠি আমি আজ পড়ে শোনালাম। আগামী পর্বে, প্রত্যেক পর্বে এভাবে আপনাদের কাছ থেকে ভালোবাসার চিঠিগুলো চায়, যে চিঠিগুলোতে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে কিছু সুপ্ত ভালোবাসার কথা সবার সামনে চিঠির মাধ্যমে প্রকাশ করবেন, আমি পড়ে শোনাব। আমি আবারও বলছি, চিঠি লেখার নিয়মটা মানে ঠিকানাটা বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, নাভানা টাওয়ার, 15 ফ্লোর, ঢাকা FM, গুলশান এক, ঢাকা। অবশ্যই হাতে লেখা চিঠি, কোনো টাইপিং চিঠি কিন্তু চলবে না, কোনো ডিজিটাল সিস্টেম এখানে গ্রহণযোগ্যতা পাবে না, হাতে লেখা চিঠি। প্রকৃতপক্ষে হাতে লেখা চিঠি, আপনাদের চিঠির অপেক্ষায় থাকলাম।
গুরু, আমার আপনার কাছে একটা প্রশ্ন আছে।
হ্যাঁ বলো।
এই চিঠিটা আপনি পড়ে শোনালেন, চিঠিতে খুব সুন্দর করে লেখা ছিল শাড়ি চুড়ি, মানে এই যে ভালোবাসার সাথে, এবং আমি যদি বাংলাদেশের ভালোবাসার কথাই ধরি, যে প্রায় প্রতিটা ছেলেরও কিন্তু দেখা যায় তারা মডার্ন মেয়ে পছন্দ করে, কিন্তু যখন আসল প্রেমিকার কথা আসে কিংবা বউয়ের কথা, সেখানে কেন শাড়ি চুড়ি টিপ বড় চুল এই ব্যাপারগুলো থাকে?
একটা সহজ উত্তর, সেটা হচ্ছে আমরা বাঙালি, আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে পারবো না, আমরা আমাদের প্রকৃত সত্তাকে ভুলতে পারবো না। বাঙালি মানেই হচ্ছে শাড়ি, বাঙালি মানেই আমরা ছেলেরা কল্পনা করে থাকি একটা মেয়ে শাড়ি পরে থাকবে, বড় টিপ পরে থাকবে, চুলগুলো খোলা থাকবে, যখন হঠাৎ করে একটা বাতাস আসবে চুলগুলো উড়ে মুখের উপর আছড়ে পড়বে, ওটা হয়তো হাত দিয়ে কখনো সরিয়ে বলবো তোমাকে বেশ ভালো লাগছে, তুমি এভাবে আমার পাশে থেকো, এভাবেই আমরা কল্পনা করি, এটাই আমাদের ভালোবাসা।
তাহলে গুরু, আমাদের মেয়েদের ছেলেদের কাছে এরকম কোন ড্রেস কোডটা প্রত্যাশা করা উচিত?
পাঞ্জাবি, এটা তোমরা ভালো বলবে, এটা আমরা ছেলেদেরটা বললাম। শাড়ির ব্যাপারে যেটা হয় যে সাধারণত মেয়েদেরকে যদি আমরা শাড়ি টিপ খোলা চুল অথবা বেলিফুলের মালা দিয়ে কল্পনা করে থাকি, একটি মেয়েও কিন্তু তার ভালোবাসার মানুষকে চায়। সাধারণত পাঞ্জাবিটা আমাদের খুব পছন্দের একটি ট্র্যাডিশনাল ড্রেস, এটি বিশেষ দিনে দেখবো ভ্যালেন্টাইনে বলো, পহেলা বৈশাখ বলো, বিশেষ দিনগুলোতে আমরা পাঞ্জাবি পরতে খুব পছন্দ করি ছেলেরা। আমার মনে হয় যে শাড়ির সাথে পাঞ্জাবির যে কম্বিনেশন, এটা খুব ভালো যায়।
জি, এবং ফুল যেটা কথা বলেন, ফুলটাও কিন্তু সেই মানুষটা যদি গিফট করে সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে।
আচ্ছা, যেটা আমি বলি যে প্রোগ্রামের শুরুতে তাসমিয়া বেশ কিছু কথা বলে দিয়েছে, আরেকটি বার বলা যায়, ফেসবুকে ইতিমধ্যে আমাদের একটি পোস্ট দেওয়া হয়েছে ভালোবাসা বাংলাদেশকে নিয়ে। পোস্টটি আমার বন্ধুর কাছে প্রত্যাশা করছি, বন্ধুদের কাছে প্রত্যাশা করছি, খুব বেশি বেশি করে শেয়ার করতে হবে, ঝটপট শেয়ার করুন, সর্বোচ্চ জিনিস শেয়ার করবেন। তার সাথে কি হবে দেখতে চান? কি হবে দেখি তাহলে তার সাথে কি হয়। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম গুরু।
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, কে বলছেন? তার ভেতরে আপনি একজন, এবং আপনার সাথে আমরা ফোনে এখন আড্ডা দিচ্ছি, তাই তো?
জি গুরু।
আচ্ছা, এটাই আমার বন্ধুদেরকে বলছিলাম যে পোস্ট দেওয়া আছে, খুব বেশি শেয়ার করতে হবে, তোমাদের বিভিন্ন বন্ধুদের ওয়ালে শেয়ার করতে হবে, টাইম লাইনে শেয়ার করতে হবে, নিজের পোস্টে শেয়ার করতে হবে। আর যদি শেয়ার করো তাহলে কি হবে, সবচেয়ে বেশি জিনিস শেয়ার করবেন তার সাথে। ঠিক এখন যেভাবে মাসুদ ভাইয়ের সাথে কথা বলছি, আপনার সাথে আমি কথা বলবো, আড্ডা দেবো। তো মাসুদ ভাই, কেমন আছেন, কেমন লাগছে আমাদের অনুষ্ঠান?
জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে গুরু। গুরু, আমি অনেক খুশি আছি যে আপনার সাথে গুরু আমি কথা বলতেছি ফোনে।
আমারও অনেক ভালো লাগছে আমার বন্ধুর সাথে কথা বলতে পেরে।
জি গুরু,
চিঠিটা কেমন লাগলো? আপনি চিঠি লিখে পাঠাবেন তো?
ইনশাআল্লাহ,
ইনশাআল্লাহ। আপনি খুব মানে আবেগে ভাসছেন এখন মনে হয়।
জি গুরু, আমি আজকে অনেক খুশি স্যার, অনেক খুশি গুরু।
আমারও খুব ভালো লাগছে আপনাদের সাথে কথা বলতে পারলে, এমনি খুব ভালো লাগে, আর যখন এরকম একজন ভালো বন্ধুর সাথে কথা বলতে পারি তখন আরো মনটা ভালো হয়ে যায়।
জি গুরু।
তো মাসুদ ভাই, কি করা হয় ব্যক্তিগত জীবনে?
গুরু, আমি একটা কোম্পানিতে ছোট একটা জব করি।
আচ্ছা, কোনো কাজই ছোট নয়, সব কাজ বড়। আপনি কাজ করছেন এটাই বড়, কোনো কাজকে কখনো ছোট মনে করবেন না।
জি গুরু।
সবসময় নিজের কাজকে শ্রদ্ধা করবেন, তাহলে কাজ আপনাকে শ্রদ্ধা দেবে।
জি গুরু।
পরিবারে কে কে আছে মাসুদ ভাই?
জি গুরু।
আপনার পরিবারে কে কে আছেন?
পরিবারে গুরু আমার দুই ছেলে এক মেয়ে আছে আর আমার মা।
বাহ, আশা করি সবাই শুনছেন, তা না হলে কেউ কেউ তো শুনছেন।
জি গুরু।
আচ্ছা মাসুদ ভাই, আমাদের অনুষ্ঠান শুনবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, আপনার ভালোবাসা আমরা চাই, সকল বন্ধুদের ভালোবাসা আমরা চাই।
অবশ্যই অবশ্যই গুরু।
ভালো থাকবেন মাসুদ ভাই, আবার হয়তো কোন একটি আয়োজনে আপনার সাথে কথা হবে
ইনশাআল্লাহ।
আর আপনাকে আজকে ফোনে নিয়েছি বিধায় কিন্তু এই না যে আপনি শেয়ার করবেন না, আপনিও কিন্তু শেয়ার করবেন।
জি জি, অবশ্যই শেয়ার করব।
ঠিক আছে, ভালো থাকবেন, সৃষ্টিকর্তা আপনার পরিবারকে অনেক ভালো রাখুক, ভালো থাকবেন।
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। এটাই বলছিলাম, বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে মাসুদ ভাইয়ের মতো এর আগের পর্বে যার সাথে আমরা কথা বলেছিলাম, অসুর শ্রাবণ, তার মতো আপনার সাথেও ফোনে কথা হবে, আপনার সাথেও আমাদের একটি ছোট্ট ভালোবাসার কথাবার্তা বিনিময় হয়ে যাবে। আর স্টুডিওতে যদি আপনি আপনার ভালোবাসার কথা বলতে চান, গুরুর সামনে বসে স্টুডিওতে বসে সারা দেশবাসীকে সারা বিশ্ববাসীকে শোনাতে চান, তাহলে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আবার বলছি, স্টুডিওতে এসে সরাসরি যদি আপনি আপনার ভালোবাসার কথা জানাতে চান, সারা বিশ্ববাসীর কাছে আপনার ভালোবাসাকে খোলা খাতার মতো তুলে ধরতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন ওজি স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আপনাদেরকে ফোন দেব, প্রত্যেক পর্বে আমি কথা দিই এবং আমি কিন্তু ফোন দিই, তার প্রমাণ জানতে চান চলে যাচ্ছি আজকের গেস্টের কাছে, দেখুন তার প্রমাণ। রাকিব ভাই কেমন আছেন?
জি গুরু ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
ভালো আছি। রাকিব ভাই, আমি যে কথাটা বললাম যে আমি কিন্তু ফোন দিই, যারা এসএমএস করে তাদেরকে আমি ফোন দিই, কি সত্য কথাটা?
হ্যাঁ, অবভিয়াসলি সত্য কথা। আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছেন আর আমি অনেকবার আপনার সাথে কথা বলেছি, এটা একদম আমি প্রুফলি বলতে পারি।
আচ্ছা রাকিব ভাই কেমন আছেন? আপনার সাথে বেশ কয়েকদিন আগে কথা হয়েছিল, দু তিন সপ্তাহ আগে কথা হয়েছিল, তখন আপনি এসএমএস করেছিলেন, কিন্তু আমরা আমাদের যে পরিকল্পনা কিংবা আমাদের যে প্রোগ্রাম পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম, সেই নিয়মের কারণে আমি আপনাকে কথা দিয়েছিলাম যে রাকিব ভাই আমি আপনাকে আনবো, একটু সময় দিন আমাকে, আমি আপনাকে স্টুডিওতে আনবো, আপনার ভালোবাসা কথা বলার সুযোগ আপনাকে করে দেবো, তাই তো?
জি গুরু, আমার শুরুতে বিশ্বাস ছিল যে যেহেতু আপনি আমাকে কথা দিয়েছিলেন অবশ্যই আপনি আমাকে আনবেন আর আমি আমার মনের কথাগুলো আমি সুন্দরভাবে এখানে উপস্থাপন করতে পারবো, আমার জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর কি,
ভালোবাসার ঘটনাগুলো,
ভালোবাসার ঘটনা।
আচ্ছা রাকিব ভাই, আমাদের বন্ধুরা ওয়েট করছে, আমরা সরাসরি আপনার ভালোবাসার সেই ঘটনাগুলো জানতে চাই।
জি তা তো অবশ্যই।
জি
গুরু, শুরুতে আমি বলতে চাচ্ছি যে আমি শুরুতে একটা জিনিস সবসময় ফিল করতাম যে সম্পর্ক এমন একটা হবে, সেটা হবে আত্মার সেতু বন্ধন, সেটা শুধু চোখ দিয়ে দেখলাম সেটা না, সেটা আত্মার একটা এমন রিলেশন, এমন একটা নিবিড় সম্পর্ক হবে যেটা আমি ফিল করবো যে সে আমাকে ভালোবাসতেছে বা আমিও ফিল করবো যে সে বাঁচতেছে আমিও বাঁচতেছি। তো এখন আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থা যে ভালোবাসা হচ্ছে এগুলো আমি কখনো ফিল করতাম না, আর আমি যে কখনো সম্পর্ক করব বা যাব এরকম চিন্তা ভাবনাই আমার মধ্যে ছিল না।
আচ্ছা কেন
ছিল না? কারণ সম্পর্ক যেটা হচ্ছে যে এই যে মানুষ আমার বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা সম্পর্ক করছে, যে এখন দেখা যাচ্ছে সম্পর্কটা আজ করছে
কালকে ভেঙে যাচ্ছে,
ভেঙে যাচ্ছে, দু মাস পর কি সমস্যা হচ্ছে, চার মাস পর কি সমস্যা হচ্ছে, ছয় মাস পর কি সমস্যা হচ্ছে, ভেঙে যাচ্ছে। তো কেন ভেঙে যাচ্ছে এই কারণগুলো খুব আমাকে ব্যথিত করত, নাড়া দিত, যে একটা সম্পর্ক তো আত্মার সাথে সম্পর্ক হওয়া উচিত, এটা ভেঙে যাচ্ছে কেন? তাহলে এখানে আমাদের ভুল আছে, সততা নেই, জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই, আস্থা নেই, এগুলো আমাকে খুব কষ্ট দিত, তাই আমি সম্পর্ক থেকে অনেক দূরে ছিলাম। তো আমি আমার মাকে খুব ভালোবাসতাম, আমার মা প্রায় একটা কথা বলতো যে বাবা কারোর সাথে ওইভাবে সম্পর্ক করিস না, যদি তুই কষ্ট পাস তাহলে এই কষ্ট হয়তো বা তুই সইতে পারবি না, আর যদি এরকম কারোর সাথে পাস, যদি এরকম মিল হয় তাহলে তুই সেটা বুঝতে পারবি, তো তারপর তুই ওরকম একটা সম্পর্ক খুঁজে দেওয়ার চেষ্টা কর, আর যদি সেভাবে পাস সেটা অবশ্যই আমরা সেটা দেখব। তো আমি গ্রুপ ফেসবুকে একটা গ্রুপ ছিল, অনেক লেখালেখি করতাম সমসাময়িক বিষয় নিয়ে, বাস্তবচিত্র নিয়ে, সমাজের অনিয়ম নিয়ে, এগুলো নিয়ে খুব লিখতাম। তো ওখানে অনেকের সাথে আমার অ্যাড ছিল, অনেকে আমার লাইক কমেন্ট শেয়ার করত। তারপরে দেখা গেল একটা মেয়ে ছিল, তো ওর নাম হচ্ছে স্বর্ণা, তো ও অনেক ইয়ে করতো, তো ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়, ওর বাড়ি আর আমার বাড়ি হচ্ছে পাশাপাশি, পাশাপাশি বলতে পাশাপাশি থানা, একই জেলা আর কি। তো তারপরে
পরিচয়টা হয় ফেসবুকে,
ফেসবুকে
গ্রুপের মাধ্যমে।
হ্যাঁ, গ্রুপের মাধ্যমে। তো ওর সাথে আমার সবসময় চ্যাটিং হয়, একটা ফ্রেন্ডশিপ আর কি। তো আমি আর ওই ফ্রেন্ডশিপটাকে আমি সবসময় ইয়ে করতাম, সাজেশন দিতাম যে মানুষ আসলে সঠিক জায়গায় সঠিক লাইনে সঠিক ভাবে যদি নিজেকে তৈরি করতে পারে তাহলে সেখানে একটা মানুষের সম্পর্ক, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, সেটা ফ্রেন্ডশিপ হতে পারে, সেটা অন্যান্য যে কোনো সম্পর্ক।
মানে আপনি কি বলতে চাইছেন যে সম্পর্কের মাঝখানে স্বচ্ছতা থাকুক, এই বিষয়টির প্রতি আপনার বিশেষ খেয়াল থাকবে?
অবশ্যই গুরু, এটা অবশ্যই দরকার, স্বচ্ছতা না থাকলে সম্পর্ককে আপনি দেখতে পারবেন না, আপনার হার্ট থেকে যেটা ফিল করবেন সেটা হবে না। তো তারপরে এরকম ফ্রেন্ডশিপ হলো, অনেক কথাবার্তা হয় আমাদের মাঝে। তো ও একদিন বললো, আচ্ছা ঠিক আছে রাকিব, আমরা কি দেখা করতে পারি? আমি বললাম ঠিক আছে অবশ্যই তুমি দেখা করতে পারো। তো আচ্ছা ঠিক আছে তুমি আসো ঢাকাতে, তো আসো। তো আমাদের, আমি যেখানে থাকি ওখানে ওদের অনেক রিলেটিভ আছে।
আচ্ছা।
তো তারপর বললো যে দেখো আমি যাবো, তুমি যদি এদিকে আসো, আমাদের এদিকে আসো, ঢাকা থেকে তো খুব কাছে, তো আসো একদিন দেখা করি। আমি ঠিক আছে। তো আমার শীতের পরন্ত বিকেল, তো আমি ওর সাথে দেখা করতে চাই, দেখা করার নিমতলা নামে একটা জায়গা আছে।
এটা কত বছর আগেকার ঘটনা আপনি বলছেন?
গুরু 2013 সালের ঘটনা।
আচ্ছা
2013 সালে কি ঘটনা শুরু? তারপর ওর সাথে আমি ওখানে দেখা করলাম, দেখা করার পরে বলল তুমি কেমন আছো, এই তো ভালো আছি।
এই প্রথম দেখা?
হ্যাঁ, এই প্রথম দেখা।
ফেসবুকে তো ছবি দেখা?
হ্যাঁ, ছবি দেখা।
আচ্ছা,
আর এটা লাইভ দেখা?
লাইভ দেখা।
তারপর আমি হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। আমি বললো চলো এইভাবে দাঁড়িয়ে থেকে তো লাভে, কোথাও গিয়ে বসি। তো ও বললো যে আচ্ছা কোথায় যাওয়া যায়। আমি বললাম তোমার এখানে তুমি তো ভালো মনে করছো, তো কোথায় যাওয়া যায়? ঠিক আছে তাহলে চলো আমাদের এলাকায় চলো, ওদের এলাকায় আর কি। তো আমরা বাস স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে চলে গেলাম। তো ঘুরতে ঘুরতে গেলাম, গেলাম এলাকাটা খুব ভালো লাগলো। তো ও বললো কি যে এই মোচরে আসলে তুমি রিক্সার হুকটা লাগিয়ে দিও বা নেমে যেও। আমি বললাম কেন? সমস্যা আছে, প্রবলেম আছে।
আচ্ছা,
আমি বললাম আচ্ছা একটা সমস্যা আছে, এটা কেমন ধরনের সমস্যা? তোমার এখানে তুমি ইনভাইট করে আনলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হুকটা লাগিয়ে দিলাম। তো আমরা হাঁটতেছি, তারপরে সেখানে হাঁটতে হাঁটতে ব্রিজের উপর অনেক কথা বললাম, কথা বললাম একজন ফ্রেন্ড হিসাবে যতটুকু বলা যায় আর কি। তো বললাম হাঁটতেছি তো অনেকে তাকায় রয়েছে, অনেকে দেখতেছে। আমি বললাম আশ্চর্য ব্যাপার, একটা মানুষ এইভাবে তাকাইছে কেন? তুমি তো এখানে নতুন, এই জন্য তাকাইছে। আমি বললাম নতুন হলে একটা মানুষ এইভাবে তাকায়? বলো হ্যাঁ এরকম হয়, এরকম হয় যেহেতু তুমি এখানে নতুন আসো, অনেকে তোমাকে চেনে না, আননোন। তারপরে অনেক কথাবার্তা বললাম, বলার পরে সন্দেহ হয়ে আসলো। তাই আমি বললাম দেখো আমার মা তো অনেক টেনশন করবে, তা আমার তো চলে যেতে হবে। ও হেসে দিল যে তুমি তো আসলে বোকা নাকি। আমি বললাম কেন? তুমি তো বড় হয়েছো, তোমার মা টেনশন করবে কেন? আমি বললাম মা আমার অল টাইম টেনশন করে, চিন্তা করে।
মানে বড় হলে আর মারা ছেলেদেরকে নিয়ে টেনশন করে না কিংবা সন্তানকে নিয়ে টেনশন করে না,
এটা ও বললাম। তো তারপর আমি ওখান থেকে বিদায় নিয়ে চলে আসতাম। বিদায় নিয়ে চলে আসার পরে রাতে এসে ও আমাকে একটা ফোন দিল।
আচ্ছা,
তো ও না যাওয়ার সময়, সরি গুরু আমি একটু ভুলে গেছি, আসার সময় বললো আচ্ছা রাকিব তুমি কি আর কখন আসবে না এখানে? আমি বললাম কেন আসবো না, আসবো তো অবশ্যই আসবো। ও না তুমি তো মনে হয় আসবে না। হ্যাঁ আসবো, তুমি তো আমার একটা ফ্রেন্ড, ভালো একটা ফ্রেন্ড, আসবো না কেন? ঠিক আছে তাহলে আইসো। তো রাতে চলে গেলাম, বাসায় চলে যাওয়ার পরে 9টার দিকেও আমাকে ফোন দিল। ফোন দিয়ে বললো যে রাকিব তুমি আমার এখানে আসলে আমি তোমাকে আমাদের বাড়িতে নিতে যাবো। বললাম না একটু সমস্যা। আমরা ঠিক আছে সেটা কোনো সমস্যা নেই, এখন কি জন্য ফোন দিয়েছে সেটা বলো। এই তো তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। তারপরে ওর সাথে ওই ফোন লাইনটা কেটে দিলাম, আমি কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করেছিলাম ওই সময়। তারপরে ফেসবুকে অনেক কথাবার্তা হলো, কথাবার্তা হওয়ার পরে ও আমাকে প্রায় ন করতো। তো আমি বলতাম দেখো তোমার সাথে তো আমার একটা মোটামুটি ফ্রেন্ডশিপ, তো এত ইয়ে করো তো এটা তো আসলে ঠিক না। ও বললো কেন তোমার জিএফ কি মাইন্ড করবে নাকি, তোমার জিএফ কয়টা? আমি বললাম আচ্ছা যে জিএফ কয়টা থাকে মানুষের জীবনে, জিএফ কয়টা থাকে বলো? ও এখন তো অনেক থাকে। হ্যাঁ অনেক থাকে, যার থাকে তার থাকে, আর যার না থাকে তার তো থাকে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে যে প্রশ্নটা করেছো আমি তোমাকে সেম প্রশ্ন করবো না। ঠিক আছে, তো আসলে আমি এই প্রেম ভালোবাসা নিয়ে আমার মধ্যে কোনো কাজ করে না, বুঝছো?
সত্যি কি কাজ করতো না আপনার?
না সত্যি গুরু, রিয়েল ভাবে বলছি আমার ওইভাবে কাজ করতো না। সমাজ ব্যবস্থা পারিপার্শ্বিক,
মানে আশপাশের কি বিভিন্ন ঘটনাগুলো আপনাকে মানে সাহস দিত না?
সাহস দিত না, আর আস্থার
জায়গা রাখতে পারতেন না,
জায়গাটা
বুঝতে পার
ছিল না কি। তো তারপরে ও আমাকে এরকম অনেক অনেক ভাবে নক করত। তো ও বললো যে আচ্ছা কেন তুমি সম্পর্কটাকে এভাবে ফিল করো না, তুমি কি চাও? আমি কই আমি তো প্রকৃতিকে ভালোবাসি, গাছপালা নদী নালা, আর আমি খুব সিম্পল একটা মানুষ, খুব সাধারণ একটা মানুষ, একদম নর্মাল একটা ছেলে, আমার চিন্তা ভাবনাগুলো শুধু সিম্পল, এখানে অন্য কিছু না। আর একটা মেয়েকে তুমি ভালোবাসবে, সেই মেয়েটার অনেক চাহিদা থাকবে, সেই মেয়েটার অনেক পাওয়া থাকবে, সেই মেয়েটার অনেক স্বার্থ থাকবে। আসলে এগুলো রুদ্ধে থেকে আমার জীবনটাকে আমি কল্পনা করি এবং সেটাই বাস্তবে রূপায়ণ করার চেষ্টা করছি। আর আমার সবচেয়ে বেটার হবে যেটা হচ্ছে যে আল্লাহ পাক, যেহেতু আমি পৃথিবীতে আসছি, আমি কোনো একদিন হয়তো বিয়ে করবো, আমার সম্পর্কটা আমার ভবিষ্যতে হবে, সেটাই হবে রিয়েল।
আচ্ছা,
কারণ একটা মাসের সম্পর্ক হলে সেটা তো কোনো ই নেই, হয়তো বা সে আমি নাও পেতে পারি, সেও না পেতে পারে। ওরা হ্যাঁ ঠিক আছে, তোমার অনেক এক্সপিরিয়েন্স, তুমি তো অনেক কিছুই বুঝো। আমি দেখো জীবনের শুরু থেকে আমি জীবনটাকে খুব হার্ট থেকে দেখেছি, আমি জীবনটাকে খুব কাছ থেকে দেখেছি, কষ্ট দেখেছি, যন্ত্রণা দেখেছি, মানুষের অসহায়ত্ব দেখেছি, ভালো মানুষ দেখেছি, ভালো মানুষের মুখোশধারী মানুষ দেখেছি, সব মিলে আমি খুব প্রিপেয়ার্ড যে আমি সম্পর্ক দিকে আমি যাচ্ছি না।
আচ্ছা,
তো তারপরে বললো আচ্ছা ঠিক আছে তুমি সেটা না যাও, তো কেন যাবে না? এই কারণগুলো তুমি আমাকে এক্সপ্লেন করলে, কিন্তু কোনো একদিন তো হয়তো তোমার সম্পর্কে জিতেও হতে পারে।
আচ্ছা,
তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে, যেটা যদি হয় আল্লাহ পাক যদি সেভাবে মিলায় তো হতেও পারে।
আচ্ছা,
তারপরে আবার ওর সাথে কোনো একদিন আমি দেখা করতে গেলাম। দেখা করার পরে পহেলা বৈশাখ আসবে, তো আমি বললাম দেখো আমার তো আমার যে কারখানাটা আছে কম্পিউটার এমব্রয়ডারি, তো ওখানে তো আমি কিছু প্রোডাক্ট করছি তোমার পহেলা বৈশাখ উপলক্ষে ড্রেস, তোমাকে আমি একটা ড্রেস গিফট করতে চাই। ওরা না আমাকে তুমি কেন গিফট করো, আমি কেন একজন ফ্রেন্ড হিসেবে দেবো, আমি তিনটা ড্রেস, আমার একটা বড় বোন ছোট বোন আর তুমি।
আচ্ছা,
বলে না বাসায় কি বলবো, আমি বললাম বাসায় বলবে যে তোমার বান্ধবী দিয়েছে বা তুমি কিনেছো, আমার কাছে টাকা নেই, বলবে বান্ধবী, কারণ না মা বুঝে যাবে, আরে বাবা একটা ড্রেসই তো দেবো, এখানে মা বুঝে গেলে একটু ম্যানেজ করো। তো বলে আচ্ছা ঠিক আছে। তো আমি পহেলা বৈশাখে ঠিক এক সপ্তাহ আগে ওদের ওখানে গেলাম, যাওয়ার পরে আমি দিয়ে আসলাম। ও এর আগে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি কালার চয়েস, তুমি যেটা নিয়ে আসো সেটাই আমি ইয়ে করবো।
আচ্ছা,
তো নিয়ে গেলাম, দেওয়ার পরে আসলো, তো ও আমার দিকে তাকায় থাকতে গুরু, আমি ওর দিকে তাকালে আমার যেন হার্টবিট বেজে আমি কাঁপতাম, এই বড় বড় চোখ করে আমাদের তাকাই আছে, তুমি এইভাবে তাকাও কেন, এইভাবে তাকালে তো একটা ছেলে, আমি লাজুক ছেলে, এমনি তো ভয় পাই।
আচ্ছা,
হ্যাঁ কয়েক ভয় পাবো না, আমি এইভাবে কেউ তাকায় নাইছি, আসলে কিন্তু গুরু কোন মেয়ে আমার দিকে তাকাক সেটা আমি চাইতাম না, আর মেয়ে দেখলে মনে রাস্তা চলে যেতাম, আমি ভয় লাগতো, আমি
ছোটকাল থেকে আপনার এই স্বভাব,
হ্যাঁ এইটাই ছিল, আমি মেয়ে দেখতে কেমন যেন আনিজি ফিল করতাম।
আচ্ছা
ঠিক আছে,
ছোটকাল থেকে আপনার কোনো বান্ধবী ছিল না?
আমি ছিল, আমার বান্ধবী ছিল, কিন্তু আমরা যেভাবে মিশতাম মানে সেই মিশাটা ছিল একটা মানে অনেকটা একটু বলতে গেলে হয় কি রক্ষণশীলতা, অর্থাৎ যে পজিটিভলি যে চিন্তাগুলো আসে ওইগুলা, যে এখন দেখা গেছে যে আমরা একটু অ্যাড করি যে অনেকে বলে যে আমার স্বাধীনতা কেন হস্তক্ষেপ করছো, স্বাধীনতা অর্থ এই না যে নিজেকে বিলিয়ে দেওয়া, নিজেকে নষ্ট করে দেওয়া, স্বাধীনতার মধ্যে সমস্ত সুখ আছে, সেটা যদি রিয়েল ভাবে সঠিক জায়গায় সঠিকভাবে প্রয়োগ করতে হয় সেইভাবে কিন্তু মানুষকে তৈরি করতে হবে। তো যাই হোক, তো এখন ও তো আমাকে অনেক ইয়ে করতেছে, আমি বুঝতেছি না যে কেন আমার মধ্যে কি দেখলো, আমি তো খুব সাদা সিধে একজন মানুষ, তাছাড়া আমার সব সময় আমি চিন্তা ভাবনা আমার একদম বাস্তবসম্মত, মানে বাস্তবতা আমি আবেগে ভাসতাম না কখনো।
আচ্ছা,
তো ওখানে গেলাম, যাওয়ার পরে তো ওইটা ড্রেসটা দিলাম, তো আমি বললাম ঠিক আছে তুমি এটা এক সপ্তাহ আছে টেলার দিয়ে বানিয়ে নিও, তো আর আমরা তো ঢাকায় রবনাতে এসে করি, তো তুমি যদি সময় পাও, তোমার তো অনেক ঢাকা রিলেটিভ আছে, তো আসো না একদিন, যে আমি তো ওদিনকে যেতে পারবো না, তুমি যদি সময় পাও তাহলে আসুন। তো ঢাকা থেকে তো খুব কাছাকাছি, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, বিক্রমপুর তো আমার তো যেতেই হবে, আমার বাড়ি বিক্রমপুরে, তো তারপর গেলাম, ও বললো আচ্ছা ঠিক আছে আখি আসবে, মালাও আসবে, আমি আচ্ছা নিয়ে আসি, সবাইকে নিয়ে এসো, সবার সাথে পরিচয় হবে,
বান্ধবী আসবে,
আখি আর ফুবাতো বোন, মালা হচ্ছে ওর পাড়া প্রতিবেশী, তো আমি আচ্ছা ঠিক আছে সবাইকে নিয়ে এসো, পরিচয় হয়ে ভালো লাগবে। তো ড্রেসটা ওই পরে আসলো, পরে আসার পর সবার সাথে পরিচয় করিয়ে দিল, খুব ভালো লাগলো আর কি, মালার সাথে কথা বললাম, আখির সাথে কথা বললাম, অনেক ভালো লাগলো, সারাদিন ঘুরলাম।
আচ্ছা,
তারপরে আমি বিদায় নিয়ে চলে আসলাম, চলে আসার পরে মা বললো যে ইদানিং তোর কিছু চেঞ্জ দেখতেছি, তো কি হয়েছে? আমি বললাম কই মা, কয় না আমার চোখে তুই কিছু লুকাতে পারবি না,
মায়ের চোখ ফাঁকি দেওয়া যায় না,
হ্যাঁ লুকাতে পারবি না, কিছু চেঞ্জ তো দেখতেছি, কি রে রাখি কি হয়েছে? আমি আরে মার না, বিক্রমপুর গেছিলাম একটু ঘুরে আসলাম বন্ধু বান্ধব নিয়ে আর কি, দেখ যা করিস বুঝে শুনে করিস। তা আমি বললাম আচ্ছা মা ঠিক আছে, তুমি টেনশন করবে না, তোমার ছেলে এমন কিছু করবে না যেটা তোমাদের জন্য।
মায়ের কাছে কেন গোপন করলেন, মানে বিষয়টা কি এরকম ছিল যে বন্ধু বা তারপরে বলতে লজ্জা লাগছিল এরকম কিছু একটা?
হ্যাঁ আমার ওইটাই হচ্ছে যে আমি কি করে মার সাথে একটা মেয়ের সাথে দেখা করতে গেছি, এখন যদি মা বলি, মা
দশ রকমের প্রশ্ন করবে, যেটা না সেটাও হয়তো ভাবতে
পারে, ঠিক আছে ভাবনার তো কোনো ই নেই,
শেষ নেই,
শেষ নাই,
ঠিক আছে
ভাবতে পারে, ঠিক আছে। তো মার সাথে আমি কখনো মিথ্যে বলতে পারতাম না, আমি ধরা পড়ে যেতাম, তো তারপরে মা বলো আচ্ছা ঠিক আছে যা করিস বুঝে শুনে করিস, ভুল পথে কোনো পাওয়া আসে আর কি, ঠিক আছে আচ্ছা মা ঠিক আছে। তো আমি যে ব্যবসাটার কথা বলছিলাম গুরু, আমি ব্যবসাটা দিয়েছিলাম, খুব ভালো করেছিলাম প্রথমে, তো আমার খুব উন্নতি হচ্ছিল, তারপরে স্বর্ণ আমার সম্পর্কে খুব টেক কেয়ার ছিল, তো আমি সবসময় আমি খুব সাধারণ সিম্পল একজন মানুষ হিসাবে সবার কাছে পরিচিত ছিলাম, ওর কাছেও ছিলাম ওইরকম ভাবে। তো ও বলতো যে আচ্ছা রাকিব, মানুষের একটা সম্পর্ক যদি কারোর সাথে কারো সম্পর্ক হয় তাই টিকিয়ে রাখার পূর্ব সত্য কি? তাই আমি বললাম যে দেখো টিকিয়ে রাখার পূর্ব সত্য হচ্ছে সততা, আস্থা, স্যাক্রিফাইস, এখন বোঝাপড়া তো অবশ্যই থাকতে হবে, ঠিক আছে, আর তোমার যদি এরকম কারোর সাথে সম্পর্ক থাকে তো আমি এগুলোই তোমাকে অ্যাডভাইস করবো। বলে না এগুলো তো তোমার অ্যাডভাইস করা লাগবে না, আমার তো বাসা থেকে অনেকে প্রপোজাল আসতেছে। তাই আমি বললাম দেখো তুমি একটা মেয়ে, তুমি একটা মেয়ে অনার্স ফার্স্ট ইয়ার পড়তেছ, তো তোমার তো প্রপোজাল আসতেই পারে তাই না, তো ভালো একটা ছেলে দেখো এরকম হয় কিনা, ভালো একটা ছেলে দেখলে সবার তো একটা স্বপ্ন থাকে। বলে হ্যাঁ আমি তো আসে আমি তো ভেঙে দেব। আচ্ছা যে ব্যাপার, তুমি কেন ভেঙে দেবে? এখানে তো তোমার ভেঙে দেওয়ার কিছু নেই, এত ছেলে আসে একটা ছেলে কি পছন্দ হয় না? দেখো ছেলে পছন্দ হলে ফ্যামিলির কত স্ট্যাটাস পছন্দ হয় না, তারপরে আবার দেখা গেছে ছেলে
মানে ব্যাটে বলে মিলছে না,
মিলছে না, তো এটা প্রবলেম হয়ে যাচ্ছে। তাই বললাম দেখো এরকম যদি তুমি নিজেকে এরকম ভাবে তৈরি করো তাহলে তো একটা ভালো ছেলে পাবে না, কিছুটা তো স্যাক্রিফাইস করাই লাগবে। ঠিক আছে আন্টির সাথে আমি কথা বলবো, তোমার জন্য ভালো ছেলে অবশ্যই খুঁজে দেবো, এলে খুঁজে দেবো, ঠিক আছে? তবে চাহিদাটা তুমি যেভাবে ফিল করো এইভাবে ফিল করে তো হয় না, ঠিক আছে? তো বলে যে আচ্ছা ঠিক আছে। আমি বললাম যদি তুমি কখনো ভালো কোনো ছেলের সন্ধান পাও আমি তোমাকে অবশ্যই হেল্প করবো, তুমি আমাকে বলুন। হ্যাঁ হেল্প তো তোমার অবশ্যই দরকার আছে, তোমার হেল্প লাগবে, আমি আচ্ছা অবশ্যই করব। তারপরে আমি ওখান থেকে আবার চলে আসি, চলে আসার পরে ও আমাকে অনেক ফোন দেয়, কথাবার্তা হয়, তো এভাবে চলতেছে, এভাবে চলতেছে। এখন আমি দেখলাম যে ও আমার প্রতি অনেকটা মানে অনেকটা উইক আর কি, যেটা সরাসরি বলে বললাম অনেকটা উইক। তো আমি ওদিকে কখনই যাব না, আমার আমার সংবিধানটাই এরকম যে আমি নিয়মের বাইরে যাব না, আমার সংবিধানটা এরকম যে আমি এই যে সম্পর্কটা করব এখন করব কাল এক মাস দু মাস দেন এক বছর ভেঙে যাবে, এই সম্পর্কটা আমি চোখ বুঝলে দেখতে পারতাম যে এই সম্পর্কটা ভেঙে যাচ্ছে কেন, তাই ভেঙে যাওয়ার সম্পর্ক কেন করব? আমি তো এমন সম্পর্ক করব যেটা আমি যতদিন পর্যন্ত বেঁচে থেকে আমার কথাই বলবে সে রাকিবের কথাই বলবে, সে অন্য কোনো কথা বলবে না, আর সম্পর্কটা ভেঙে যাবে প্রশ্নই আসে না, আমি ওরকম সম্পর্ক করব না। তো
আচ্ছা এই যে আপনি বললেন যে আপনি বুঝতে পারছিলেন যে স্বর্ণার সাথে আপনার সম্পর্কটা থাকবে না, আপনি যেহেতু বলছেন সে কিছুটা কথাবার্তায় যে আপনি ফিল করছেন যে সে আপনার প্রতি দুর্বল, তো আপনি যে এই কথাটি এইমাত্র বললেন যে আপনি চোখ বুঝে বুঝতে পারছিলেন যে সম্পর্কটা থাকবে না, কেন? মানে অর্থনৈতিক স্ট্যাটাসের দিক থেকে কি
না? সেটা একটা কারণ, কারণটা হচ্ছে যে আমি দেখেছি যে আমি তো একটা কথা আগে একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে যে ওর সাথে যে আমার সম্পর্কটা হবে, সম্পর্কটা হলে এই সম্পর্কটার ব্যাপ্তি কি, এই সম্পর্কটা বিশালতা কি, বা এই সম্পর্কটা আমি কোন নেটওয়ার্কে আটকাবো, এখন ওর চাহিদাগুলো কি, ওর সম্পর্কটা কি এটা যে আমি মুখস্থ একজনকে বললাম হ্যাঁ ভালোবাসি ভালোবাসি হয়ে গেল, ওর ভিতরে সম্পর্ক উপাদানগুলো আছে কিনা বা উপাদানগুলো তৈরি আছে কিনা, বা যদি না থাকে সেই দিক নির্দেশনাগুলো ওর মধ্যে কাজ করে কিনা, যে এই সম্পর্কটা হ্যাঁ এখন আমার মধ্যে এই চিন্তা কাজ করতেছে আমি বুঝতে পারতেছি না যেটা আমার ভুল বা ন্যায়
না। কিন্তু এই যে আপনাদের কথাবার্তা কতদিন চলছে এরকম?
এরকম চলছে তখন ছয় মাস চলছে।
ছয় মাস, ছয় মাসের ভেতরে কি আপনার একবারের জন্য মনে হয়নি যে না মেয়েটি আপনার জন্য উপযুক্ত হতে পারে? আপনার সংবিধানে যে ধরনের একটি নারী চরিত্র, আমার শব্দটা খুব ভালো লেগেছে যে আমার সংবিধান, আপনার সংবিধানে যে নারী চরিত্রটি আছে সেই চরিত্রের সাথে স্বর্ণা মিলে যায় এরকম কি আপনার একবারের জন্য মনে হয়নি?
আমি আমার
তাকে মনে হওয়ার সুযোগই দেননি।
আমার তো যে সংবিধানে ছিলই না যে আমি কারোর সাথে সম্পর্ক করব।
আচ্ছা,
আর আমি আরেকটা কথা চিন্তা করছি যে আমি তো খুব সিম্পল একজন মানুষ, খুব সাদা সিধা মানুষ, তার চিন্তা ভাবনা চেতনাগুলো একবার বাণিজ্যিক ধারার বাইরে এসে, অর্থাৎ যে মানুষ প্রচলিত নিয়মে চিন্তা একটা ভালো ছেলে, সে ছিল অনেক টাকা থাকবে, ঢাকা বাড়ি থাকবে, সে ছিল অনেক অর্থবিত থাকবে, তাকে ভালোবাসবো, আমি তো এর বাইরে, আমাকে তো প্রশ্নই আসে না। স্বর্ণা আমাকে,
আপনি লেখালেখি করেন না?
আমি ফেসবুকে লেখালেখি করতাম কিছু।
খুব চমৎকার চমৎকার শব্দ পাচ্ছি, বাণিজ্যিক ধারা সংবিধান, রিয়েলি আমার খুব পছন্দ হচ্ছে, খুব সুন্দর করে আপনি গুছিয়ে এবং বেশ কিছু চমৎকার শব্দ যোগ করছেন, শুনতে ভালো লাগছে।
তো আমি একটা জিনিস চিন্তা করছিলাম যে আমি তো এর মধ্যে ভালোবাসার মধ্যে নেই, কারণ যোগ্যতার বিচারে আমি হেরে যাব, আর ওই যোগ্যতা তো আমার থাকবে না কখনই, তা আমিও সম্পর্কের মধ্যে যাব না। তো তারপরে আমি চিন্তা করলাম ঠিক আছে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক হয় সেটা কি থাকে, ব্যাটে বলে মিলে গেলে, তার চিন্তা চেতনা ভাবনাগুলো মিলে গেলে তারপরে তো একটা মানুষের সম্পর্ক হতেই পারে, অস্বাভাবিক কিছু না, ঠিক আছে? আর শোনা তো শুরু থেকেই তো মানুষের ওই যে ওই বিয়ে ভেঙে দিলাম, ওই ছেলে পছন্দ হলো না, ফ্যামিলি ভালো না, ওদের স্ট্যাটাস ভালো না, টাকা পয়সা এই এগুলো প্রশ্নই আসে না।
আচ্ছা, আপনি যখন বুঝতে পারলেন তারপরে ঘটনাগুলো?
হ্যাঁ, তারপরে তারপরে এরকম চললো আরো প্রায় আট নয় ছয় মাস থেকে আট নয় মাস।
মানে আপনি ধরা দিচ্ছেন না?
দিচ্ছি না আমি। তারপরে আমি এগারো মাসের দিকে গিয়ে আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, ও তো আমাকে ফিল করতেছে মনে হয়, আচ্ছা ওর মধ্যে কি এমন কিছু পরিবর্তন আসে যেটা আসতে পারে, ওর মধ্যে কি ভালোবাসার উপাদানগুলো থাকে, যদি থাকতে পারে তাহলে সেগুলো কি, সেগুলো তো বুঝতে হবে। তো আমি এরপর ওর সাথে যখন দেখা করতাম আমার ড্রেস আর পোশাক আসে সব কিছু আমি চেঞ্জ করলাম, আমার সোনি এক্সপিএস সেট রেখে যেতাম, আমি চটি স্যান্ডেল পরে যেতাম, নর্মাল ড্রেস হবে যেতাম। তো
আবার রেখে যেতেন কেন?
রেখে যেতাম যেতে আমি
মানে আপনার বৈষয়িক বিষয়গুলোর উপর যেন কারোর কোন প্রকার মোহ না জন্মে, মানে নিজেকে সাধারণের থেকে আরো সাধারণ করে
দিতে, সাধারণ এরপর যদি কেউ ভালোবাসে সেটা অন্য এসব। তো তারপর 11:00 সেটটা আমি কভারটা এ রেখে কি করলাম, মানে ও দেখলো, তো ও দেখার পরে আমি আবার আটকালাম। তো বলে কি ব্যাপার আর কি তোমার এই অবস্থা কেন? আমি বললাম কেন এই অবস্থা, আমি তো এটাই, এই যে দেখেছো এই যে 11:00 সেট, এইটা হচ্ছে বাটন মোবাইল, কোনো টাচ না, আমি কিন্তু বাটন, আমি ডিজিটাল না, আমি অ্যানালগ, এটাই আমি, আর এটাই যদি আমাকে ভাবতে পারো তাহলে তো বেটার দেন। তারপরও তো একটা মানুষ, আমি তারপর না, মানুষ পৃথিবীতে বেশি দিন বাঁচে না, অস্থায়ী জীবন, যে কোনো সময় যে কোনো মানুষ একটা বিপদ ঘটে পারে, টাকা পয়সা কিচ্ছু থাকে না, অহমিকা দম্ভ ভালো না, কাউকে ছোট করে কথা, অহমিকে করে কথা, বড় করে কথা বলা, এগুলো ছোট লোকের কাজ, এগুলো তুমি করো না। আমি তোমার একজন ফ্রেন্ড হিসাবে অ্যাডভাইস করতেছি, অন্য কিছু না, এগুলো করলে আমার খারাপ লাগে যে আমার একটা ফ্রেন্ড, এই যে তুমি আসো, তুমি বলো যে যে মালারা একটু ইয়ে, তো এই যে একটু ইয়ে বলতে কি বুঝাইলা, একটু গরিব, এই তো এটা আমার মহত্ত্বের পরিচয়, তোমার সাথে আসতেছে, তুমি তার সম্পর্কে এরকম ইয়ে করতেছো, তার মানে আমার সম্পর্কে তো বলবা, আর আর আমার সম্পর্কে তুমি কি বলবো, আমি তো খুব সাধারণই, বলে না তোমার তো এরকম সাধারণ, তোমার তো অনেক ভুল ত্রুটি আছে, ঘুষে মাঝে ঠিক করতে হবে, ঘুষে মাঝে ঠিক করলে তুমি সঠিক পথে আসবা, তাহলে দেখো আমি খুব সঠিক পথে আছি, তুমি সঠিক পথে আছো কিনা একটু চিন্তা করে দেখো। তারপরে এ বললো আচ্ছা ঠিক আছে তুমি কি চাও, আমি বললাম আমি কি চাই, মানে আমি যা আমি তাই চাই, তুমি যেগুলো কাজ যেগুলো ভালো হয় না, এটা অহংকার করা, দম্ভ করে কথা বলা, এগুলো করো না, ঠিক আছে? তো এগুলো কথা বলতে বলতে আমি হাঁটতেছি, তো এখন রাস্তার মধ্যে এক লোকে তাকায় আসছে, তাকায় আসার পরে আমার একটু তাকানিটা আবার অন্যরকম লাগলো, আমি সামনে আগালাম, আমি তাকায় আসছে কেন কয়, তুমি নতুন? আমি নতুন বলতে তো আমি যখন আসছিলাম তখন নতুন, এখন তো আমি নতুন না, এখন এভাবে তাকাবে কেন? তারপরে কথাবার্তা অনেক বললাম, তারপর বিদায় দিয়ে ওখানে চলে আসবো, আবার ওই লোকটার সাথে দেখা, আমি ডাক দিলাম, বললাম আঙ্কেল আমি কি আপনার সাথে একটু কথা,
মানে যে লোকটা আপনার দিকে তাকিয়েছিল,
আমি কি আপনার সাথে একটু কথা বলতে,
ফিরে আসার পথে দেখা,
আমি কি আপনার সাথে কথা বলতে পারি? হ্যাঁ বাবা অবশ্যই পারেন। আমি বললাম আচ্ছা আপনি তাকিয়েছিলেন কেন তখন? এসে স্বর্ণের সাথে আপনাকে দেখলাম, হ্যাঁ দেখলাম, কি হয়? আমি ফ্রেন্ড হয়। ওরা আমি বললাম আচ্ছা ওরা কেমন? কয় ওরা তো এলাকার অনেক বিশাল ব্যাপার আর কি, ওরা অনেক ফ্যামিলি, খুব ভালো ফ্যামিলি, খুব প্রভাবশালী ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, তো এই জন্যই তাকিয়েছিলেন যে ছেলেটা কে প্রভাবশালী ফ্যামিলির সাথে, কয় বিষয়টা আসলে এরকমই আর ছিল।
আচ্ছা আচ্ছা, মানে মানাচ্ছিল না আপনাকে?
মানাচ্ছিল না, মানে আমি খুব সাদা সিধা, খুব ইয়ে করছি। আমি ও আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো তারপরে দেখি স্বর্ণ কিন্তু আমার প্রতি গুরু, আমি কিন্তু দেখেছি যে আমার প্রতি অনেকটা দুর্বল হচ্ছে, আমি তো হব না, কারণ আমি হব না, আমি তো জানি এই সম্পর্ক ভেঙে যাবে, কেন এই সম্পর্ক?
তারপরে হ্যাঁ সামনে আগে আমরা,
তারপরে এরকম যেতে যেতে তারপরে ও আমাকে বললো রাখি তোমাকে তো আমি দীর্ঘ একটি বছর দেখলাম, অনেক ইয়ে করলাম, ঠিক আছে তোমার
এর মধ্যে এক বছর হয়ে গেল,
এক বছর হয়ে গেল,
আচ্ছা
তোমার সব ঠিক আছে, কিন্তু কিছু ঘষামাজা প্রয়োজন, তোমাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর তুমি কি কিছু ফিল করো, আমি কি তোমাকে কেউ কি লাভ করে? আমি না, আমাকে কেউ ভাবে লাভ করে না। বলে হ্যাঁ কেউ হয়তো বা করে, তুমি সেটা দেখো না, তুমি কি একটু ভেবে দেখবে? তাই আমি বললাম ঠিক আছে সেটা আমি দেখবো ভেবে, কিন্তু আমি সেই মানুষটিকে সেটা আমার জানতে হবে, বা তার সাথে আমার ম্যাচ হবে কিনা সেটা আমার জানতে হবে, ঠিক আছে? গুরু একটা কথা বলেছিলাম যে যখন বুঝতে পারলাম ও আমাকে ফিল করতেছে লাভের দিকে যাবে আর কি, তখন কিন্তু যে বললাম না আমার ড্রেস আপ বললেন, আমি 1100 মডেলের সেট নিয়ে যেতাম, তখন কিন্তু আমি দেখতে চেয়েছিলাম যে এই সিম্পল মানুষটাকে লাভ করে কিনা।
আপনি যেটা বলতে চাইছেন যে আপনার যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও আরো সাধারণ হয়ে আপনি দেখতে চাইছিলেন যে আপনার এই সাধারণ মানুষটিকে সে গ্রহণ করতে পারে কিনা, এতে সে খুশি কিনা,
খুশি কিনা, হ্যাপি কিনা, কারণ ফিউচারে দেখা গেছে যে
চাহিদা বাড়বে, এটা নেই ওটা নেই। আচ্ছা হ্যাঁ, তারপরে
তারপরে যখন দেখলাম যে এই যে আমার পরিবর্তনটাকে ও একটু ইয়ে নিল, আবার বলল যে ঘষামাজা করতে হবে, তা ঘষামাজা কি ইঙ্গিত করলো, তো এটা আমার মধ্যে একটা বড় রকম প্রশ্ন কাজ করলো। তো তারপরে আমি বললাম আচ্ছা কি ফিল করো তুমি, আর আমি বা কি ফিল করবো? আমি বললাম দেখো ভালোবাসার যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ভালোবাসা করলে হয় না, ভালোবাসা করার মতো উপাদানগুলো সৃষ্টি করতে, ধরো তুমি একটা গাছ রোপণ করেছ, সে গাছটা তুমি আলো বাতাস দাওনি, আগাছা মুক্ত রাখনি, যুক্ত রেখেছ, তাহলে সেই গাছটা সুন্দর হবে না, সেই গাছটা বেড়ে উঠতে পারবে না, তোমাকে সে বা অক্সিজেন দেবে কিভাবে? তাহলে সে গাছটা তো মরে যায়, রুগ্ন থাকবে, আমার সম্পর্ক রুগ্ন হোক সেটা আমি চাই না সন্না, আর আমি এই সম্পর্ক করবো না। বললো ঠিক আছে রাকিব, আমি তো তোমাকে অনেকদিন ধরে চিনি এবং জানি বোঝাপড়া হয়েছে, তুমি যেভাবে চাও সেভাবে আমি তোমাকে ফিল করি। আমি বললাম যে না, এইভাবে ফিল করলে তো একটা মানুষের সম্পর্ক না, তুমি ভেবে দেখো। কি ভেবে দেখো? আমি ভেবে দেখবে যে এই যে ধরো একটা ছেলে, খুব সাধারণ একটা ছেলে, তোমার ফ্যামিলির স্ট্যাটাস অনেক বড়, সব দিকে তুমি এগিয়ে আছো, সামাজিকতার দিক থেকে এগিয়ে আছো, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে এগিয়ে আছো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে হয়তোবা তোমাদের কাছ থেকেও আমরা অনেক দিক থেকে এগিয়ে আছি, কিন্তু টাকা পয়সার দিক থেকে পিছিয়ে আছি। আমি একটা কথা হচ্ছে শোন না, আমি খুব সিম্পল ভাবে নিজেকে কেন ভাবি জানো, কারণ এই পৃথিবীর হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছি কাল নাই, আর আমি যা আমি যদি সেইটা খুব বড় করে মানুষের সাথে উপস্থাপন করি, মানুষ যদি আঘাত পায়, কষ্ট পায়, তাহলে সেটা কিন্তু মনুষ্যত্বের কাজ না। তোমার চেঞ্জটা আরো দরকার, আরো ভেবে দেখো। তো তারপরে ও বলল ঠিক আছে, আমি তুমি আচ্ছা ঠিক আছে তুমি বিজনেস করো, তুমি দ্রুত উন্নতি করো, আমি তোমার সবকিছু ইয়ে করো। আমি দেখো ধরে বেঁধে নিয়ম করে কোনো কিছু হয় না, আমি তো আমি বিজনেস করতেছি সেখানে।
মানে এক কথা আমি যেটা বলি পরবর্তী প্রসঙ্গে যাওয়ার জন্য, সেটি হচ্ছে সে বারবারই আপনাকে বোঝাতে চাইছিল যে তুমি নিজেকে ঘষামাজা করো, তুমি যে জায়গায় আছো সেখান থেকে আরেকটু উন্নতি তোমার দরকার, সেটা তোমার পারিপার্শ্বিক দিক থেকে, সেটা তোমার আউটলুক থেকে, সেটা তোমার অর্থনৈতিক দিক থেকে, ব্যবসা ট্যাবসা করে তাড়াতাড়ি নিজেকে গুছিয়ে নাও।
গুছিয়ে নেব। তো তারপরে আমি বললাম যে একটা কিছু তো হুট করা হয় না, আমি বিজনেস করতেছি, নতুন বিজনেস দিছি, দেখি আল্লাহ পাক কি হয়, আমি উন্নতি করা তো অবশ্যই চেষ্টা করবো। দেখো আমার তো এদিকে অনেক ঝামেলা আছে, তো এটা তো একটা প্রবলেম, আমি দেখো প্রবলেম মানুষের থাকে সেটা ঠিক আছে, তো আমার ব্যবসায় উন্নতি হবে বা হবে না এটা তো আমার উপর না, এটা আমি চেষ্টা করতে পারি, ঠিক আছে, তো যদি হয় তো বেটার দেন, সেটা ভালো, সবার জন্য ভালো, আমার ফ্যামিলির জন্য ভালো, তো না হলে সেটা প্রবলেম আর কি, ঠিক আছে। কিন্তু তুমি ধরা বাঁধা নিয়ম দিয়ে আমাকে সম্পর্কের সত্য দিয়ে সম্পর্ক করবা, সেটা তো হয় না, সত্য দিয়ে তো ঋণ দেওয়া যায় কিন্তু সম্পর্ক করা যায় না, এটা কেন করো, এটা করুন আমার সাথে, আর তুমি আমাকে সেদিনই ভালোবাসতে পারবে যেদিন তোমার অহমিকা দম্ভ এগুলো ছাড়তে পারবে, সত্যিকার একজন মানুষ হতে পারবে, সাধারণ মানুষ হতে পারবে। দেখো এখানে অনেক সুখ, আমি জীবনে অনেক বড় বড় জায়গায় উঠা বসা করছি দেখেছি, ওখানে কোনো সুখ নেই, সুখটা হচ্ছে মানুষের মনে, খুব কাছ থেকে দেখেছি মানুষের দুঃখ কষ্টগুলো, এগুলো ফিল করো।
তারপরে কি বলছে সে?
তারপরে বলে ঠিক আছে আমি আমি তোমার এটা একটি আমি এটা ইয়ে করবো, আর তোমাকে প্লিজ তুমি তোমার ব্যবসাটা দেখে একটু বেশি মনোযোগী হও, কারণ তোমাকে বড় হতে হবে, ঠিক আছে, কারণ আমি তো তোমার পরিচয়টা দিয়ে গর্ববোধ করি। আমি বললাম আচ্ছা ঠিক আছে সেটা আমি চেষ্টা করবো। তো এর মধ্যে ও আবার আসবে আমাদের এলাকায়, মানে ঢাকা আসবে, ঢাকা আসবে ওর ওখানে হচ্ছে ওর বোনের রিলেটিভের বাসা, তো ওদের ফ্যামিলির সবাই ভালো অবস্থানে আছে, তো আসছে, আসার পরে আমার সাথে এলাকায় ঘুরতেছে, তো ঘুরতে আছে, ফুচকা টুচকা খাওয়াইলাম, তো যেখানে যাচ্ছে সেখানে এলাকার ছেলেরা অনেকে আমার ছালাম দিচ্ছে, যেখানে যাচ্ছে ছালাম, কি ব্যাপার তোমাকে সবাই ছালাম দিচ্ছে কেন? তাই আমি বললাম দেখো ছোট থেকে এলাকায় বড় হয়েছি, তো ছালাম তো মানুষ দিতেই পারে, আর আমি তোদের বড় ভাই দিতে পারবো না, অন্যরকম লাগছে, তুমি কে? আমি একটু রাজনীতি করতাম, তো ও বলে দাঁড়া 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 এই ডিজিটাল ফেস্টুন এটা কে? কে পড়ো রাকিব হাসান? আমি হ্যাঁ হতে পারে, তা কি রাকিব হাসান? আমি ছবিটা কে? ছবিটাও তুমি? তাই হ্যাঁ একটু একটু টুকটাক পলিটিক্স করি, তোমরা তো পলিটিক্স এর পরিবারের সন্তান, আমিও তো কিছু একটা করি সাধারণভাবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই তোমার তো গেট আপ টেট আপ তোমার তো এগুলো তো তো বোঝা যায় না, আমি যে কি সেটা তোমাকে বুঝতে দিলে তো তুমি আমি হয়ে গেলে, সেটা তো প্রবলেম। আচ্ছা ঠিক আছে চলো, তারপরে আমি আমার বোনের বাসে দিয়ে আসলাম। তো এর মধ্যে আমার আবার একটু একটু ওর প্রতি একটু ভালো লাগা কাজ করতেছে গুরু, যেটা সত্যি কথা,
মানে চলতে চলতে কথা বলতে বলতে মিশতে মিশতে দুর্বল হচ্ছে না, আপনিও
একটু একটু দুর্বল,
যেটা আপনি চাইছিলেন না শুরু থেকে,
চাইছিলাম না শুরুতে, চাইছিলাম না, তো একটু একটু দুর্বল,
সংবিধানে না থাকলে অনেক কিছু হয়ে যায়,
সংবিধান আমি সংশোধন করেছি কিছুটা।
আচ্ছা
তারপরে তারপরে ওর সাথে এভাবে কথাবার্তা বলে, তো আমি আমি বললাম যে দেখো আচ্ছা ঠিক আছে আমরা একটা সম্পর্কের দিকে যেতে পারি, যেটা আমি ফিল তুমি ফিল করতেছো আমিও ফিল করতেছি, ঠিক আছে যেতে পারি, তবে তুমি আমার কিছু দিক নির্দেশনা মানতে হবে, ঠিক আছে। তো কি দিক নির্দেশনা? আমি বললাম দিক নির্দেশনা এটা হচ্ছে যে তুমি আমি তোমার ভালোর জন্য যে কাজগুলো করা দরকার সেটা করে, যেমন ধরো তোমার অনেক সময় অনেকটা ড্রেস আপ তুমি এটা পরেছো, এটা অনেক সময় যাচ্ছ রাস্তা দিয়ে, আমি দেখেছি যে এটা মানুষ বাজে কমেন্ট করে, আমি চাইবো না যে আমার ভালো লাগার বা ভালো লাগার মানুষটি বাজে কমেন্ট করুক, তুমি এমনভাবে চলো যেটা ওরা তোমাকে স্যালুট দেয়, মনে করে যে না সে সত্যি একজন ভালো মানুষ, বিতর্কিত চলাফেরা করা যাবে না, সেখানে মানুষ উল্টাপাল্টা ভাববে, কারণ আমরা সমাজটাকে অনেকভাবে দেখেছি, ঠিক আছে এই চেঞ্জটা নিয়ে আসো, দেখো তুমি অনেক সুখী হবে, অনেক হ্যাপি হবে, আর হবে আরো হ্যাপি হবে যে মানুষের তুচ্ছতা ছিল করে কথা বলো, এটা বলো, এটাও কিন্তু খারাপ, কারণ তুমি নিজের যে তোমার সাথে আসলো তাকে নিয়েও তুমি এরকম করতেছো, তো তা আমাকে নিয়েও তো করতে পারো তুমি। তারপর দেখলাম গুরু ওর মধ্যে অনেক পরিবর্তন, অনেক
আচ্ছা
অনেক পরিবর্তন দেখলাম। যে আমি যে
মানে আপনি যেভাবে চাইছিলেন সেভাবে সে নিজেকে মানে পরিবর্তন করছে,
রাকিব যে তার সংবিধানের সম্পর্কটাকে যেভাবে ফিল করতো চোখের সামনে সেই সম্পর্কের দিকে সে ওইভাবে ওই প্রক্রিয়ায় সে সেভাবে নিজেকে তৈরি।
তার মানে তো বলা যেতে পারে যে সে আপনার ভালোবাসাকে সম্মান দিচ্ছিল, সে আপনাকে সম্মান দিচ্ছিল যে সে নিজেকে পরিবর্তন করছিল।
রাইট রাইট। তারপরে আমার খুব ভালো লাগলো, আমি খুব হ্যাপি যে আসলে কখনো ভেবেছিলাম যে সম্পর্ক করবো, আচ্ছা কি সুন্দর সম্পর্ক হয়ে গেল, এইভাবেই বুঝি সম্পর্ক হয়।
তাহলে আপনার সংবিধানে ছিল যে আমি প্রেম করবো না, ভালোবাসবো না, এগুলো খারাপ, কারণ আশপাশের সম্পর্ক দেখে মনে হয়েছে যে না ভালোবাসা অন্যায়। সেই রাকিবের সংবিধানেই নতুন একটি শব্দ যোগ হলো যার নাম হচ্ছে ভালোবাসা। আমার শ্রোতারা শুনছে ভালোবাসা বাংলাদেশ, সাথে আছে আমি গুরু, ফিরে আসবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। বাট বলছি রাকিবের মতো যাদের সংবিধানে শুরু থেকেই ভালোবাসা শব্দটি আছে, আর আপনি যদি চান সেই ভালোবাসা শব্দটিকে সবার মাঝে তুলে ধরতে, আপনার ভালোবাসার অক্ষরগুলোকে সবার মাঝে পরিচিত করে তুলতে, তাহলে এখনই মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG, দেন স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। আমি আরো একবার বলছি, OG স্পেস আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং তাসমিয়া কিছু বলবে মনে হয়।
একেবারে তাই গুরু, গুরুর কথা তো শুনে ফেলেছেনই, আমাদের সাথে থাকতে হলে OG লিখে তো আপনাকে মেসেজ পাঠাতে হবে, আমাদেরকে টেক্সট করতে হবে, পাশাপাশি আপনাকে যেটা করতে হবে যে আমরা যে পোস্ট শেয়ার করেছি facebook.com এখানে সেই পোস্টটি বেশি বেশি শেয়ার করুন। এবং ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে একটি ছোট্ট একটি কমার্শিয়াল ব্রেকে যাচ্ছি, কোথাও যাওয়া যাবে না, সাথে থাকুন এন্ড ইয়েস এনজয় ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ক্ষমতায়নের প্রথম শর্ত বই প্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে, এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই, কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
হ্যালো, আমি আলিফ আলাউদ্দিন।
আর আমি ফারশিন।
আমরা থাকছি মিউজিক বাজে 71 টেলিভিশনে।
আমি কি দেখেছি একলা পথ দাঁড়িয়ে।
প্রতি শুক্র এবং শনিবার দুপুর 2:30 একই সাথে শুনুন ঢাকা FM
90.4। And I'll tell you all about it when I see you again.
ঢাকা FM 90.4 থেকে আমি জুয়েল থাকছি মিউজিক বাসে প্রতি শুক্র ও শনিবার দুপুর 8টায়।
Don't forget to catch us live.
মিউজিক বাস শুনুন ঢাকা FM 90.4 এ, একই সঙ্গে দেখুন 71 টেলিভিশনে।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
মিড ডে মানে কি? মিড ডে মানে ক্লাসের ঠিক আগে। শোনো 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 শোনো,
মিড ডে মানে? মিড ডে মানে অফিসের বোর্ডম।
মিড ডে মানে? মিড ডে মানে একটু পরে লাঞ্চ খাবো।
সো আপনার বোরিং মিডডেটাকে আরো একটু এক্সাইটিং করতে আমি ছোঁয়া চলে এসেছি উইথ মাই শো মিডডে ফিল্ড। ক্যাচ মি এভরি সানডেজ টু থার্সডেজ 11 to 2 PM ওনলি অন ঢাকা FM 90.4।
You're listening to Taka FM 90.4.
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ঢাকা FM 90.4 কানেক্টিং বাংলাদেশ।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 12টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সারা দেশে সবার সাথে এক স্টেশন এক নেশন, দিস ইজ
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে গিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444222। ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশেক প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
This is Taka FM 90.4.
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, টিউন করে আছেন ঢাকা FM 90.4, তার স্নেহ আছি সাথে ভালোবাসার বাংলাদেশ শুনছো তোমরা সবাই। বারবার একটা কথাই বলি যে ভালোবাসতে হবে, ভালোবাসাকে ভালোবাসতে হবে, তাই না? এবং সেই ভালোবাসাগুলোকে ঠিক মতো সঠিক উপায় খুঁজে পাওয়ার জন্য কিংবা প্রয়োগ করার জন্য যে বন্ধুটি সবসময় তোমাদের পাশে, যে গুরু সবসময় তোমাদের পাশে, তিনি আজকেও আছেন ভালোবাসার বাংলাদেশ নিয়ে তোমাদের পাশে। কখনো বা লাল শাড়ির যে রং সেখানেও যে ভালোবাসা থাকে সেটা তিনি বুঝিয়ে দেন। কখনো বা চুরির রিনিঝিমের মাঝেও যে অন্যরকম আবেদন থাকেন সেটাও কিন্তু তিনি তোমাদের জানাতে ভুলেন না ভালোবাসার বাংলাদেশের মাধ্যমে। এবং এই মাধ্যমটাই কিন্তু পুরো বাংলাদেশে ছড়িয়ে আছে এখন, রাইট? ওকে, সো তোমরা যদি আমাদেরকে ফেসবুকে খুঁজে পেতে চাও, তোমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে খুঁজে পাওয়ার জন্য ফেসবুকের লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/ILoveDhakaFM। সেখানে আমরা একটা পোস্ট কিন্তু শেয়ার করে দিয়েছি। এবং যখন আমাদেরকে ফেসবুকে খুঁজবে তখন কিন্তু তোমাদের যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে ইন্টারনেট। এবং আমরা যে উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আরবি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং হ্যাঁ, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। অনেক কথাই হলো, তবে যে বন্ধুগুলা আমাদের ভালোবাসার পোস্ট আজকে খুব বেশি শেয়ার করেছে তাদের নামগুলা আমি একটু নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি বেশ কিছু বন্ধু শেয়ার করেছে, তাই না? এবং যারা শেয়ার করেছে তারা অনেক বেশি লাকি, কারণ তাদের নামগুলো কিন্তু আমি এখনই পড়িয়ে শুনিয়ে দিচ্ছি। আর যারা শেয়ার করেনি তারা এখন শেয়ার করে ফেলো, হয়তো বা হঠাৎ করে নামগুলো পড়ে শুনিয়ে দিব। তুপুর রহমান শেয়ার করেছেন, দেখতে পাচ্ছি আমাদের পোস্টটি আজকে, এবং আরো শেয়ার করেছেন লামিয়া, আর যে ফরিদ মি শেয়ার করেছেন, জাহাঙ্গীর আলমও আছেন, সেই সাথে আরো শেয়ার করেছে আমাদের ত্রপা, শেয়ার করেছে মাহিমা, ওকে মাহিমা রায়হান শেয়ার করেছে, এম ডি মাসুদ মিয়া শেয়ার করেছেন, আরো শেয়ার করেছেন অথই সাগর, শেয়ার করেছেন আহসান হাবিব, রাজু লালমনির হাট, সুকান দিঘি, মহেন্দ্রনগর থেকে, এবং শেয়ার করেছেন আমাদের সাথে রাসেল মিয়া, মনে রেখেছি আজ তোমাকে তিনি শেয়ার করেছেন। তুপুর রহমান কিন্তু বরাবরই শেয়ার করে অনেকটা এই রেসে এগিয়ে আছে।
আমার যেটা মনে হয় যে তপু একদম প্রতিজ্ঞা করেছে আগামী পর্বে সে গুরুর কাছ থেকে ফোন নেবেই। তপুর সাথে হয়তো আমার ফোন আড্ডা হয়ে যেতে পারে আগামী সপ্তাহে, কেন হতে পারে? বেশি বেশি শেয়ার করুন। ইতিমধ্যে ফেসবুক যে পেজটি আমাদের ঢাকা এফএম এর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজ, যেটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, ঠিক আছে তাসমিয়া? সেই পেজে দুটি পোস্ট এই মুহূর্তে দেওয়া আছে, যে পোস্টটিকে সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করতে হবে, গুরু তাকে ফোন দেবে স্টুডিও থেকে। সো আশা করি এই সুযোগটা হয়তো আপনি মিস করতে চাবেন না। তাসমিয়া কিছু নাম পড়ে দিয়েছে, আমরা সময় পেলে আবারও কিছু নাম পড়ে দেবো। বন্ধু, তোমাদের কাছ থেকে কিংবা আপনাদের কাছ থেকে আশা করছি বেশি বেশি শেয়ার করবেন। এবং যারা স্টুডিওতে এসে ভালোবাসার কথাগুলোকে বলতে চায় তার জন্য যা করতে হবে, ওজি স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। আমি গুরু আপনাকে ফোন দেব, আপনাকে স্টুডিওতে আমন্ত্রণ জানাবো, কথা হবে ভালোবাসার বাংলাদেশে ভালোবাসা নিয়ে। আর কথা বলছিলাম আমরা রাকিবের সাথে, যিনি SMS করেছিলেন ওজি স্পেস নাম, তার লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে গুরু তাকে ফোন দিয়েছিল। গুরু কথা যখন তাই সেই কথা রাখে। এবং আজ রাকিব আমার সাথে স্টুডিওতে বসে আছেন, এবং আমরা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে কথা বলছিলাম সংবিধান নিয়ে, ভালোবাসার সংবিধান, যেখানে রাকিবের ভালোবাসার সংবিধানে ছিল না কোনো প্রেম, ছিল না কোনো মেয়ের ললনা বলি, ছলনা বলি আর ভালোবাসা বলি, কোনো কিছু ছিল না। কিন্তু সে রাকিব স্বীকার করেছে অবশেষে তার সংবিধান সংশোধন করা হয় এবং যেখানে প্রেম ভালোবাসা শব্দটি যোগ হয়। রাকিব, তারপর?
তারপরে গুরু, আমার দিনগুলো খুব স্মরণালী, খুব আবেগীয় দিন কাটলো, খুব মজার মজার। ও আসতো আমার সাথে দেখা করত, অনেক সেজেগুজে আসতো, আমি যেন মনে হয় যে আমি নতুন একটা পৃথিবী পেলাম, নতুন একটা দিন পেলাম, এরকম ভাবে কাটতেছিলাম। খুব চমৎকার চমৎকার দিনগুলো, স্মৃতিগুলো আমার কাছে খুব সুমধুর ছিল, খুব সুন্দর ভাবে কাটছিল। তারপরে ও সেজেগুজে আসতো, আমি প্রতি সপ্তাহ সাথে একদিন দেখা না হলে, প্রতি সপ্তাহে যদি দেখা না করতাম তাহলে আমার খুব খারাপ লাগতো, আমি চলে যেতাম ঢাকা থেকে।
আচ্ছা,
ঢাকা থেকে চলে যেতাম ওর সাথে দেখা করতে। তো আমি আবার আমার,
তার মানে অবশেষে বর্ষিতে মাছ গাঁথল, মানে আপনি গাঁথা পড়লেন তাহলে।
হ্যাঁ গুরু, সেটা অবশ্যই ঠিক আছে। তারপরে আমি অনেক ভালো থ্রি পিস নিয়ে যেতাম ওর জন্য। তো আমি ওকে বললাম যে শোনা, চলো আমরা একদিন ঘুরে আসি কোথায়, তার জগতে চন্দ্র বসুর বাড়ি, ওখানে অনেক কথা হবে। তো ওখানে যথারীতি ওই যে ওদের নিয়ে আসলো, সবাইকে নিয়ে আসলো, আমি গেলাম ওখানে। তারপর আমি বললাম, দেখো সোনা, অনেক কিছু পরেই তো সম্পর্কটা হলো, এখন সম্পর্কটা কিন্তু টিকিয়ে রাখা কিন্তু এখন আমাদের দুজনের দায়িত্ব, ঠিক আছে? তোমার কিন্তু এদিকে খুব খেয়াল রাখতে হবে, আমি কোনোভাবে চাইবো না সম্পর্কটা ভেঙে যাওয়া, তুমিও চাইবে না, কই না? সেটা তো অবশ্যই ঠিক আছে। তাহলে তোমার সেই দিকগুলো অনেক ভাবে সুন্দর ভাবে তোমার ম্যানেজ করে নিতে হবে, ঠিক আছে? তো একে অপরে কিছুটা ছাড় দেওয়া লাগবে। তো ওইভাবে আমাদের অনেক সুন্দরভাবে দিনগুলো যাচ্ছে, চলছে। তারপরে আমরা এইভাবে দেখা সাক্ষাৎ করছি। তারপরে বাসায় এটা জানালাম আর কি, বাসা হচ্ছে আমার মা আছে, আমার বাবা আছে, আর আমার এক বড় ভাবি আছে, তারা আলাদা থাকে।
আচ্ছা,
তো জানাবো এদিকে। আবার গুরু, আমার মার শরীরটা অবশ্যই একটা ভালো না, মা অনেক অসুস্থ বোধ করে, অনেক অসুস্থ বলা চলে। তারপরে সবাই বলল ঠিক আছে, তাহলে রাকিবের জন্য একটা মেয়ে দেখো, রাকিবে তো বিয়ে শাদীর বয়স হয়েছে, তো ঠিক আছে ওকে একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে দেবো। তো আমি আবার আমার সব কথা আমি মায়ের সাথে শেয়ার করতাম, সব কথা বলতাম। আমি বলতাম যে মা এরকম তো একজনকে তো আমার খুব ভালো লাগে, ওর সাথে তো আমার সম্পর্ক, ও আমার খুব লাভ করে। বলে কে? আমি বললাম এরকম সন্না। তো বললো ঠিক আছে, তাহলে সন্নার একদিন নিয়ে আসে, তো ওর সাথে কথা বলি। আমি আচ্ছা ঠিক আছে। তা আমি ওরা বললাম যে সন্না, তোমাকে তো বাসা থেকে দেখতে চাচ্ছে, তুমি একটু ঢাকা আসো। ঠিক আছে, আমি ঢাকা আসবো, অমুক দিন আসবো, তুমি রিসিভ করো। আচ্ছা, তো ওর রিলেটিভ আছে, তো ওখানে আসছে, তো ওখান থেকে তো আমি মাকে ফোন দিলাম, ওরা রিসিভ করে ফোন দিলাম যে মা বাসা নিয়ে আসবো, তো দাঁড়া তো ভাবির সাথে একটু কথা বলে নি। মানে ভাবির সাথে সবসময় ডিসকাস করে আমার ফ্যামিলি একটা ডিসিশন আসে। তো আচ্ছা ঠিক আছে। তো ভাই বললো ঠিক আছে, এখানে না তো কোনো এক ফাস্টফুডে নিয়ে যাও আর কি, ওখান থেকে আমরা দেখি আগে। তো এই ভাবির সম্পর্কে সন্নাকে আমি অনেকবার কথা বলেছি, দেখো ভাবি কিন্তু অনেক খুব রাগি বা অনেক ইয়ে করে, ঠিক আছে? সন্না প্রায় বলতো দাঁড়াও আমি একটু এসে নেই না, আমি সব ঠিক করে ফেলবো, তুমি টেনশন করো না, সব ঠিক করে ফেলো, তোমার প্রবলেম আমি সলভ করে দেবো। আচ্ছা ঠিক আছে আসো। তো যাই হোক, সন্নাকে নিয়ে আসলাম, ওখানে দেখা হলো। তো সন্নাগুরু হচ্ছে কি যে একটু পা উঠিয়ে বসছে, তো ভাবি একটা ইস্যু চাচ্ছিল যে সন্ন্যার সাথে সম্পর্কটা কিভাবে ইয়ে করা যায়। তার কারণ হচ্ছে যে সন্ন্যার সম্পর্কে আমি বলেছিলাম যে ভাবি সন্নাটা খুব রাখি, এবং সন্ন্যা আসতেছে, সন্ন্যা আসলে কিন্তু আপনার কিন্তু প্রবলেম হবে, আপনি কিন্তু ভালো হয়ে যান। তো ভাবি বলল আচ্ছা ঠিক আছে, কিভাবে আসে দেখি। আমি দুষ্টামি ছলে কিন্তু এটা বলতাম, তো ভাবি সিরিয়াসলি নিয়ে নিচ্ছি। তো সন্ন্যা এসে পা উঠিয়ে বসলো, বসার পরে তো ইশারা দিল আর কি, রাকিব পাওটা আমি ইশারা দিলাম, শোন না পাওটা ইয়ে করো, আখিও ইশারা দিল,
পাওটা না পা উঠিয়ে বলতে কি পায়ের উপর পা রেখে
পাও, পায়ের উপর পা রেখে বসলো। এটা মানে ভাবির দৃষ্টিতে একটু ইয়ে লাগছে,
বেয়াদবি
লেগেছে, আমি ওকে ইয়ে করছি, ও জিনিসটা ওইভাবে ইয়ে বুঝতে পারে। তো তারপরে ভাবি এসে বাসায় এসে যা বলা তো বলছে, বাসায় তো সব মহারাগ যে এটা আসলো আটক কায়দায় এই অবস্থা, তো এটা তো খুব খারাপ জিনিস আর কি। আমি বললাম না ভাই, ও তো ও খেয়াল করে নাই, ঠিক আছে? তো ভাবি একটু ইয়ে করে বলছে। তো আমি যে কথাটা এখন শেয়ার করবো গুরু, সেটা হচ্ছে যে এই সন্ন্যার সাথে যখন আমার সম্পর্কটা শুরু হয়, যখন শুরুতে ফ্রেন্ডশিপ, তারপর সম্পর্কটা শুরু হলো, এর মধ্যে কিন্তু আমার জন্য একটি মেয়েও দেখে রেখেছিল, আমার ফ্যামিলি দেখেছিল, আমার আব্বা দেখেছিল। তো আমি এই সন্ন্যার জন্য আমি বলছি যে যেহেতু আমার সম্পর্ক আছে, আমি ওর কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে আমার সম্পর্ক ভেঙে যাবে না, এরকম আত্মবিশ্বাস কনফিডেন্সটা আমার ছিল, সোনারও ছিল। যে ও আমাকে বলতো পাগল, যে আমার পাগলটা আমাকে কখন ছেড়ে চলে যাবে না। হ্যাঁ, আমার খুব ভালো লাগতো যখন আমাকে বলতো আমার পাগলটা, আমার খুব ভালো লাগতো, আমি বারবার এই কথাটা শুনতে চাইতাম। তারপরে ওই দেখতে আসবে, তো আমার কারখানায় আসলো, তো আসলে কিভাবে ভেঙে দেওয়া যায় আমি এই চিন্তাই করলাম। তারপরে গুরু আসার পরে তো তারা, আমি নিচে একজন লোক পাঠালাম যে নিয়ে আসো, নিয়ে আসার পরে ফ্লোরে হঠাৎ করে ঢুকে গেছে। তো ঢুকে যাওয়ার পরে আমি আবার একটা সিগারেট ধরাইছি, আমি দেখছি যে তারা আসতেছে, সিগারেট ধরাইছি, তারপর আমি এই কি ব্যাপার, আপনারা এখানে হুট করে ঢুকে গেলেন কেন, অনুমতি নেই, কিচ্ছু নাই, বের হন। তা স্বাভাবিকভাবে আমার আচরণটা তারা একটু কষ্ট পাইছে।
মানে আপনি কি অভিনয় করলেন?
হ্যাঁ, একটু অভিনয় করলাম, কারণ আমার তো সন্না একজন আছে,
মানে নিজেকে খারাপ দেখাতে চাই,
খারাপ দেখলাম যে ছেলে,
মানে আপনাকে তারা দেখে বলে ছেলেটা বেয়াদব, এর সাথে সম্পর্ক করা যাবে না।
রাইট রাইট গুরু,
ওকে।
তারপরে তারা চলে গেল, তো আব্বা আমাকে ফোন দিল, রাকিব কি অবস্থা? আমি বলি তো আব্বা ভালো, কি ভালো, কি করছো আজকে? আমি কি করছি আজকে, তো যা শুনলাম, তো এত ব্যাধব হয়ে গেছো। আমি বলি আব্বা সমস্যাটা হয়েছে কি, তারা এসে হুট করে ঢুকে গেছে, একটা অফিসে ঢুকে গেছে, তো অনুমতি নাই, কিছু নাই। আমি বললাম কে না কে, আমি একটু ইয়ে করছি, এটা একটু খারাপ ভাবে নিস, এটা তো তুই তো সম্পর্কটা আমরা চাচ্ছিলাম ওইখানে হোক,
শুরুতেই নষ্ট
নষ্ট করে দিলি, ঠিক আছে?
আপনার আব্বা তো জানতেন না যে এটা তার ছেলেরই পরিকল্পনা ছিল।
হ্যাঁ রাইট, জানতেন না, আব্বা জানতেন না। তো তারপরে আসে আবার এই কথা, সন্না তো আসলো, ভাবি এদিকে অনেক ইয়ে করলো, এখন সন্না বেদব, সন্না ভালো না, সন্নাই। তো আমার মার শরীরটা খুব ভালো না, আমার মার জন্য না গুরু, আমার সব সময় কাঁদতো, মনটা কাঁদতো যে আমার মার জন্য আমি কিছু করতে পারতাম, আমি যদি একটা বিয়ে করতাম, আমার মার যদি সেবা করত কেউ, এটা মনে হয় আমার জীবনে পরম পাওয়া, আমি সব সময় চাইতাম যে এটা হোক। তো তারপরে তারা মেয়ে দেখবে, তো আমি বললাম যে না আমি মেয়ে দেখবো না, মেয়ে আমার তো পছন্দের আছে, এরকম তো ভাবি এসে তোমার যা বলছে এটা তো ভুল, তোমরা একটু দেখে নাও। তো স্বর্ণার ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করলাম, তো স্বর্ণা বলল যে দেখো এই মুহূর্তে তোমার ব্যবসার অবস্থা তেমন একটা ভালো যাচ্ছে না, আর তুমিও ব্যবসাটা এইভাবে তুমি এইভাবে রেখে তো হুট করে তো বিয়ে করলে হয় না, আর আমার ফ্যামিলিও তো তোমাকে এইভাবে দিবে না এখন। তাই আমি বললাম দেখো আমার মা অসুস্থ, এখন আমার মার কথা একটু ভাবতে হবে, একটু বোঝার চেষ্টা করো, আমি আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি ভালো করার চেষ্টা করবো, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করো আমার ফ্যামিলিকে আমি কিভাবে ম্যানেজ করবো। আমি বললাম ঠিক আছে আমি কথা বলে দেখি। তারপরে ও জানি কেমন একটু ইয়ে হয়ে গেল, পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো, ফ্যামিলির সাথে কথা বলবো উপায় ওটা কি, তো ঠিক আছে আমি আখিকে নকলাম যে আখি তোমার মামির সাথে আমি একটু কথা বলতে চাই, তো ঠিক আছে তো আপনি আসেন। তো আসার পরে আমি এই যে এই মেয়েটা দেখতে যাবে গুরু, সেটা হচ্ছে শুক্রবার দিন দেখতে যাবে, তো আমি
মানে আপনার পরিবার থেকে স্বর্ণাকে দেখতে যাবে,
হ্যাঁ এরকম একটা প্ল্যান আছে।
আচ্ছা,
তো এখন ওই স্বর্ণদের থেকে সবুজ সংকেতটা আসতেছে না, তো আমি বললাম দেখো এখন আমার মার অবস্থা খারাপ, একটু একটু ইয়ে করো আমি চেষ্টা করবো ইয়ে ভালো করার জন্য। না রাকিব এখন তো হয় না, আমি আচ্ছা ঠিক আছে তুমি তো খুব বার্গেনিং চলে যাচ্ছ, আর আমি কেমন মানুষ তুমি জানো, এক কথা দ্বিতীয়বার বলি না, ঠিক আছে আমি আমার ভালোবাসা হাসতে হাসতে চোখের পানি ঝরতে ঝরতে বিদায় নিয়ে চলে যেতে আমার কষ্ট হবে না, কারণ আমি জানবো যে আমার ভালোবাসার মানুষটি যতক্ষণ পর্যন্ত আমি ভালোবেসে ঠিক ততক্ষণ পর্যন্ত আমার সাথে অতর্তভাবে ছিল, কিন্তু যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো এসে গেছে তখন আমার ভালোবাসার মানুষগুলো ভালোবাসার মানুষটি ভালোবাসার জায়গা থেকে সরে গেছে, তার মানে সে আমার জন্য ছিল না, আমি আমার কষ্ট লাগবে না, আমি হাসতে হাসতে চলে যাব, ঠিক আছে। তো এই কথা বলার পর সোনা বলে ঠিক আছে আমি আমার ফ্যামিলিকে বুঝাই। তো এর মধ্যে ওই যে এক বছর আগে যে মেয়েটা দেখে আসছে, তো বাসা থেকে ভাবি বলতেছে যে ঠিক আছে এক বছর আগে দেখেছি সে মেয়েটা তখন পর্যন্ত ক্লাস টেনই পড়তো, তো এখন দেখে আছে কিনা, তো নক করে দেখে যে না ওই মেয়েটার বিয়ে এখনো হয়নি।
মানে যে মেয়েটার অভিভাবককে আপনি পরিকল্পনা করে আপনার কারখানা থেকে বের করে দেন সেই মেয়েটা তো?
জি জি জি।
আচ্ছা
সেই মেয়েটা তো তারপরে দেখতে যাবে, কিন্তু আমি তো সোনাকে যত হার্ড করে কথা বলি কিন্তু আমি তো ওর কথা দিছি
যে আমি তোমাকে ঘরে আনবো,
আমি তোমাকে ঘরে আনবো, আমি জীবনের শেষ চেষ্টাটুকু করবো আমি কথা দিয়েছিলাম।
মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি চেষ্টা করছেন কিন্তু স্বর্ণার পরিবার থেকে আপনি সেরকম কোন সবুজ সংকেত পাচ্ছেন না,
পাচ্ছিলাম না,
আর এবং সেটার কারণ কি ছিল? আপনাদের পারিবারিক স্ট্যাটাস, অর্থ, টাকা পয়সা, এই বিষয়গুলো, আপনার সাধারণ জীবনযাপন, এগুলো নাকি তারা আরো বেশি প্রভাবশালী পরিবারকে খুঁজছিল?
না পারিবারিক বিষয়গুলো ওদের থেকে আমাদের খুব বেশি পার্থক্য ছিল না স্ট্যাটাসের দিক থেকে,
তাহলে প্রবলেমটা
অর্থনৈতিক
একটা, নয়তো সেটাই বলছি অর্থনৈতিক বিষয়টা ওদের পরিবারে মানে চিন্তা ভাবনার একটি মূল বিষয় হয়েছিল যে ছেলের যদি আরো টাকা পয়সা থাকত আমরা মেয়েকে সেখানে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করতাম কিংবা নিশ্চিন্ত থাকতাম, এরকম বিষয়। আচ্ছা, যেটি আপনার কাছ থেকে তারা পাচ্ছিল না,
পাচ্ছিল না।
ওকে,
আমার খুব খারাপ লাগছিল যে আমি তো সন্ধ্যার কাছে কোনো কিছু
লুকোইনি এবং এক দেড় বছর তো শুধু আপনারা এই বিষয় নিয়েই কথা বলেছেন,
কথা বলেছি আর ভিতরে ভালোবাসার উপাদানগুলো তৈরি করছি, পরিবর্তন এনেছি, ওর চিন্তা চেতনা ভাবনাগুলো আমার সাথে একে অপরের ই ছিল। তো যাই হোক গুরু, মেয়ে দেখতে যাবে, তো মেয়ে দেখতে গেল, আমাকে জোর করে নিয়ে গেল এক প্রকার, মেয়েটা ভালো দেখলাম, শ্যামলা ভালো দেখলাম, তো ওখানে পাড়া দিলাম, পা দিয়ে আমার বললো যে রাকিব না এ তো তোমার জন্য না, তোমার তো একজন আছে, তো আমি
আপনার ভেতরের মানুষটা বলছে,
ভেতরের মানুষ,
ভেতরের রাকিব বলছে,
রাকিব বলছে, ভেতরের রাকিবটা বলছে, হ্যাঁ উপরের রাকিব কিছুই বলছে না, ভেতরের রাকিবটা বলছে। তো এরা তো ওই আমার ফ্যামিলি সবাই তো ভাবি টাবি আছে, সবাই তো কথা পাকা দিয়ে ফেলে, রাকিব কথা কিন্তু দিয়ে ফেললো। আমি বললাম একটু ওয়েট করেন, আমি ঢাকায় গিয়ে ডিসিশন জানাবো। তো তারপরে চলে আসলাম ঢাকা থেকে, চলে আসা আমি বললাম ঠিক আছে যান, আমি তো এলাকায় আড্ডা ঠাড্ডা দিই, আমি তারপর আসবো। বললো যে না এলাকায় আড্ডা দেওয়া যাবে না, তুমি আসবে, আমি না আমি আসবো। আমি সোজা চলে গেলাম বিক্রমপুরে, সন্ধ্যার মাঝে শেষ চেষ্টাটুকু করবো।
আচ্ছা,
গেলাম, গিয়ে দেখা করলাম, সন্ধ্যাকে ফোন দিলাম, তুমি একটু আসো, ইসাপুর আসলো, ইসাপুর এক ফাস্টফুডের দোকানে বসলাম, তো ওখানে বললাম যে তোমার সাথে তো এই দেখেই শেষ দেখা হচ্ছে, আমি তো হাসতে হাসতে বিদায় নিচ্ছি, তুমি ভালো থাকবে আর ভালো থেকো ভালোবাসা। আমি চলে আসলাম ওখান থেকে,
ভালো থেকো ভালোবাসা,
ওখান থেকে চলে আসলাম, আমার পিছনে আবার চলে আসার সাথে সাথে পিছনে হাত ধরছে, দাঁড়াও তুমি আমার আম্মুর সাথে কথা বলো। বললাম আচ্ছা ঠিক আছে তোমার আম্মুর সাথে একটু কথা বলো।
আপনি কি প্রথম স্বর্ণার আম্মুর সাথে কথা বলতে যাচ্ছেন?
হ্যাঁ,
এর আগে তো কখনো যাননি?
না কখনো যাইনি।
আচ্ছা, ওর আম্মু তো আপনাকে দেখেছে?
ওর আম্মু আমার ছবি দেখেছে,
সামনাসামনি দেখেনি,
সামনাসামনি
দেখেনি। এই কি প্রথম তার বাসায় আপনি যাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা,
এমনি আত্মীয় স্বজন অনেকেই আমাকে চিনতে জানতো,
দূর থেকে চিনতে জানতো, কাছ থেকে কখনো কেউ জানেনি। আজকেই প্রথম নায়ক যাচ্ছে নায়িকার বাড়িতে,
স্বর্ণার মা, গুরু স্বর্ণার মা আমাকে প্রথমে যাচ্ছি, কিন্তু অন্য রিলেটিভ আছে তারা জানতো একটা সময়।
আচ্ছা আচ্ছা, ওকে, তারপর?
হ্যাঁ, ঠিক আছে, তুমি এক কাজ করো, তো আমি তো আগে যাই, তুমি পরে আসো। আমি বললাম, ফোন দিলাম, আন্টি আমি তো বিক্রমপুরে আসছিলাম, তো আমি তো চলে যাচ্ছি, আমি ভাবছিলাম আমরা সেদিন কথা বলবো, একটু দেখা করতে পারি? ঠিক আছে, তাহলে তুমি আসো। তো গেলাম, যাওয়ার আমি সরাসরি ঢুকলাম, সালাম দিলাম, বসতে বললো, বসলাম। বললাম, আন্টি আমি খুব সংক্ষিপ্ত সময় নিয়ে আপনার এখানে আছি, এমন এক সময়, আপনি তো সন্ধ্যার ব্যাপারটা আমার ব্যাপারটা জানি। হ্যাঁ জানি। তো আমি বললাম, দেখেন ওর সাথে তো আমার সম্পর্ক, ও আমাকে খুব লাভ করে, আমি ওর খুব লাভ করি। তারপর বললো যে হ্যাঁ বাবা, এটা ঠিক আছে, তো তুমি তোমার গার্জিয়ানের সাথে একটু ডিসকাস করেছো? আমি বললাম, হ্যাঁ গার্জিয়ানের সাথে তো আমার একটু ডিসকাস তো করতেই হবে। তো বলো, আচ্ছা তুমি কি করো? আমি বললাম, এরকম একটা বিজনেস করি। তো আচ্ছা, ঢাকা কি তোমাদের এরকম বাড়ি গাড়ি এরকম আছে কিছু? তো আমি বললাম যে না না, এগুলো তো আমাদের নেই। কেন, আমি কি কখনো বলেছিলাম? কয় না, আমার মেয়ে যে একটা ছেলেকে ভালোবাসতো তার ঢাকা বাড়ি নেই, এটা কি?
আচ্ছা আচ্ছা, মানে স্বর্ণর মা বলছে যে আমার মেয়ে যাকে ভালোবাসতো তার বাড়ি নেই,
ঢাকা বাড়ি নেই।
আচ্ছা আচ্ছা,
তখন আমি বললাম যে না না, নেই তো। কেন, স্বর্ণাকে বলেছে? আচ্ছা ঠিক আছে, আমি স্বর্ণার সাথে কথা বলে নেব। পরে আমি
সত্যি কি কথা
বলেছিল? হ্যাঁ সত্যি এই কথা বলেছিল,
যে যাকে ভালোবাসলো তার ঢাকাতে বাড়ি নেই,
ঢাকা বাড়ি নেই শোনার, মানে তাদের ধারণা, তাদের
মানে আমার মেয়ে এমন একটা ছেলেকে পছন্দ করলো যার গাড়ি বাড়ি নেই,
গাড়ি বাড়ি নেই, এরকম সরাসরি বলছে। তারপরে আমি বললাম না না আন্টি, নেই তো। তো ও কি বলছে কখনো? আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। তো আমি ওখান থেকে চলে আসলাম, চলে আসলাম, আমি তো বুঝতে পারলাম যে ভালোবাসাটা বিতর্কিত হয়ে গেছে, সম্পর্কের সাথে অনেক বিতর্কিত হয়ে,
অনেক ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে,
তো এই হয়ে গেছে, এখন আর হবে না। স্বর্ণা কিন্তু কাটতেছে, আমি চলে আসছি, সোজা চলে আসছি, সোজা চলে আসা। তারপর আমি আমি অনেক অনেক কান্নাকাটি করার পরে আমার রাতে ফোন দিয়েছে, তাই আমি বললাম স্বর্ণা, এটা তো অসম্ভব একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, আমি চেয়েছি তুমি ভালো থাকো, তুমি অবশ্যই ভালো থাকবে, প্রতিষ্ঠিত একটা ছেলের সাথে ভালো থাকবে, আর আমার কষ্ট লাগবে না, আমার মনে এটাই থাকবে যে আমার যোগ্যতা হারিয়েছি, টাকা পয়সা অর্থবিত্তের কাছে, আবিজাতের কাছে এটাই হারিয়েছি, তুমি ভালো থাকো। তাই আমি বললাম ঠিক আছে মা,
তোমার অর্থের কাছে ভালোবাসা বিক্রি হয়ে গেছে,
বিক্রি হয়ে গেছে, এভাবে বলছে, আমি এইভাবে কথা বলি সব সময় এভাবে। তারপরে গুরু, আমি এখানে কথা দিলাম যে ঠিক আছে মা, তোমরা যেটা ভালো মনে করো ওইটাই করো। তারপরে কথা দিয়ে ফেলো, এখানে অলরেডি কথা দিয়ে ফেলো, এটা কিন্তু
জানার, যে মেয়েটিকে দেখতে গিয়েছিলেন তাকে কথা দিয়ে দিলেন।
হ্যাঁ, এটা 2015 কথা, মানে জানুয়ারির শেষের দিকে, ফেব্রুয়ারির শুরুতে। তো তারপরে কথা দিল ফেব্রুয়ারির 5 তারিখে বিয়ে হবে।
আচ্ছা,
ফেব্রুয়ারির 5 তারিখে বিয়ে হবে।
তারপর আপনি কথাটা দিলেন কি, রাগ করে?
রাগ করে দিলাম, পারিবারিক অবস্থা চিন্তা করে
বিবেচনা করে
আমাকে কখন অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, আর যেহেতু
পরিবার থেকে চাইছে,
আর ও তো ওই আপোষ করেনি, ওই স্বার্থের কাছে, স্বার্থের কাছে বিকিয়ে গেছে। তো এখানে কথা দেওয়া হলো, কথা দেওয়ার পরে ফেব্রুয়ারির 5 তারিখে গুরু বিয়ে, ওর সাথে আমার যোগাযোগ টোটালি বন্ধ, টোটালি বন্ধ, আমার সাথে যোগাযোগ করে না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু যোগাযোগ করেনি, বন্ধ। তারপরে যখন আমি এখানে কথা অলরেডি হয়ে গেল, কার্ড ছাপানো হলো, তো কার্ড ছাপাই না, কার্ড বিলি করলাম, বিলি করার পরে ফেব্রুয়ারির প্রথম দিক দেয়া 2-3 তারিখে আর কি, ও আমাকে আখের মাধ্যমে ফোন দিছে যে তুমি একটু ইয়ে করো, রাকিবের সাথে একটু যোগাযোগ করো।
তো ফোন দিয়েছে স্বর্ণা
না, আখি, আখি?
আচ্ছা, আখি ফোন দিয়েছে।
আমি বললাম দেখো আখি, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কার্ড অলরেডি ছাপিয়ে দিয়েছি, এখন তো আর এটা সম্ভব না। ভাই আপনার, ভাইয়া আপনি তো প্রতারক, আপনি এটা কেন করলেন? আপনাকে বললো, আমি দেখো তুমি
কতদিন পর আপনাকে এটা বললো যে আপনি প্রতারক?
এটা বললো আমাকে ফেব্রুয়ারি যখন কার্ড বিলি হয়েছে আর কি, তখন 2 থেকে 2.5 মাসের সাথে আমার যোগাযোগ হয় না।
আচ্ছা
আচ্ছা, তারপরে ওখান থেকে ওরা যখন এই প্রতারক বললো, এই বলে বললাম দেখো তুমি তো সবাই জানো আমার বাড়ি গাড়ি এগুলো টাকা পয়সা নেই, এই জন্য আমি ওখান থেকে বিতাড়িত, আমার আমি তো কষ্টে ছিলাম, আর আমাকে ই করেছে, এখনো কষ্ট পাবে কেন? কয় না, ও তো আপনাকে অনেক লাভ করে, কিন্তু ও তো ওর ফ্যামিলিকে ম্যানেজ করছে, ওর ফ্যামিলিকে ও ম্যানেজ করছে। তো এখন ভাইয়া আপনি মিথ্যা বলবেন না, প্লিজ মিথ্যা বলবেন না, আপনি তো অবশ্যই ওকে স্যার অন্য কাউকে বিয়ে করবেন না। আখি আমি তো মিথ্যা বলছি না, তাহলে ঠিক আছে আপনি কার্ড পাঠান। আমি বললাম কার্ড তো তোমাদের আমি দিব না, কার্ড দিবেন না কেন? আমি বললাম না, এখানে এখানে তুমি আসলে একটা সিক্রেট হবে, সেটা সম্ভব না, তারপরে বলো ভাইয়া।
আচ্ছা আমি একটু আপনাকে থামিয়ে আমাদের মানে এই মুহূর্তে যে সকল বন্ধুরা শুনছেন শ্রোতা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের ফেসবুক পেজটি হল facebook.com/ilovedhakafm এখানে দুটি পোস্ট দেওয়া আছে এবং এই মুহূর্তে যে সকল বন্ধুরা আমাদের সাথে আছেন তাদের উদ্দেশ্যে একটি বলা যে আমাদের ফেসবুক লাইভ চালু হয়ে গেছে যেখানে আপনারা সরাসরি এখন আমাদেরকে দেখতে পাবেন আমাদের রাকিবের কথা শুনতে পাবেন এবং দেখতে পাবেন। রাকিব
দাদা শিশুতে আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি যে আমার একটি উচ্চগতির হোম মিটার এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম মিটার গ্রহীতার জন্য থাকছে আরপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333377 এই নম্বরে। জি গুরু।
তারপরে সন্ধ্যা আমাকে ফোন দিল আমাকে বলল যে রাকিব তুমি যে কথাটা বলছো এই কথাটা তো মিথ্যে তাই না, তুমি বলো মিথ্যে? আমি বললাম না এই কথাটাই সত্য, কারণ আর মিথ্যে কথা তুমি তো আমার পাগল তো আমাকে ছেড়ে বিয়ে করবে না, আবে তো অসম্ভব কিছু এটা, আমার পাগলটা কেন এরকম ডিসিশন নিল? আমি দেখো তুমি তুমি যেটা করেছো সেটা তোমার ভালোর জন্যই করেছো আর আমি যেটা করেছি সেটাও তোমার ভালোর জন্য করেছি, ঠিক আছে? তো তুমি ভালো থেকো, ডিস্টার্ব করো না, ঠিক আছে? বলে না আমি তো তোমার বিয়ে আসবো, আমি দেখবো তুমি কেমন মেয়েকে তুমি বিয়ে করেছো, তুমি ঠিকানাটা বলো তোমার কোথায় অনুষ্ঠান হবে বা মেয়ের সাথে আমি একটু কথা বলবো। তাই আমি চিন্তা করলাম যে আমি এখন এখানে বিয়ে করতে যাচ্ছি, আমি যদি ওকে নাম্বার দিই এখানে কোনো সমস্যা ছাড়া আর কিছু হবে? প্রবলেম তো পারবে। তাই আমি বলো অসম্ভব, এটা তো দেওয়া যাবে না। তো ও কিন্তু গুরু বিশ্বাসই করতেছে না যে আমি ওর সাথে অন্য কাউকে বিয়ে করছি, এটা ওর মধ্যে বিশ্বাসই আসতেছে না। আর আমার হৃদয় কিন্তু সন্ন্যায় কিন্তু আমি কিন্তু আনুষ্ঠানিকতা এখানে সারতেছি। তারপরে বাস্তবতার কাছে আমি হেরে গেলাম আর কি গুরু। তারপরে এখানে তো 5 তারিখে আমরা গেলাম ইয়ে করে বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে ওর সাথে আমার আর যোগাযোগ হয় না। তো তারপরে বিয়ের 1 মাস পরে আবার ফোন দিল যে না রাখি তুমি মিথ্যা বলছো, তুমি একবার বলো তুমি বিয়ে করো না, মিথ্যা বলছো। আমি না বিয়ে করছি, আমি তো মিথ্যা, তুমি তো একটু কথা বলে দাও তোমার ওয়াইফের সাথে একটু কথা বলো।
আচ্ছা তার মানে স্বর্ণা কোনোভাবে বিশ্বাস করতে চাইছে না যে আপনার বিয়ের বয়স 1 মাস হয়ে গেছে?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা
আচ্ছা একটু কথা বলে দাও। আমি বললাম কথা বলে তো প্রবলেম বাড়বে। তো আমি কিন্তু গুরু স্বর্ণাকে বলতে পারতাম, তো আমি তো ঘুমিয়ে ঘুমিয়ে স্বর্ণার সঙ্গে অনেক সময় বলে ফেলতাম, আমি বলতাম স্বর্ণা একটু জুতো তো দিয়ে যাও না,
বলতেন আপনি?
হ্যাঁ ঘুমিয়ে একদিন বলে ফেলছি। তা আমার ওয়াইফ একদিন বলতেছে যে তুমি স্বর্ণা কি বলে, আমি বললো তোমাকে শর্তে বলছি, শর্তে বলছো আবার বলো দিয়ে যাও না, তো ওই জিনিসটা ওর মাথায় ক্যাচ করছে। আবার আমার ভাতিজা মায়ের কাছে শুনছে যে হ্যাঁ স্বর্ণা নামে একটা সম্ভব ছিল।
আচ্ছা
তখন আমি জিনিসটা চিন্তা করলাম যে আসলে ওর সাথে ক্লিয়ার করা উচিত, তা নাহলে তো একটা প্রবলেম হবে,
মনে সন্দেহ থেকে যাবে,
সন্দেহ থেকে যাবে, একটা সমস্যা সৃষ্টি হবে। হ্যাঁ ছোট মানুষ ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তখন পরে আমি বললাম যে দেখো স্বর্ণার সাথে এরকম একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, তো ওদের অনেক চাহিদা ছিল, টাকা পয়সার চাহিদা ছিল, গাড়ি বাড়ির চাহিদা ছিল, তুমি কি ওর সাথে কোনো মিথ্যে মধ্যে বলছি? আমি না আমি যেটা রিয়েল যেটা তার চেয়ে কমিয়ে বলছি, ওর সাথে কিছু বলে কিন্তু ওর ফ্যামিলি ইয়ে করে না। আর তারপরে দেখলাম যেহেতু হচ্ছে না তাহলে এখানে তো ওর জীবন নষ্ট করে লাভ নেই, তো চলে আসছে আমি। তারপর তোমাকে বলে এটা হল আমার ইতিহাস।
মানে আপনি মোটামুটি সংক্ষেপে যতটুকু বলা যায় আপনার স্ত্রীকে আপনি বললেন। আচ্ছা
তারপর ও যেন আমাকে কেমন সন্দেহ করতো যে সন্ধ্যা সন্ধ্যা এরকম সন্দেহ করতো। তো যাই হোক গুরু আমি বলছিলাম কিন্তু আমার মা কিন্তু অসুস্থ, আমার মা খুবই অসুস্থ ছিল এটা আমি আগে বলছিলাম। তো আমি ওকে বলছিলাম যে দেখো পৃথিবীতে আমার চাওয়ার কিছু নেই, পাওয়ারও কিছু নেই, আমার পাওয়ার চাওয়ার একটি জায়গায় আছে সেটা হচ্ছে আমার আমার ওয়াইফ যদি আমার মাকে একটু সেবা করে না ওইটি আমার কাছে চাওয়া পাওয়া। তুমি আমার মা বাবার দিকে একটু খেয়াল রেখো। কিন্তু আমার কপালটা আসলে গুরু খুব বেশি ভালো ছিল না, কারণ আমার ওয়াইফ যখন আসলো এখানে আসার পরে যখন আমি ওকে বুঝাইতাম খুব সুন্দরভাবে বুঝতো, কিন্তু ও আর ফ্যামিলির আগ্রাসনের শিকার হলো। আগ্রাসন হচ্ছে আর ফ্যামিলি চাইলেও বিয়ে 2-3-4-5 মাস পরে আলাদা করে দিতে হবে। তাই আলাদা করবো কেন, কি কারণ, এখানে প্রবলেমটা কি? আমাদের এখানে বাসা আমার মা বাবা একটা ভাই, ভাই বিয়ে।
আপনাদের তো নিজেদের বাড়ি?
না গুরু আমাদের আমরা ভাড়াই।
আচ্ছা ভাড়া,
ঠিক আছে। তো তারপরে এখানে তো আর কোনো প্রবলেম হয় না। তারপরে আমি বললাম যে দেখো মা বাবা কারো চিরদিন বেঁচে থাকে না, তুমি এক সময় মা বাবা শ্বশুর শাশুড়ি হবে, এই এই পিরিয়ডটা তোমারও যাবে, তো তোমার বোঝা উচিত, তোমাকে আর কিছু বলার নেই, তুমি একটু বোঝার চেষ্টা করো।
আপনার স্ত্রীর বয়স কত ছিল যখন আপনি বিয়ে করেন?
আমি যখন বিয়ে করি আর 18 পের হয়েছে আর কি, 18 বছর হয়েছে।
আচ্ছা
কিন্তু আর মা বাবা চাচ্ছিল যে ছেলেকে মানে আলাদাভাবে রেখে মেয়েকে খুব বেশি হ্যাপি করে ফেলবে আর কি, ঠিক আছে? মানে আমার মা বাবা বৃদ্ধ, তাদের দৃষ্টি
মানে শ্বশুর শাশুড়ির থেকে দূরে থাকলে বউ অনেক ভালো থাকবে,
ভালো থাকবে। মা বাবা বৃদ্ধ, তার মানে সেবা করা লাগবে,
সেবা করতে হবে, সেবা করাটাই হচ্ছে খুব অসহ্যনীয় কাজ, কেন আমার মেয়ে সেবা করবে,
সেবা করবে। হ্যাঁ আর অন্য ছেলে বউরা করছে না, অন্য ছেলেগুলো তো এখানে নেই। তো আমি বললাম, দেখো আমার মা কিন্তু এখনো পাঁচ উক্ত নামাজ পড়ে, এই ফজর উক্ত ওইটা প্রেশার রোগী, ডাক্তার বলছে যে আপনি কখনো কিচেনে যাবেন না, যাবেন না এই কথাটা বলছে, কোন যৌক্তিক কারণ আছে? তারপর যায়, আমার মা ফিট হয়ে পড়ে যায়, আমার খুব কষ্ট হয়, তুমি এগুলো করো না, তুমি এই যে ঘুম থেকে।
আচ্ছা, এই যে আপনি বলছেন যে বিয়ের পরে আপনার শ্বশুর শাশুড়ি আগ্রাসনে পড়ে যায়, তখন আপনার ওয়াইফের বয়স 18 মতো এরকম। আচ্ছা, আপনার শ্বশুর শাশুড়ির সাথে আপনি কখনো এই বিষয়ে কথা বলেছেন? আপনি কি বলেছেন যে দেখুন আমাদের তো ব্যক্তিগত জীবন, আমাদের ব্যক্তিগত জীবনে যেহেতু আপনার মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন, এখন সে আমার দায়িত্ব এবং কর্তব্য, তো সেই ক্ষেত্রে মানে আপনারা খুব বেশি আমাদের মানে পরিবারে যদি ইন্টারফেয়ার না করেন, তাহলে এই ধরনের কথাবার্তাগুলো কি আপনি আলোচনা করেছেন কখনো, মানে ভালোভাবে সুন্দরভাবে আলোচনা করেছেন?
হ্যাঁ, এই কথাগুলো আমার শাশুড়ির সাথে, কারণ ওই ফ্যামিলি সব সিদ্ধান্ত আসতো আমার শাশুড়ি নিত, ওনার সাথে আমি এই ব্যাপারগুলো শেয়ার করছি। দেখেন, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, এখানে এক পরিবেশ ছিল, ওখানে আরেক পরিবেশ, কিছুটা ভিন্নতা আসবে।
আচ্ছা, আপনি একটু সত্যি কথা বলুন তো, মানে নাহলে অনেকেই ভাববে যে, কারণ আপনি যে কথাটি এখন বলছেন না, এটি কিন্তু গত পর্ব আমরা বলেছিলাম, আমাদের যিনি এসেছিলেন হচ্ছে ফাহাদ, সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমাদের মধ্যবিত্ত পরিবারে যখন বিয়ে হয়ে যায় তখন হচ্ছে যে শ্বশুর শাশুড়ির সাথে স্ত্রীর যে একটি দূরত্ব তৈরি হয়, কারণ সে শ্বশুর শাশুড়িকে বোঝা মনে করে, সে ভুলে যায় যে আসলে সেও আমার বাবা মা, বাবা মা সমতুল্য। তো এই যে একটা ভুল ধারণা কিংবা ভ্রান্ত ধারণা অধিকাংশ মেয়েদের ভেতরে জন্ম নেয়, এই বিষয়টা খুব মানে বলা যেতে পারে প্রতিনিয়তই আমরা হর হামেশা দেখছি। আপনি আপনার স্ত্রীর সাথে কখনো এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে এটা ভুল হচ্ছে, তুমি তোমার বাবা মায়ের কথা শুনো না, কিংবা এটা ভবিষ্যতে আমাদের ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি ঘটতে পারে, আপনাদেরও সন্তান হবে, সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোচনা করেছেন?
হ্যাঁ, এই বিষয়গুলো আমি আলোচনা করেছি, আমি বলেছি দেখো তোমার মা বাবা তোমার ভালো চায়, অবশ্যই ভালো চায়, ভালো চাইবে, এটি স্বাভাবিক, কিন্তু এই ভালো চাওয়াটা এমন কিছু না যেখানে আরেকজন সংসার ইন্টারফেয়ার করে সে সংসারের শাসন ব্যবস্থা, সে সংসারের শান্তি নষ্ট।
আপনার বাবা মা কি কখনো আপনার স্ত্রীর সাথে এমন কোন আচরণ করেছে যেটার কারণে মনে হতে পারে, মানে আমি কিন্তু পরিষ্কার থাকতে চাচ্ছি যে এককভাবে তো আসলে কাউকে দোষ দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে কি আপনার কখনো মনে হয়েছে যে আপনার পরিবারের কোন সদস্য দ্বারা আপনার স্ত্রী এরকম ফিল করতো কিংবা বোধ করতো যে আসলে আমাকে যন্ত্রণা দিচ্ছে, আমার শ্বশুর হোক, শাশুড়ি হোক, ভাই হোক, কিংবা ননদ হোক, দেবর হোক, এরা আমাকে যন্ত্রণা দিচ্ছে, কিংবা বউয়ের যে মর্যাদাটা দরকার পরিবারে সেই মর্যাদাটা আপনার স্ত্রী পাচ্ছেন, এরকম কি আপনি কখনো দেখেছেন কিংবা মনে হয়েছে?
সুন্দর একটা প্রশ্ন করেছেন গুরু, সেটা হচ্ছে যে এরকম আমি অনেকবারই ওকে বুঝাইছি যে তোমার প্রবলেমটা কি, তো প্রবলেমটা হলো এখানে কেউ জ্বালায়, দেবর জ্বালায়, ননদ জ্বালায়, শাশুড়ি শ্বশুর জ্বালায়, তাহলে এখানে দেবর নাই, ননদ নাই, আছে কি বাবা মা, আমি আর একটা ভাই, সে বিজনেসের কাছে বিভিন্ন জায়গায় থাকে, বিজি থাকে, আচ্ছা তুমি আর মা খুব সুন্দর একটা সম্পর্ক, আর মা খুব মাটির মা, আব্বা একটু রাগী, রাগী বলতে যৌক্তিক কারণ ছাড়া রাগ করে না। তো আমার ওয়াইফটা আবার এরকম ছিল যে ওই যে আলাদা থাকলে যে খুব বেশি ভালো থাকা যায়, এই মেন্টালিটিটা তার ফ্যামিলি থেকে তৈরি করে দিয়েছিল, যে খুব বেশি ভালো, এখানে থাকলে আমার একটু আগে উঠতে হলো, শাশুড়ি নামাজ পড়ে, এখানে একটু আগে উঠতে হলো, একটু সেবা করতে হবে, আমি আমার আলাদা ফ্যামিলি থাকলে আমার তো এগুলো করতে হবে না, আমি দুপুরে উঠলো আমার লাঞ্চ চলে আসবে, এরকম মানুষের ছিল।
বুঝতে পারছি, মানে দায়িত্ব কর্তব্য থেকে নিজেকে যতটা দূরে রাখা যায়,
দূরে রাখা যায়,
স্বামী তো মেনেই নেবে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে থাকলে তো ওটা আর মেনে নিচ্ছে না। ওকে,
তারপরে একটি কথা গুরু আমি একটু শেয়ার করেছি, যেটা হচ্ছে যে আমাদের দেশে যে নারী নির্যাতন আইনটা আছে, এটা আমি শ্রদ্ধা রেখে বলছি, এই নারী নির্যাতন আইনটা সফল প্রয়োগ হচ্ছে না, কারণ আসলে কি নারী নির্যাতন হচ্ছে, এটা একসময় আমরা এক জেনারেশন দুই জেনারেশন আগে দেখতাম না, অরিজিনালি নারী নির্যাতন কাকে বলে, এখন তো আর সেটা সেভাবে হচ্ছে না, এই নারী নির্যাতন ভয়, এই নারী নির্যাতন মামলার ভয় দেখিয়ে কত সংসার, কত সন্তানকে মা বাবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে।
আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হয়েছে?
এরকম ঘটছে গুরু,
কারণ হঠাৎ করে যেহেতু আপনি প্রসঙ্গটা তুললেন, সো ডেফিনেটলি আমাদের শ্রোতারা ভাবতে পারে যে এই প্রসঙ্গ কেন, মানে আপনাকে কি এরকম হুমকি দেওয়া হয়েছে যে তুমি যদি পরিবার না ছাড়ো, একা যদি না হও, তাহলে তোমাকে নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেবো?
হ্যাঁ, এরকম এরকম করা হয়েছে।
আচ্ছা,
তো এখন চিন্তা করলাম যে গুরু, যে আমার মা বাবা বৃদ্ধ অসুস্থ, আজকে নারী নির্যাতন মামলা দিলে তদন্ত কোর্ট হবে, পরে আগে তো অ্যারেস্ট হবো, তারপরে আমার মা বাবা জেলে যাবে আমার জন্য, এটা কিভাবে সম্ভব? তারপরে আমি বললাম যে না, এইভাবে তো আর হয় না, তো তারপরে ওরা অনেক বুঝাইলাম, ও বুঝে না, আমার সর্বোচ্চ চেষ্টাটুকু আমি করতেছি গুরু, বুঝে না, তারপরে ওরা যে একটা কাজ করলো, এই কাজটা আমি হতাশ হয়ে গেলাম, শক্ত হয়ে গেলাম যে এটা কিভাবে করলো। আমরা গেলাম ওদের ওইখানে বেড়াতে, আমি আমার আব্বা আমার ছেলেটা যখন ছোট ওখানে আনতে গেলাম, জোর জবরদস্তি করে আমরা স্টাম্পিং করে নিল, স্ট্যাম্পিং করে নিল যে এখানে আমার মেয়েকে তারা যে কোনো উপায়ে এখানে রাখবে না, অর্থাৎ আমাকে তারা একটা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প।
এটা বিয়ের কত দিনের মাথায়?
এটা হচ্ছে বিয়ের প্রায় দেড় বছরের মাথায় হবে।
এই দেড় বছরের মানে মেইন এই প্রবলেমটা শুরু হয় কখন থেকে?
শুরু হচ্ছে গুরু এটা হচ্ছে ছয় মাসের মাথায়।
বিয়ের আগে কি আপনার সাথে এমন ধরনের কোনো কথাবার্তা হয়েছিল যে আপনি আলাদা থাকবেন আপনার স্ত্রীকে নিয়ে, এমন কোন ধরনের কথাবার্তা?
না, এরকম কোন কথা।
হঠাৎ করেই তাদের ভেতরে এই প্রবণতাটা জেগে ওঠে যে মেয়েকে আলাদা রাখো,
আলাদা রাখো, প্রয়োজন হলে তোমাকে আমরা অর্থনৈতিক সাপোর্ট দিব।
বাবা মাকে দূরে রাখো মোট কথা।
হ্যাঁ, আমার মেয়েকে কি বিয়ে দিয়েছি কি তোমার বাবা মা সেবা করার জন্য? আমার মেয়েকে ওখানে কষ্ট চূড়ান্ত রাখে, আমার একটা মাত্র মেয়ে। তো আমি বললাম দেখেন এটা কোন অভিভাবক সুলভ কথা হলো যে বাবা মাকে আলাদা করে আমি আপনার মেয়েকে সুখী করতে পারবো? আরে আমার বাবা মার কি সেবাটা করবে এখানে? আমার বাবা মা তো যে সেই ফজরের ওপরে ওঠে, আর আমার বাবা মা তো মেয়ের মতোই জানে।
তারপরে আপনাদের জোর করে
সিগনেচার রাখলো, প্রফেশনে একটা বিচার হলো, মেয়ে দিবে না, মেয়ে নির্যাতন করা হয় এরকম নির্যাতন, প্রহসন একটা বিচার হলো, এটা মামলা হবে। তো এখন আমরা খুব স্বাভাবিকভাবে গুরু খুব কষ্ট পেলাম যে আসলে এই বিষয়টা আমরা কার কাছে শেয়ার করব, পারিবারিক বিষয়ে কার কাছে ওপেন করলে তো ছোট হয়ে যাব, যে আমাদের ওখানে আটকানো হয়েছে, স্টাম্পিং হচ্ছে, এখানে তো আমরা এগুলো কার সাথে শেয়ার করতে পারবো, আর আমাদের সাথে এমন আচরণ করলো খুব খারাপ। পরে আমি আমার এক চাচাকে ফোন দিলাম যে আঙ্কেল এরকম অবস্থা, তো বলল যে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি। তো তারপরে ওখানে এমন একটা প্লেস ছিল, ওখানে গিয়ে আর কি আমাদের তেমন করার কিছু ছিল না, কারণ প্রহসনের একটা বিচার হয়েছিল আর কি। তারপর সিগনেচার দিয়ে আমরা ওখানে চলে আসলাম। আমি খুব কষ্ট পেলাম যে এই বয়সে আমার বাবা, বাবাকে ছোট করলাম মানুষ।
আপনার স্ত্রী কি ভূমিকা ছিল? এটা তো আপনার শ্বশুর শাশুড়ির কথা বলছেন, আপনার স্ত্রী কি ভূমিকা ছিল? সেও কি তার বাবা মার পক্ষেই?
হ্যাঁ, ওর আর কোন নিজস্বতা ছিল না। যে
আমাকে একটা সত্য কথা বলবে,
জি,
আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন, মানে ভালোবাসতে পেরেছিলেন, কারণ যেহেতু আপনি স্বর্ণাকে ভালোবাসতেন এবং আপনি নিজের মুখে বলেছিলেন যে আপনার অন্তরে স্বর্ণা, কিন্তু অর্থের কাছে কিংবা বাস্তবতার কাছে আমার ভালোবাসাকে হার মানতে হয়, আমি বিয়ে করি, বিয়ে করতে হয়, বিয়ে করি। কিন্তু আপনি কি আপনার স্ত্রীকে ভালোবাসতে পেরেছিলেন পরবর্তীতে?
আমি তো অবশ্যই ভালোবাসতে পেরেছি। এর একটা কারণ হচ্ছে স্বর্ণা কিন্তু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল,
কিন্তু আপনি করেননি।
আমি বলছি স্বর্ণা দেখো, তুমি একসময় ছিলে সেটা আমার জন্য অতীত, এখন আমার ওয়াইফ আছে, এখন তোমার সাথে কথা বলে এটা আমার জন্য অবৈধ, আমার ওয়াইফের অধিকার ক্ষুণ্ণ হবে, কষ্ট পাবে, তুমি এটা করো না। তখন ওই বলতেছে কেন, তুই তো আমাকে ভালোবাসছস, দিয়ে তো করবি, তুই আরেকজন খুব সহজ, তুই তো জীবনে সুখী হবি না।
সেটা অন্য প্রসঙ্গ, আমরা এই প্রসঙ্গের পর আলোচনা করবো। আপনাকে প্রশ্নটা করার উদ্দেশ্যটা হচ্ছে, কারণ আমাদের শ্রোতারা ভাবতে পারে যে হয়তো আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেননি, বিধায় আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করতে পারেনি কিংবা আপনার সাপোর্ট সে করেনি, হয়তো এ কারণে আপনাকে প্রশ্নটা করা। যে আপনি যেটা বলছেন যে আপনি আপনার স্ত্রীকে সম্মান দিচ্ছিলেন, স্ত্রীর যে মর্যাদা সেটা আপনি পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করছিলেন। ওকে, তারপর?
তারপরে কিন্তু গুরু ওই যে আমার বিজনেসটা করলাম না, বিজনেসটা একটা পর্যায়ে খুব বেশি ভালো করলাম না, অনেক পার্টি মারি খেলাম, বিজনেসটা অনেক ডাউন হলো। এই ডাউন হলো, এখন ওই দুইটা জিনিসই এক জায়গায় মিলালাম, সন্ন্যার যে অর্থবিত্তের একটা সংঘাত সংঘর্ষ, এখানেও সেম টু সেম এটা হলো। তো আমি ওরা অনেক বুঝাইতাম, দেখো মানুষের জীবনে তো ক্রাইসিস যায়, একটা সময় আসে খুব বাজে সময় যায়, এই বাজে সময়টা আমরা কাটিয়ে উঠতেও পারবো, ঠিক আছে, এখন কষ্ট হচ্ছে, কারণ এই কষ্টটা তো একসময় থাকবে না। তো ও বুঝত না, ও আসলে কেন জানি ওই ফ্যামিলি প্রেসক্রিপশনে ইয়ে করতো, বুঝত না, খালি একটাই চিন্তা, আমরা আলাদা হলেই তো ভালো হতে, বাবা মার কথা তুমি চিন্তা করো, আরও তো ছেলে আছে। দেখো সবাই তো আর বেমান হয় না, পৃথিবীতে সবাই মির্জাফর হয় না, আমার বাবা মা আমার মাথার তাজ, আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, আমি যদি একক তো খাই সেটার অংশ আমার মা বাবা, আর বাকিটা তুমি আর আমি আমার ছেলে। তো তারপর এই কথাগুলো আর ভালো লাগতো না, অনেক খারাপ লাগতো, আর ও আমার সাথে এই নিয়ে অনেক অশান্তি করতো। তারপরে টাকা পয়সার প্রতি দেখলাম যে সব মেয়েদেরই একটা জিনিস ঘুরু, যে টাকা পয়সার প্রতি একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তারপরে ওই যে স্ট্যাম্পিং করা হলো, তারপর বাধ্য হলাম আর কি আলাদা হতে বাধ্য হলাম। তারপরে আমার ব্যবসাটা মাই খেলাম, আমি জব নিয়ে চলে গেলাম সোনারগাঁয়ে নারায়ণগঞ্জ হাউজিং কোম্পানিতে। তো এখন আমার ওয়াইফটাকে আমার রাখতে হবে, আমার যে ইনকাম সেটা হচ্ছে আমার মা বাবাকে তো আমার গোপন হলো দিতে হবে, আর আমার সংসার আছে দিতে হবে। তো আমি এলাকা ছেড়ে নারায়ণগঞ্জের দিকে চলে গেলাম, তো ওখানে বাসা হলো। তো এখন আমার মা বাবার জন্য অল টাইম কান্না হয়, কারণ আমার মা এমনই অসুস্থ।
তার মানে অবশেষে আপনি বাধ্য হলেন বাসা ছাড়তে?
এখানেও বাধ্য হলাম, পরে
বাস্তবতা।
তো তারপর এখন আমার মা তো একটা ফোন দিতেও পারে না, আমার মার এমন কন্ডিশন যে যদি কিছু হয়ে যায়, আমার চিন্তা ছিল যে ওখানে যদি আমার প্রতিনিধি থাকে অন্তত হ্যালো বললে বুঝতে পারবো যে আমার মার কিছু হয়েছে, কিন্তু আমার মা ফোন দিতে পারে না, কষ্ট। আমি খুব কান্না করতাম, এখন অনেক কষ্ট করতাম গুরু জানে না, অনেক কষ্ট হয়। এই কষ্টগুলো আমি এখন খুব খারাপ লাগতেছে। তারপরে আর বুঝিতাম যে তুমি একটু দেখাশোনা, দেখতেও যাবে না। তারপর অনেক খারাপ লাগতো, আসতাম, তারপরে আমার এই সীমিত ইনকাম দিয়ে মা বাবাকে সাপোর্ট দিতাম। তো দেখেছি কিছুটা ক্রাইসিস সৃষ্টি হতো, তো ফুল সংসার সাপোর্টটা হতো না। ও বলতো কেন মা বাবাকে দিবা, আর ভাইরা তো দেয় না, আর ভাইরা তো দেয় না, আর ভাইরা দেয় না বলি কি আমি দিব না। আমি তো আগেই বলছি আমার বাবাকে আমার দিতে হবে। তারপরে সে কিছুতে মানে এখানে অশান্তি, ওখানে না ছিল আমার মা বাবা, ওখানে অশান্তি ছিল আমার মা বাবা, না কে তোমাকে জ্বালাইছে, এখানে কে জ্বালায়, এখানে এমন কত গেলে এখানে ইয়ে করবে না। তারপরে তার ফ্যামিলি সিদ্ধান্ত নিল যে সে তো অর্থনৈতিকভাবে প্রচন্ড মাই খেয়েছে, বড় বিজনেস। আর আম্মু আম্মু বলছে যে বড় লোক ছেলে দেখে বিয়ে দিলাম, এখন দেখি হ্যাঁ কিছুই তো নাই, কে এ কি হলো। হ্যাঁ এরকম একটা গ্রামের মানুষের এরকম ইয়ে ছিল। তো তারপরে
মানে যখন আপনার বিয়ে হয়েছিল তখন আপনার কারখানা চলে, ব্যবসা ভালো ছিল, এখন তো ব্যবসা ট্যাবসা কিছুই নেই। আচ্ছা
তাই এই কি করলাম আমার, আর বাড়ি বাড়ি গিয়ে অনেক জায়গায় বলতো যে আমার মেয়েকে কিছুই দেয় না, এই দেয় না। আমার আমি বললাম এই কথা বলে গিয়ে আপনি খুব বড় হয়ে গেছেন আম্মা, এই কথা বলা থেকে আপনার জামাইকে ছোট করে আপনি বড় হয়েছেন, এটা কিন্তু ঠিক না আম্মা। আর আমি অল্পতে বুঝাই, তারপরে আমি অনেক বোঝানোর পর তারা আর ওইভাবে ইয়ে করে না, মানে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তার মেয়ে এখানে রাখবে না এরকম একটা।
আচ্ছা প্রথমে হচ্ছে মা বাবা থেকে আলাদা করলো, এখন সিদ্ধান্ত নিল জামাইয়ের সাথেও রাখবো না,
রাখবে না এরকম।
আচ্ছা
তো আমার সর্বোচ্চ চেষ্টা ছিল যে যেহেতু আমার ছোট একটা বাচ্চা আছে, আমি কোনোভাবে চাইনি যে এই সমাজে এতিম বাচ্চাদের ইতিহাস আমরা সবাই জানি।
ডেফিনেটলি ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা কখনো ভালোভাবে বড় হতে পারে না, এবং তাদের ভবিষ্যৎটা যে কত খারাপ হয় এটা আমি নিজে চোখে বেশ কয়েকটা উদাহরণ আমি দেখেছি। বাবা মায়ের ভুলের কারণে মাসুল দিতে হয় সন্তানকে।
তারপরে আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলাম যে না, আমার সন্তানের জন্য হলো সংসারটা আমার টিকে রাখতে হবে। আমার সরলতাকে ওরা ভাবলো অনেক বড় বেশি দুর্বলতা,
এটাই হয়।
আমি বুঝাতে পারলাম না, আমার সন্তানটার দিকে যখন তাকায় গুরু যদি ছবিটা দেখায় আপনি চোখের পানি চলে আসবে যে আমার সন্তান কি একটা কিউট বাচ্চা, এই বাচ্চাটা এতিম হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব, এটা আমি কিছুতে মেনে নিতে পারতাম। তো তারপরে আমি বললাম যে না, এটা এই ডিসিশনটা আসলে তোমার মা বাবা যেটা নিতে চাচ্ছে আমি মনে করি তোমার এটা ঠিক হবে না। তো তোমার তো কোনো তেমন কোনো ইনকাম নাই, তুমি মা বাবার টাকা পয়সা দাও। আমি বলি তোমার সন্তান যখন বড় হবে, তুমি বৃদ্ধ হবে, তোমার সন্তান কি তোমাকে টাকা দিবে না? কয় তুমি এমন কিছু করবে যেটা আমরা চলে যেতে পারবো, সন্তান অপেক্ষা থাকবো কেন? সেই সিচুয়েশনটা যদি তৈরি না হয় তাহলে তো ও কোনো লজিক মানত না। ওই ওই আমার শাশুড়ি যেটা বলতো ওইটাই হতো। তারপরে আমার খুব কষ্ট হতো, অনেক কষ্ট পেলাম। আমি নারায়ণগঞ্জের সোনাগাঁয়ে আছে ওখানে, ওখান থেকে আসি। আমার ওই যে ভাই বলছিলাম যে বিজনেস করে, ওই ভাই খুব রাগে ছিল এবং খুব ভালো ছিল, আমাদের সবাইকে অর্থনৈতিক অনেক সাপোর্ট করতো। ওই ভাই সবাইকে অনেক হেল্প করতো। ওই ভাইয়ের প্রবলেম ছিল, কিডনির সমস্যা ছিল, কিডনির সমস্যা ছিল, ওই ভাই কিডনি ডায়ালিসিস করা হয়েছিল, কিন্তু লাস্ট সিচুয়েশনে এসে ওই ভাইটা মানে বাঁচেনি আর কি, মারা গেছে। ওই বাসার মধ্যে যখন মারা গেছে তখন মা হচ্ছে মানে বৃদ্ধ মা, আর বাবা হচ্ছে বাজারে গেছে। এখন মা বলতেও পারে না যে অবস্থা, অল টাইম বেডরেস্টে থাকতে হতো, ঠিক আছে। তখন আমি বলতাম আজকে যদি তুমি ওখানে থাকতা, অন্তত আমি আমার ভাইয়ের মৃত্যু সংবাদটা তোমার মাধ্যমে পাইতাম, আমার অন্য মাধ্যম খুঁজতে পারে। ঠিক আছে তোমার যাওয়া লাগবে না, আমার ভাই মারা গেছে, তোমার যাওয়া লাগবে না, আমি চলে যাচ্ছি। আমি চলে সোজা হাঁটা দিলাম, হাঁটা গাড়ি তুলবো আর কি। তারপরে ও আমার পিছিয়ে পিছিয়ে আসলো, আয়েশা তো এই অবস্থা দেখলো। তো তারপরে সে অনেক সবাই কান্নাকাটি এসে, তো সবাই বলল যে ঠিক আছে এখন তো বাসার মধ্যে তো আমার মা বাবা একা, তো তুমি থাকো। তো ও বলল যে না আমি তো বেশি দিন থাকবো না, 40 দিন নিয়ম, 40 দিন থাকবো, 40 দিনে থাকলো। তারপর 40 দিন থাকার পরে এরপর আর থাকবে না। তো আমার যেহেতু অবস্থাটা ভালো না, আমার শ্বশুর শাশুড়ি আমার মানে যেহেতু আমি ছাড়তেছি না, তো লোকজন অনেক প্রেশার ক্রিয়েট করছে। তো আমি ইয়ে করি, তারপর আমার ঘরের তালা ভেঙে সবকিছু নিয়ে গেছে, নিয়ে গেছে আমার যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দিছে, যে আমি যে ন্যূনতম যোগাযোগটা করবো সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দিছে। তো আমি এখানে আমি খুব কষ্ট পাইছি যে আমার সন্তানের সাথে আমি দেখা করতে পারতেছি না।
মানে আপনার সন্তানকে নিয়ে চলে যায়,
চলে গেছে।
আচ্ছা আমাকে একটা বিষয় পরিষ্কার করো তো, এটার একমাত্র কারণ কি ছিল? যে আপনার অর্থনৈতিক বিপর্যয়।
বিপর্যয়।
আচ্ছা এমন কি হতো যে আপনার বাড়িতে মানে চুলা জ্বলতো না, মানে ভাত রান্না হতো না, এমন কি হতো?
না।
আচ্ছা এমন তো হতো না, ভাত তো রান্না হতো, আপনারা তিন বেলা তো খেতে পারতেন। আচ্ছা এমন কি হয়েছে কখনো যে আপনি আপনার স্ত্রীকে কাপড় দিতে পারেননি?
না এরকম হয়নি। আমার তো
কাপড় পরে তো থাকতো, মানে আমার সম্মান বাঁচানোর জন্য এবং পেটে খাবার দেওয়ার জন্য যতটুক দেওয়া প্রয়োজন সেটা তো দিচ্ছিলেন, কষ্ট হচ্ছিল, কিন্তু তাতেও আপনার না স্ত্রীর মন ভরছিল না আপনার শ্বশুর শাশুড়ি জিনিসটাকে মেনে নিতে পারছিল। অবশেষে আপনার অবর্তমানে আপনার সন্তানকে নিয়ে চলে যায়,
ঘরে যাবতীয় মাল এগুলো নিয়ে চলে যায়। আর বলে গেছে বাড়িওয়ালার কাছে যে যদি আমার এই মেয়ে ওর ঘর করে তাহলে মেয়েকে ত্যায্য করে দেবো।
আচ্ছা,
এই কথা বলে গেছে। তো আমি থানায় একটা অভিযোগ দেই যে আমার মাল সামান এগুলো নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই থানা থেকে ইনভেস্টিগেশন হয়, তো এখানে ইনভেস্টিগেশনের সত্যতা পায়। তো মামলার প্রস্তুতি নেই, তো মামলার প্রস্তুতি নেওয়ার পরে আবার একটা চিন্তা আসলো যে আমার তো শিশু সন্তান, আমার সন্তানটা কি এতিম হয়ে যাচ্ছে? সবাই মামলার প্রস্তুতি সবাই সাপোর্ট দিচ্ছে, তো ওখান থেকে আমি চলে আসি। চলে আসার পর আমার স্ত্রীর সাথে আমি কোনো যোগাযোগ করতে পারছি না, যোগাযোগের কোনো ওয়ে নেই। আর আমার শ্বশুরের বিহেভ অনেক মানে খুব বাজে একটা বিহেভ করছে আমার সাথে। তারপর আমার সন্তানকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারতাম না। তারপরে লাস্ট মুহূর্তে এসে নভেম্বরের 14 তারিখে আমার একটা ফোন আসলো, আমার বড় বোন ফোন দিল যে রাকিব, আমি বললাম কি তুই কোথায়? আমি বললাম তুই তো কাজে আছি।
নভেম্বরের 14 মানে এই নভেম্বর,
এই
2017 সালে, কিছুদিন আগেকার কথা,
কিছুদিন আগের কথা, যে সুখী তো সুইসাইড করছে।
সরি,
সুখী তো সুইসাইড করছে, মানে আমার
ওয়াইফ, আপনার স্ত্রী,
আমার ওয়াইফ, আমার ওয়াইফের নাম হচ্ছে সোহেদা, আমি সুখী বলে ডাকতাম,
সুইসাইড করেছে,
সুইসাইড করছে আর বাবার বাড়িতে। তো আমি বললাম কি বললি আবার বল। আচ্ছা তুই বাসায়, তো বাসায় আসলাম আর মনে মনে ইয়ে করছে যে আল্লাহ এটা কি করে আল্লাহ বাঁচাই রাখো, হয়তোবা হয়তোবা চেষ্টা করছে কিন্তু হয়তোবা সার্থক হয় নাই, আল্লাহ বাঁচাই রাখছে এরকম কিছু। ঠিক আছে, একটু কথা আমি ভুলে গেছি। তো আমি লাঞ্চ আওয়ার, লাঞ্চ করে যখন শুয়ে আছি গুরু, আমি শুয়ে আছি, আমার দেখছি সবাই কাপড়ে কাপড় পরে রাখছে, সবাই আলোচনা সমালোচনা করে, আমি সব শুনতেছি। আমি বলতেছি তোরা এরকম বলতেছিস, আমি তো সবই শুনতেছি। হ্যাঁ, হুট করে আমি খুব উপরে উদ্ধ আকাশে চলে যাচ্ছি আর গলা খুব শুকিয়ে
আছে। আপনি স্বপ্ন দেখছেন?
এইটা মানে আমি শুয়ে শুয়ে দেখতেছি
এরকম, ওই দিনই,
ওই দিনে 12টার দিকে ঘটনা ঘটছে, 1টার দিকে। ঠিক আছে, এরকম একটা ইয়ে হয়েছে তখন আমি, বা হয়তো বা সেম টাইম হয়েছে যেটা আমি পরে শুনছি, এরকম লাগতো আমাদের কেমন কাজে মন পাচ্ছিলাম না। তো এরকম ফোন আসলো, তো আমি চলে আসলাম, চলে আসার পরে বললো যে এরকম তো মারা গেছে। তো আমি তো ঠাস করে পড়ে গেলাম, এ কি হলো, এটা কি সম্ভব ছিল? ও আজকে যদি এই আমার সাথে ঘর করবে না, সংসার করবে না, এটা সিদ্ধান্ত নিতে পারতো, কিন্তু ওই তো এইভাবে ছিল
সলিউশন। সুইসাইড কেন করলো?
সুইসাইড করলো এটা,
কারণ সে তো তার বাবা মায়কে সাপোর্ট দিয়ে আপনাকে ছেড়ে চলে গেছিল।
পরবর্তীতে আমি যেটা শুনেছি লোক মুখে, যেটা শুনেছি যে আর বাবা মা খুব প্রেশার দিয়েছিল যে আমাকে হয়তোবা ডিভোর্স দেওয়ার জন্য, ও চাইছিল যে অন্তত এই ডিভোর্সটা যাতে না দেয়।
আচ্ছা,
এইটা নিয়ে ওদের কন্টিনিউয়াসলি ঝগড়া হতো,
মানসিক যন্ত্রণার ভিতরে
অনেক ঝগড়া হতো।
আচ্ছা,
তখন এক হচ্ছে হয়তোবা চিন্তা করতে পারে যে আমার হাজবেন্ডের সাথে আমি তোমরা যোগাযোগ করতে দিলা না, তোমরাই আনলা আর তোমরাই এখন এরকম করতেছ আমার সাথে,
জীবনই রাখবো,
হ্যাঁ জীবনই রাখবো, এরকম হয়তো আমার মনে চিন্তা আসতে পারে। তো এরকম হয়ে গেল। এখন আমি তো গুরু, আমি খুব পুরো শক্ট, আমার সন্তানের কথা চিন্তা করি, আমার স্ত্রীর কথা চিন্তা করি। এখন আর বাবা, আমার বড় ভাইয়ের কাছে ফোন দিয়ে যে আমরা মামলা করবো না, তো অনেকে আমাকে বলছে রাকিব তুমি গিয়ে মামলা করে দাও। তাই আমি বললাম দেখেন এই যে একটা ঘটনা ঘটছে, ওরা তো এমনি শক্ট, এখন মামলা করে ফ্যামিলির উত্তরে অনেক ঝড় যাবে, আমার সন্তানটা ওখানে আছে, তো ঠিক আছে দেখি কি হয়। তো ওরাও করে না আর আমিও করি, তো আমি থানায় অভিযোগ দিয়ে রাখছি, জিডি করে রাখছি। তো তারপরে আমি ওই যে আমি 4 দিনের অনুষ্ঠান করলাম, 2 অনুষ্ঠান করলাম।
আপনার শ্বশুর শাশুড়ির বক্তব্য কি ছিল ওই মুহূর্তে?
ওই মুহূর্তে বক্তব্যটা সঠিকভাবে আমি,
মানে কি লাভ হলো আসলে ওনার, যে মেয়ের জন্য এত কিছু করা, যে মেয়েকে মানে যেভাবেই হোক, প্রলোভন দেখিয়ে হোক কিংবা ব্রেন ওয়াশ করে হোক, যেভাবেই হোক, অবশেষে শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করা হলো, পরবর্তীতে সেখানেও না হয়ে স্বামী থেকেও আলাদা করা হলো, একমাত্র কারণ অর্থ। সে মেয়ে কই গেল? সেই মেয়েই তো আছে দুনিয়া থেকে চলে গেল, লাভ কি হলো?
এই যে এক ধরনের লোক আছে গুরু, যেটা হচ্ছে যে যারা বেশি জিততে চায়, উইন হতে চায়, যারা বেশি প্রভাব প্রতিপত্তি বলয় থেকে যারা আধিপত্য বিস্তার করতে চায়, তাদের শিক্ষাটা আমি আমি আমার ওয়াইফ চলে আমার খুব খারাপ লাগছে, কিন্তু আল্লাহ কিন্তু একজন আছেন, আল্লাহ কিন্তু সবসময় দেখেন, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। আমার স্ত্রী,
ওই যে একটি কথা আছে না যে সবকিছুই সীমার ভেতরে থেকে করো, অতিরিক্ত কখনোই কোনো কিছু ভালো না, অতিরিক্তের ফল কখনো ভালো হয় না। তারপর,
তারপরে গুরু হচ্ছে যে আমি আমার ছেলেটার জন্য প্রতি রাতে কাঁদিস।
মানে এখন আপনার সন্তান আপনার কাছে নেই? এখনো
এখনো নেই,
আপনি কার আনতেই পারেননি?
আমি আনতেই পারিনি, আমি চেয়েছিলাম সামাজিক ভাবে সেটা নিয়ে আসতে। আমি ফোন দিয়েছিলাম যে আব্বা এখন আমি রাকিনের সাথে একটু কথা বলছি, সে আমার সাথে খুব বাজে বিহেভ করছে, তা রাকি রাকিন তুই কোথায় পেলি, রাকিন এখন কথা বলা যাবে না, আর বেশি গেলে 14 শিখের ভিতরে ভরে দেবো।
এটা আপনার শ্বশুরের বক্তব্য?
বক্তব্য। তো আমি চিন্তা করলাম তার মেয়েটা চলে গেছে, তার একটু সেন্সলেস হতেই পারে, ঠিক আছে যাই হোক আমি একটু ওয়েট করি। তো তারপর সামাজিক ভাবে চেষ্টা করলাম মনে, কিন্তু কোনোভাবে সে দিবে না। তো এখন প্রক্রিয়া আমি চিন্তা করছি যে একমাত্র যার কেউ নেই তার তো আল্লাহ আছে, আইনটাও আছে অবশ্যই, আমি আইনেই যাব, কারণ কোন কারো কারো অধিকারই নেই কারো সন্তানকে আটকিয়ে রাখা, কারণ আমার সন্তানের ওখানে সুন্দর শৈশব চলে যাচ্ছে, আমার সন্তানের ভবিষ্যৎ ওখানে নষ্ট হবে, কোন সুন্দর শিষ্টাচার পাবে না, শিক্ষা পাবে না, সে ওখানে মানুষ হতে পারবে না, আমি ওর বাবা মা, আমি ওকে ওইভাবে লালন পালন করব। আমি এই জন্য সবাই দোয়া চাচ্ছি যে সবাই যাতে আমাকে একটু দোয়া করে যাতে আমি আমার সন্তান।
রাকিব, আপনার অর্থনৈতিক অবস্থা এখন কেমন? এই প্রশ্নটা করার কারণ আছে, আমার এই প্রশ্নটা করা ডেফিনেটলি একটা কারণ আছে, কেমন এখন? কারণ আপনি যখন আইনের মাধ্যমে যাবেন, আমি যতটুকু জানি সেখানে কিন্তু আপনার এই বিষয়টা বেশ ভালোভাবে বিবেচনা করা হবে, যেহেতু সন্তানের দায়িত্ব আপনার, সে দায়িত্ব পালন করার মতো ক্ষমতা আপনার আছে কিনা সেটি কিন্তু আসলে আইন এই বিষয়টিকে কিন্তু একটু পরীক্ষা করে দেখবে, যে আপনি যে তার মানে দায়িত্ব নিতে চাইছেন তার ভরণ পোষণের মতো ক্ষমতা আপনার আছে কিনা, সন্তানকে প্রপার শিক্ষা কিংবা আদার্স যে ফ্যাসিলিটিগুলো আছে সেগুলো দেওয়ার মতো ক্ষমতা আপনার আছে কিনা, এই বিষয় দিকে আপনি আসলে কতটুকু ভাবছেন?
এখন গুরু এই বিষয়গুলো তো অবশ্যই আমার আছে, যেটা হচ্ছে যে আমার যতটুকু সামর্থ্য আছে, আমি একটা জব করতেছি, তো সেখান থেকে যেটা স্যালারি পাচ্ছি সেই জিনিসটা দিয়ে আমি হয়তো আমার সন্তানকে লালন পালন করাতে পারবো, কিন্তু মামলা লড়তে গেলে সেটা অনেক অর্থবিত্ত প্রয়োজন আছে, প্রচলিত নিয়মে আমাদের দেশে যেটা হয় আর কি, ঠিক আছে, তো সেই সেই অর্থটা নাই। কিন্তু আমি একটা বিশ্বাস করি যার কেউ নেই তার আল্লাহ আছে, আমি বলি যে আল্লাহ কেউ যদি আমার সন্তানকে তার প্রভাব প্রতিপত্তি দিয়ে আটকিয়ে রাখে, তুমি তোমার কুদরতি শক্তি দিয়ে তুমি আমার সন্তানকে উদ্ধার করে দাও, আমি তোমার কাছে এটাই চাই আল্লাহ, সবসময় আমি আল্লাহর কাছে এই জিনিসটি চাই আমার।
তার মানে আজ 2রা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 2 তারিখ পড়ে গেছে 2018 সাল, নভেম্বরের 14 তারিখে দুর্ঘটনাটা ঘটে আপনার স্ত্রীর, তারপর থেকে আজ অবধি আপনি আপনার সন্তানকে পাননি, এই 2-3 মাস হয়ে যাচ্ছে, 2-3 মাস না প্রায় 4 মাস হতে চলছে এখনো পাননি। রাকিব, আমি আলোচনা তো শেষের দিকে, আমার মনে হয় যে শ্রোতারাও বুঝতে পেরেছে আপনি কি বলতে চাইছেন কিংবা কি বলতে চেয়েছেন, আমি কিছু কিছু জিজ্ঞাসা কিছু আলোচনা আপনার সাথে আমি করি, সেটি হচ্ছে যে আপনি এমন একটা মানুষ ছিলেন জীবনের শুরুর দিক থেকে আপনার হিসাব নিকাশটা বেশ পরিষ্কার ছিল, তাই না, যে আমি আসলে ক্যালকুলেটিভ ছিল যে আমি এটা করব না, এটা করলে এটা হতে পারে, ওটা করলে ওটা হতে পারে, আমি এইভাবে 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 করে পদক্ষেপগুলো নেব। হঠাৎ করে আপনার জীবনে একটা বাঁক আসে, এটা খুবই স্বাভাবিক, আসলে মানুষ যত হিসাব করে চলুক না কেন কিছু ক্ষেত্রে হয়তো প্রাকৃতিকভাবে হোক কিংবা যে কোনোভাবে হোক পরিবর্তিত হয়ে যায়, ইভেন আপনি সেই পরিবর্তনের মাঝখানেও কিন্তু একটা ক্যালকুলেশন রেখেছিলেন, যেটা আমি তো প্রায় বলি যে বাস্তববাদী হওয়াটা খুব জরুরি, বাস্তববাদী হওয়াটা খুব জরুরি, জীবনে একটু ভালো থাকা যায়, ফুল ইমোশনাল ছেলে কিংবা ফুল ইমোশনাল মেয়েকে আমি ফুল ফুলিশ হতে দেখেছি, লাভবান হতে আমি দেখিনি, যারা ফুল ইমোশনাল আমি আসলে সম্মান রেখেই বলছি, ফুল ইমোশনাল ছেলে মেয়ে জীবনে কষ্ট ছাড়া কিছু পায় না এবং তাদের লাভের পরিমাণটা খুব কম থাকে, একটু প্র্যাকটিক্যাল হলে একটু বাস্তববাদী হলে জীবনটা একটু সহজ হয়, একটু আমার কাছে মনে হয়েছে, বাকিটা যারা ইমপ্লিমেন্ট করে তারাই ভালো বুঝতে পারবে, আমি ইমপ্লিমেন্ট করেছি, আমি বাস্তব জীবনে দেখেছি, আমি আর 10 জনকে দেখেছি যে একটু বাস্তববাদী হলে ভালো হয়, কিন্তু আপনার ক্ষেত্রে বাস্তববাদী হয়েও তো আসলে জীবনে সুখটা পেলেন না, না পেলেন আপনি স্বর্ণাকে, না পেলেন আপনি আপনি যাকে ভালোবেসেছিলেন আপনার স্ত্রীকে, না পেলেন শ্বশুর শাশুড়ির ভালোবাসাকে, সম্মানকে, আত্মমর্যাদাকে, না পেলেন আপনি আপনার সন্তানকে এখন পর্যন্ত। কেন এরকম হল, কোথায় ভুলটা ছিল, কি মনে করে থাকেন আপনি?
গুরু সবসময় পজিটিভ চিন্তা করে চলেছে, ভালো চিন্তা করে চলেছে, আমি যতটুকু জানি যে ভালো চিন্তা ভালো কাজের মধ্যে ভালো বিপদ বেশি বেশি থাকে, আজকে আমি আমার অসহায় বাবা মাকে ছাড়তে পারিনি, এইটাও একটা কারণ যে বাবা আমাকে ছাড়তে পারলে হয়তো বা ওরা ওরা খুশি হতো, কিন্তু ওদের আমি খুশি করতে পারিনি, তার মানে ওদের কাছে আমি খারাপ ছিলাম। তো আমি এই জীবনে শুরু থেকে এ পর্যন্ত কোনো অন্যায়ের সাথে ওইভাবে আপোষ করিনি, কারণ বাবা মা সবাই সন্তান যখন বড় হয় ছোট থেকে বড় হয় বাবার বিশাল ভূমিকা থাকে, তাদের
এই ভূমিকাকে কখনো কারোর সাথে তুলনাই করা যায় না,
করা যায় না। আমি আমার ওয়াইফকে বলতাম দেখো বাবা মার জায়গায় তো সে থাকবে, তোমার জায়গায় তো তুমি আছো, খালি একটু সমস্যা অর্থনৈতিক সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ।
কিন্তু আমার যে প্রশ্নটা ছিল কেন আপনার জীবনে এরকম বিপর্যয় কেন আসলো, মানে এটা কি আপনি ভাগ্য ধরে নিচ্ছেন?
এটা
কি আপনার ভাগ্যের পরিহাস?
এটা আমার ভাগ্যের শুধু পরিহাস না, আমি বলবো যে নির্মম পরিহাস। এই নির্মম পরিহাসের কারণে আজ সন্তান থেকে আমি দূরে আছি। আমার একটা মতে চাওয়া যে এখন আমার সন্তানকে আমি যদি একটু কথা বলতে পারতাম যে রাকিন তুমি কেমন, ওর নাম হচ্ছে শারিক আল রাকিন।
আচ্ছা,
ঠিক আছে,
রাকিবের পুত্র রাকিন,
রাকিন শারিক আল রাকিন, ওর আম্মুর সাথে আমার সাথে মিলে সংযোগ করে নামটা রেখেছি।
আচ্ছা,
ও আমাকে ছাড়া একটি মুহূর্ত জানেন গরু থাকতে পারত না। সেই সন্তানটা মা ছাড়া কিভাবে যে আছে একমাত্র আল্লাহ জানে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমার সন্তানকে হেফাজত করো। আমার মা অল টাইম নামাজ পড়ে কান্নাকাটি করে যে আল্লাহ তুমি রাকিবকে একটু সুখ দাও, রাকিনকে এনে দাও, আল্লাহ রাকিনকে এনে দাও। আমার মা বাবা আমাকে অনেক দোয়া করে।
রাকিব ভাই, আমরা আপনার সাথে কথা বললাম, এখন আমি কিছু বিষয় পয়েন্ট আউট করব। আপনার কথার ভেতরে যে প্রসঙ্গগুলো চলে আসছে এবং তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের শ্রোতাদের, আমাদের বন্ধুদেরকে কিছু বিষয় পরিষ্কার ধারণা দেওয়ার জন্য, গুরুর কাছ থেকে কিছু বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার জন্য। আপনার আলোচনার ভেতরে একটি প্রসঙ্গ উঠে আসে, সেটি হচ্ছে বিতর্কিত পোশাক বা স্মার্ট পোশাক, যেটা আমি প্রায় দেখেছি আমাদের আশপাশে বিভিন্ন মেয়েদেরকে কিংবা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কাছে কিছু মানুষদের আমি দেখেছি যে একটি পোশাক তার পছন্দ হয়েছে, সেই পোশাকটি আসলে অনেক সুন্দর এবং সেই পোশাকটি তাকে পরলে হয়তো আরো বেশি সুন্দর লাগবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে তাকে যতটা সুন্দর লাগবে সেই সুন্দর লাগার কারণে আমাদের আশপাশের কিছু মানুষ কিছু অসুন্দর পরিবেশের জন্ম দিয়ে ফেলে। আমি কি বোঝাতে পারছি যে আমার ভালোবাসায় মানুষটাকে যতটা সুন্দর লাগবে সেই সুন্দরটাকে সুন্দরভাবে মানে সুন্দরভাবে গ্রহণ করার মতো চোখ আমাদের সমাজে কম, বরং সেই সুন্দরকে কেন্দ্র করে অসুন্দর কিছু ঘটনার জন্ম দিয়েছে যা আমরা ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে দেখতে পেরেছি, জানতে পেরেছি। অনেক ক্ষেত্রে অনেক মেয়েদেরকে তর্ক করা দেখেছি কিংবা আলোচনা করতে দেখেছি, কেন আমি ওই পোশাকটা পরতে পারবো না, কেন আমি ওটা পরবো না। আমার কথা হচ্ছে ডেফিনেটলি তুমি পরো, তোমার পূর্ণ অধিকার আছে, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিংবা যে কোনো পোশাক পরিধানের ক্ষেত্রে তোমাকে কিন্তু এটাও বুঝতে হবে যে তুমি কোথায় থাকছো, তোমার আশপাশের পরিবেশ কি বলছে। আমি যদি এমন একটা আমি একদম সিম্পলি আমি যদি স্ট্রেট বলি আপনাকে, আমি পার্শ্ববর্তী রাষ্ট্রতে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে, বেশ কয়েকবার আমি গিয়েছি বিভিন্ন কারণে, ঘুরতে যাওয়া বিভিন্ন কারণে। ওখানে একটি মেয়ে যতটা সাবলীলভাবে একটি আধুনিক পোশাক পরে ঘুরতে পারে, আমাদের দেশে এখনো সেই পরিবেশ সৃষ্টি হয়নি। আমরা যদি এখন ওটাকে দেখে মনে করে থাকি যে কেন আমি পারবো না, এটার সাথে আসলে যুক্তি তর্ক কিংবা গায়ের জোর দেওয়া হবে না, কারণ সমাজকে একদিনে পরিবর্তন করা যাবে না। এটা কোন মানে আমি একটা উদাহরণ দিই, যদি এরকম হয় যে আপনি যদি গরম দুধ, এক গ্লাস গরম দুধ যদি আপনি মানে জোর করে ঢকঢক করে গিলে ফেলতে চান তাহলে কিন্তু জিভা পুড়ে যাবে। আমাদের সমাজটা হচ্ছে একটা গরম দুধ যেটা একদিনে এক মুহূর্তে গিলে মানে কমপ্লিট করা যাবে না, ধীরে 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 পরিবর্তন করতে হবে, ঠান্ডা করতে হবে। জাস্ট আমি উদাহরণটা দিলাম আমাদের শ্রোতাদের বোঝার জন্য, যে কোনো গরম জিনিসকে, তপ্ত জিনিসকে আস্তে 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 ঠান্ডা করতে হয়, সময়কেও সময় দিতে হয়। তাই আমি এটা বলছি যে পোশাক কিংবা বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে যে জিনিসটা আসলে পরিবেশের সাথে সামঞ্জস্য, যে জিনিসটা পরিবেশকে ম্যাচ করতে পারে, সেই বিষয়টাকেই মানসিকভাবে মেনে নেওয়াটা আমাদের সবার জন্য ভালো। কোনো ছেলে যখন কোনো মেয়েকে বলে থাকে যে তুমি এই পোশাকটা পরবা না, তার মানে কিন্তু আসলে তুমি পরবা না এটা আমি পুরুষ বলে তোমার উপর চাপিয়ে দিচ্ছি সেটা না। বিকজ আমি জানি আমার গার্লফ্রেন্ডকে কিংবা আমার স্ত্রীকে যদি সুন্দর লাগে সেটা সবচেয়ে বেশি কিন্তু আমার ভালো লাগবে যে আমার স্ত্রীকে সুন্দর লাগছে। বাট আমি এটাও জানি এই সুন্দরের পেছনে বেশ কিছু অসুন্দর ঘটনার জন্ম নিতে পারে। আমার গার্লফ্রেন্ডকে কিংবা আমার ভালোবাসার মানুষকে দেখে কেউ যদি টিচ করে, কেউ যদি বলে দেখেছিস যাচ্ছে কি জিনিসটা আমার কিন্তু ভালো লাগবে না, আমার গার্লফ্রেন্ডকে কেউ জিনিস বলুক আমার কিন্তু কখনোই শুনতে ইচ্ছা করবে না, আমার বউকে কেউ জিনিস বলুক ওটা কতটা খারাপ আমার লাগবে কিংবা আমাদের লাগে, আমাদের ছেলেদের লাগে সেটা আমরা জানি। আমি প্রত্যেকটা নারীকে প্রত্যেকটা মেয়ের প্রতি সম্মান জানিয়ে বলছি এই বিষয়টা কাইন্ডলি তোমরা একটু বিবেচনা করে দেখবে, সবকিছুতে কিন্তু আসলে তর্ক মানায় না। হ্যাঁ, কোনো পরিবেশে যদি তোমার মনে হয় যে ইউ আর ফিট, এই পোশাক তোমার জন্য ফিট, আশপাশের পরিবেশ তোমার জন্য ফিট, ডেফিনেটলি তুমি এটা করতে পারো। পরিবেশ অনেক বড় একটা ফ্যাক্টর। আমি জোর করে এক রাতের ভেতরে পরিবেশকে, আমার সমাজকে পরিবর্তন করতে পারবো না, ধীরে ধীরে করতে হবে। এটা একটি বিষয় ছিল। আরেকটি বিষয় ছিল ভালোবাসা মানুষকে পরিবর্তন করে দেয়, তার আরেকটি জ্বলন্ত উদাহরণ হচ্ছে আজকে আপনি। যেই মানুষটি পরিবর্তিত হতে চায়নি, যেই মানুষটি নিজের ভালোবাসাকে বলা যেতে পারে গ্রহণই করতে চায়নি, সেই মানুষটিও অবশেষে তার সংবিধানে ভালোবাসা নামটি যোগ হওয়া মাত্র কিন্তু ধীরে 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 পরিবর্তন হল এবং পরিবর্তনের ফলাফলটা কিন্তু আলটিমেটলি হতাশা ছাড়া আর কিছুই হল না। অনেক সময় আমি অনেক ছেলে মেয়েকে বলতে শুনি, ছেলে মেয়েকে বলে কিংবা মেয়ে ছেলেকে বলে যে তুমি আমার জন্য পরিবর্তন কতটুকু হতে পারবে। পরিবর্তন কখনো কোনো ভালো জিনিস আনে না। আমি আরো বেশ কিছু বিষয় আলোচনা করবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমাদের আজকের পর্বে যে রাকিব এসছে তার ভালোবাসা কথা বলতে, এরকম যদি আপনি আপনার ভালোবাসা কথাগুলো বলতে চান, ওজি স্পেস দিয়ে আপনার নাম, বয়স এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আরো একটি বার বলছি, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন ওজি, একটি স্পেস দিয়ে নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, এবং খুব বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ফেসবুকের পোস্টগুলো।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
হ্যালো, চেক চেক, মাইক টেস্টিং, 1 2 3, সব ঠিক আছে?
ওস্তাদ সব সেট, আপনি শুরু করেন।
ভাইয়েরা আমার, বোনেরা তোমার, আসছে প্রতি শুক্রবার, হ্যাঁ ঠিক শুনেছেন, শুক্রবার, বন্ধু বান্ধবী, পরিবার আর আপনার পরাণ পাখি যান সবাই মিলে শুনতে পাতুন আপনার গান।
ওস্তাদ শুনবটা কি?
শুনবো ভালোবাসার রঙিন চশমা, বন্ধুদের প্যারা, সবাইকে ম্যানেজ করতে বুদ্ধি লাগে ট্যারা, সাথে গান বাজনার ধুমধারাক্কা, তারকার সাথে জম্পেশ আড্ডা।
কিন্তু ওস্তাদ আমাদের কথা বলবো কই আর শুনবো কই?
ঢাকা FM 90.4 সবার জন্য আনছে এবার।
কি কি কি?
হ্যালো চেক, এখন থেকে প্রতি শুক্রবার রাত 9টায় আমি বাসমা থাকবো হ্যালো চেক নিয়ে। হ্যালো চেক, এবার বলো।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
This is Dhaka FM 90.4.
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
মিথ্যুক, তুমি একটা মিথ্যুক, তুমি শুরু থেকে সব মিথ্যুক।
আসলে তখন ডক্টর অ্যাডভাইজেই আমরা তাড়াহুড়া করলাম রিস্ক।
আমি 2 দিন ধরেই ওনাকে কল করলাম, কিন্তু
সেই ফ্ল্যাটে কয়জন থাকতো, কি করতো, কখন আসা যাওয়া করতো, তা আমরা কিছু।
আমার জমি, কিন্তু সাইনবোর্ডে মালিকের নাম অন্য কারো, কনস্ট্রাকশনের কাজও দেখি।
ধোকা,
যা শুনলেন সবই অভিনয়, কিন্তু সবই নেওয়া হয়েছে সত্যি ঘটনা থেকে। আর এরকম সত্যিকার ঘটনাগুলো শুনতে শুনুন ধোকা প্রতি সোমবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
ধোকা
শুনছেন ঢাকা FM 90.4।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং ব্রিং স্বাদে টুইং টুইং টাউ টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ঢাকা FM 90.4, কানেক্টিং বাংলাদেশ।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত 1টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
ঢাকা FM 90.4
সারা দেশে
সবার সাথে।
ভালোবাসার বাংলাদেশ।
The original guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, ঢাকা এফএম 90.4 টিউন করে আছেন ভালোবাসা বাংলাদেশ নিয়ে, তাসমিয়া আছে, সেই সাথে গুরু আছে তোমাদের সাথে। এবং আমরা শুনছিলাম আজকেও একটি অসাধারণ ভালোবাসার গল্প, কিছু কি বলবো অনুভূতির কথা, সম্পর্ক কথা, তাই না? এবং এত কথা যখন বলি আমার কিন্তু একটা কথা বারবার মনে পড়ে, সেটা হচ্ছে ঢাকা এফএম ফ্যান পেজের কথা, যেখানে একটা পোস্ট করেছি অলরেডি, সেই পোস্টটা বেশি বেশি শেয়ার করবেন। এবং পোস্টটা বেশি বেশি শেয়ার করলেও কিন্তু থাকছে একটা সুবর্ণ সুযোগ, সেটা হচ্ছে ফোন অন লাইভে কথা বলার। এবং আমাদের ঢাকা এফএম ফ্যান পেজের লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/ilovedhakafm। এবং যখনই আপনি আমাদেরকে ফেসবুকে সার্চ করবেন, আপনার ইন্টারনেটটা খুব বেশি প্রয়োজন হবে। এবং ইন্টারনেটের জন্য আমরা এটি দিচ্ছি আপনাদেরকে সুবর্ণ সুযোগ। আমার এটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। ফেব্রুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এবং এর ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি এবং লো ল্যাটেন্সি ফর গেমার। আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। চলে যাচ্ছি আবার আমাদের গুরু এবং অতিথির কাছে।
আচ্ছা, বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার আগে যে কথাটি বলছিলাম, যে আমরা এতক্ষণ রাকিবের কথাগুলো শুনছিলাম, যে কথার পরিপ্রেক্ষিতে বিভিন্ন প্রশ্ন আমি তুলে ধরতে চাই। রাকিবের কথার পরিপ্রেক্ষিতে যে ইঙ্গিতগুলো এসছে আমাদের, বিভিন্ন ভালোবাসার যে ইঙ্গিতগুলো এসছে, সেই ইঙ্গিতগুলো নিয়ে একটু আলোচনা, একটু বিশ্লেষণ করা, যেন আমাদের অন্য কোন বন্ধু এই ভুলটি না করে। আচ্ছা, যে বিষয় দুটো আলোচনা করলাম, আরেকটি বিষয় আমি যেটি খুঁজে পেয়েছি আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে, সেটি হচ্ছে যে আপনার সাথে যখন স্বর্ণার বিয়েটা হল না, ওই মুহূর্তে আপনি মানসিকভাবে প্রচন্ড বিপর্যয় ভেতরে কাটাচ্ছিলেন। হঠাৎ করে যে মেয়েটির সাথে এক বছর আগে আপনার পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার কথা ছিল, সে মেয়েটির সাথে আপনি বিয়ে ঠিক হল, আমি আপনার সময়টাকে কিংবা আপনার জীবনটাকে পরিবর্তন করতে পারব না। কিন্তু এই প্রশ্নটি তোলার উদ্দেশ্য হচ্ছে কিংবা এই পয়েন্টটিকে তোলার উদ্দেশ্য হচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমাদের ছেলেমেয়েরা, আমাদের বন্ধুরা তার অতীতকে ভুলে থাকার জন্য রাগ করে কিংবা জেদ করে না বুঝে আর একটা সম্পর্কে পা দিয়ে ফেলে। সেটা হতে পারে বিয়ে, সেটা হতে পারে অন্য কোন আরেকটি সম্পর্কে। আমার মনে হয় একটি সম্পর্ক থেকে আরেকটি সম্পর্কে যাওয়ার জন্য এই মধ্যবর্তীর যে সময়টা থাকে, এই সময়টাতে নিজেকে একটু সময় দিতে হয়, একটু ভাবা উচিত। আপনি হয়তো ওই মুহূর্তে রাজি হয়ে গেছেন, দেন আপনি বলেছেন যে গুরু আমি বাস্তবিকতার কাছে হার মেনে গিয়েছিলাম, আমার কাছে করার ছিল না। কিন্তু আমার কাছে মনে হয় যে ওই সময় যদি আপনি সাথে সাথে বিয়েতে রাজি না হয়ে আপনি আর একটু ভাবতেন কিংবা আপনার পরিকল্পনাগুলোর সাথে আপনার বাস্তবের ঘটনাগুলোকে একটু মিলিয়ে দেখতেন, হয়তো কিছুটা সময় হলেও আপনি পেতেন, যেই সময়ে হয়তো এই মেয়েটি আপনার জীবনে আসতো না, অন্য কোনো মেয়ে হয়তো আপনার জীবনে আসতো, হয়তো, আমি পুরোটি হয়তো বলছি। কিন্তু অন্য কোনো বন্ধুরা যেন এই ধরনের ভুল না করে, তাই তাদেরকে বলা যে কোনো একটি সিদ্ধান্তে যাই আসুক না কেন, সেই সিদ্ধান্ত থেকে নতুন আরেকটি সিদ্ধান্তে যাবার জন্য একটু সময় নিয়ে কিংবা একটু সময় নাও, বোঝো, তারপরে কোনো সিদ্ধান্তে যাও। হুঠাৎ করে রাগের মাথায় ইমোশনালি জেদ করে কোনো কাজ করো না, জেদের ফল কখনো ভালো হয় না। একটু সময় নাও, একটু ভাবো, তারপর ক্যালকুলেশন করো যে আচ্ছা ঠিক আছে, এখন আমি নতুন করে ভাবতে পারি কি না। আচ্ছা, আরেকটি হচ্ছে যেটি আপনি বিয়ের পরে যখন আপনি ঘুমের ভেতরে বলে ফেলেছিলেন স্বর্ণা আমাকে, যেটা আপনার বউ শোনার পর আপনি বলেছেন, আমি বলেছি স্বর্ণা, ওই বিষয়টা আমি সকল ছেলে মেয়েকে উদ্দেশ্য করে বলবো, বিনীতভাবে অনুরোধ করব, সেটি হচ্ছে যে কোনো সম্পর্ক করার আগে গোপন জানি কোনো কিছু না রাখা হয়। লাইক আমি এটা বলতে চাইছি যে একটি ছেলের জীবনে একটি সম্পর্ক থাকতে পারে, কোনো না কোনো কারণে সেই সম্পর্কটা ব্রেক হতে পারে, কিংবা একটি মেয়ের জীবনে একটি সম্পর্ক থাকতে পারে, কোনো না কোনো কারণে ব্রেক হতে পারে, পরবর্তী আর একটা সম্পর্কে আমরা জড়াতে পারি কিংবা বিয়েতে আমরা জড়াতে পারি, এটা খুবই স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম, জাগতিক নিয়ম। কিন্তু যে মানুষটির সাথে তুমি সম্পর্ক করতে যাচ্ছ, দোহাই লাগে ভাই, আগে থেকেই সকল সত্য কথা বলে নিও। তার কারণ হচ্ছে বিয়ের পরে, বিশেষ করে বিয়ের পরে যখন স্ত্রী কিংবা স্বামী যখন তোমাকে বলবে যে বিয়ের আগে তো তুমি আমাকে এই কথা বলনি, তাহলে হয়তো আমি তোমাকে বিয়ে করতাম না, আমার জীবনটা হয়তো এভাবে হতে পারত না, তুমি আমার সাথে চিট করেছ, এই জিনিসটা যে কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে লাইফে, সেটা হয়তো এই মুহূর্তে ভাবার ক্ষমতা আমার শ্রোতাদের নাও থাকতে পারে। তা বিনীত অনুরোধ করে বলছি, পরিষ্কার থাকো, সেই মেয়ের কাছেই তুমি যাও, সেই ছেলের কাছেই তুমি যাও, যেই ছেলে কিংবা যেই মেয়ে তোমার অতীত জেনে তোমাকে সাদরে গ্রহণ করতে পারবে। এমন কারো কাছে যেও না যে তোমার অতীত জানার পরে তোমাকে যদি গ্রহণ না করে তাতে কোনো দুঃখ নেই, কারণ সে তোমার জন্য না। খুব স্বাভাবিকভাবে বিষয়টাকে কি দেখা উচিত না রাগে ভাই? আমি একজনকে বললাম, সে শুনল, সে শুনে বলতে পারে যে না আমি আপনাকে মেনে নিতে পারছি না, খুবই স্বাভাবিক, কারণ সে মেনে নিতে নাই পারে। কিন্তু তার মানে কিন্তু এই না যে আমি কারোর কাছে যেতে পারবো না। সময় নাও, বাট পরিষ্কার করে তাকে বলো, ভাই আমার একটি অতীত ছিল, এই সবারই অতীত থাকে, কেউই ধোয়া তুলসী পাতা না। কোন ছেলে কোন মেয়ে এখন বুকে হাত দিয়ে পরিষ্কারভাবে বলতে পারবে না যে আমি একদম সাধু, আমি ধোয়া তুলসী পাতা, আমার লাইফের কোনো পাস্ট নেই। পাস্ট নেই, পাস্ট হতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। এই মুহূর্তে হয়তো অনেকের জীবনে পাস্ট নেই, কিন্তু সেই পাস্ট হতে কিন্তু সময় লাগবে না। সো এটা নিয়ে বড়াই করার কিছু নেই। মানুষের জীবনে চলতে গেলে প্রেম ভালোবাসা আসবে, দুর্ঘটনা আসবে, এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। দুর্ঘটনা থেকে শিক্ষা নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কিংবা বুদ্ধিমতির কাজ। সো তুমি তোমার অতীতকে পরিষ্কারভাবে তুলে ধরো তোমার ভালোবাসার মানুষকে, সেও যদি তোমাকে ভালোবাসে সে বুঝেই তোমাকে ভালোবাসবে, ওটার ভিতরই সার্থকতা। গোপন করে কখনো ভালো জিনিস হয় না। তাই বিনীত অনুরোধ, যে সকল ছেলেমেয়েরা ভাবছো যে আমি আমার অতীতটাকে বলবো না আমার স্বামীর কাছে কিংবা আমার স্ত্রীর কাছে গোপন রেখে যাব না, পরিষ্কারভাবে বলো, অন্তত মানসিকভাবে শান্তিতে থাকবে যে তুমি যে মানুষটির সাথে সংসার করতে যাচ্ছ তাকে তুমি পরিষ্কার করে সবকিছু বলেছো, এটা শান্তি আলাদা ভাই। এটা আমার কাছে মনে হয়েছে, আমি শেয়ার করলাম। আরেকটি হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটি ইস্যু, হয়তো এই কথাটি শুনলে অনেক মেয়ে আমার বিপক্ষে যেতে পারে, তাসমিও আমার বিপক্ষে যেতে পারে, অনেকে যেতে পারে, বাট আমি খুব স্ট্রেইট কথা বলি, আমি খুব সোজাসাপটা কথা বলি। আমি প্রত্যেকটা নারীর প্রতি পূর্ণ মর্যাদা এবং সম্মান দিয়ে বলছি, বাংলাদেশে নারী নির্যাতন হয় এবং খুব কঠিনভাবে হয়, তার প্রতিবাদ আমরা করি, তার প্রতিবাদ আমরা ভবিষ্যতে করব। সকল পুরুষ সকল মানুষের কাছে আমার একটি প্রশ্ন, নিজের পুরুষত্ব দেখানোর জন্য কোন নারীর উপর অত্যাচার করে নিজের পুরুষত্ব দেখাবে না দয়া করে। নারী নির্যাতন হয়, কিন্তু অপরদিকে এটাও আমি দেখেছি অনেক নারী এই নারী নির্যাতনের যে মামলা কিংবা নারী নির্যাতনের যে আইন, এই আইনকে ব্যবহার করে অনেক পুরুষকেই প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দিয়ে আসছে। বিকজ আমাদের এখানে এমন একটি বিষয় হয়ে গেছে, কোনো একটি মেয়ে যদি থানায় যেয়ে বলে যে আমার স্বামী আমাকে নারী নির্যাতন করেছে, ভাই বিচারের আগে অ্যাকশন। ও যে কিছু কিছু ছবির ডায়লগ দেখতাম না, যে কোনো বিচার হবে না, সালিশ হবে না, ডাইরেক্ট অ্যাকশন হবে, বিভিন্ন ও যে কলকাতার ছবিগুলো কিংবা বিভিন্ন ছবিতে ডায়লগ দেখি, আমাদের এই বিষয়টি কোনো নারী যদি যদি কেঁদে কোনোভাবে থানায় যেয়ে বলে যে স্যার আমার স্বামী আমাকে মেরেছে কিংবা ওই ছেলেটি আমাকে মেরেছে, কোনো কথা নেই বার্তা নেই, আগে অ্যাকশনে চলে যাবে। এটি একটি পরিকল্পিত বলা যেতে পারে আইনের অপব্যবহার কিংবা আইনকে কিভাবে নোংরাভাবে ব্যবহার করা যায়। আমাদের এখানে এমন কিছু মন মানসিকতার মানুষও আছে, আমি কাউকে আঘাত করে বলতে চাইছি না, আমি প্রত্যেকটা মানুষের প্রতি মনের ভেতর থেকে মনের অন্তঃস্থল থেকে সম্মান জানিয়ে বলতে চাই, আইনকে মিস ইউজ করবে না, আইনের মানে মিথ্যা প্রয়োগ করবেন না কিংবা ভুল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু আসলে যে আইন সালিশ এই বিষয়গুলোর উপর থেকে মানুষের শ্রদ্ধা মানুষের ভয় সব হারিয়ে যাবে। তো যে বলে না যে বাঘ আসছে বাঘ আসছে, কিন্তু যেদিন বাঘ আসবে ওদিন আর কেউ আসবে না। তা বিষয়টি এরকম, আইনের যে ব্যবহারগুলো আছে সেগুলোকে যদি আমরা এভাবে অপব্যবহার করতে থাকি তাহলে কিন্তু আইনের প্রতিও ভয় মানুষের কমে যাবে। তাই বিভিন্ন আমার বোনদের প্রতি, আমাদের শ্রদ্ধেয় শ্রোতাদের প্রতি সম্মান রেখে বলছি, যে সকল মেয়েরা এই মুহূর্তে শুনছেন কিংবা যে সকল নারীরা শুনছেন তারা ভাবতে পারেন গুরুটা কি বলছে, ট্রু, আমি নিজে চোখে দেখেছি, অনেক ছেলের কাছ থেকে আমি শুনেছি, অনেক মেয়ের কাছ থেকে আমি শুনেছি, পেপার পত্রিকাতেও দেখেছি, বাস্তব জীবনও দেখেছি, অনেক নারীরাই অনেক ছেলের এই সরলতার সুযোগ নিয়ে ব্যবহারটা করে থাকে যে তুমি যদি কিছু বলো আমি কিন্তু নারী নির্যাতনের কেস করে দেবো। ওই মানুষটি তখন ভাবে আমার পরিবারের ভয়ে, নিজের মান সম্মানের ভয়ে নিজে প্রতিনিয়ত অত্যাচারিত হয়ে যাচ্ছে নারী দ্বারা। শুধু পুরুষ দ্বারাই নারী নির্যাতিত হয় না, নারী দ্বারাও বহু পুরুষ নির্যাতিত হয় ভাই। আমাদের সমাজে নারী নির্যাতন শব্দটা খুব মানে ঢাকঢোল পিটিয়ে বলা হয়, পুরুষ নির্যাতনও হয়, এটা দেখা যায় না, শুনলে হয়তো অনেকে হাসছে কিংবা হাসবে, নির্যাতনও হয়। সো প্লিজ সবার কাছে অনুরোধ, নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, যেখানে আমরা দেখব সেখানে আমরা প্রতিবাদ করব। যেই পরিবারে নারীর সম্মান হয় না সেই পরিবার কিন্তু পরিবার না, এটা অনেক বড় বড় গুণী মানুষজন বলে গেছেন। তো আমরা সেগুলোকে মনে ধারণ করি, প্রকৃত অর্থে মানুষ হই, নারী নির্যাতন শিশু নির্যাতন কোন নির্যাতনই আমরা হতে দেব না, এই প্রত্যাশা আমরা করি, এই প্রত্যয় আমরা নিই। কিন্তু অপরদিকে আশাটাও করি যে নারী নির্যাতন এই শব্দটাকে নিয়ে কেউ যেন কোন রকমের ব্যবসা না করে, কেউ যেন কোন ধরনের ছলনা কিংবা মানে ফাঁদ না পাতে, এটি আমার কাছে বিনীত অনুরোধ থাকলো আপনাদের সকলের কাছে আমার। কি তুমি কি বলবা?
জি গুরু, আমার আপনার কাছে কিছু প্রশ্ন আছে।
বলো।
প্রশ্নের আগে শুধু ছোট্ট একটা কথা বলবো যে আমার মনে হয় যে আমাদের শুধু নারী নির্যাতন কিংবা পুরুষ নির্যাতন না, যে কোনো নির্যাতনই আমাদের বন্ধ করা উচিত।
যে কোনো নির্যাতন, নারী নির্যাতন, শিশু নির্যাতন, পুরুষ নির্যাতন, গৃহপরিচারিকা নির্যাতন, কোন নির্যাতনই যদি না হয়,
জি,
সব নির্যাতনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই।
একেবারে তাই গুরু। এবং আমার একটা প্রশ্ন হচ্ছে যেটা আমার আজকে অতিথি ভাইয়ের কাছে শুনে মনে হলো না কথার পরিপ্রেক্ষিতে, যে উনি বারবার একটা কথা কিন্তু মেনশন করছিলেন যে উনি এরকম একটি মেয়ে চান যে মেয়েটি উনার মাকে সেবা করবেন। হ্যাঁ, এটা আমাদের সবারই বাবা মাকে সেবা করা উচিত, সেটা মেয়ে হোক, সেটা ছেলে হোক, সেটা বউ হোক। কিন্তু আমার কাছে যেটা মনে হয় বা আপনার কাছে প্রশ্ন, যে এই বিয়ের পর কি এই দায়িত্বটা কি শুধু বউরই বা ঘরের স্ত্রীর? একই দায়িত্ব কিন্তু ছেলের উপরও গিয়ে পড়ছে।
মানে কিভাবে? তুমি প্রশ্নটা পারফেক্টলি করো।
আচ্ছা, প্রশ্নটা পারফেক্টলিটা হচ্ছে এরকম, আমি আপনাকে জানতে চাচ্ছি যে একটা ছেলে বিয়ের পর সেই ছেলের মার দায়িত্বটা তার স্ত্রীর উপর দিয়ে দেয়, সেবা করার দায়িত্ব।
তুমি শ্বশুর শাশুড়ি, মানে মেয়ের বাবা মার দায়িত্বটা ছেলে নেবে কিনা?
না, ছেলে নেবে কিনা সেটা কথা না। আমার প্রশ্নটা হচ্ছে যে এইটা কি শুধু সেই বউয়ের দায়িত্ব যে তার শ্বশুর কিংবা শাশুড়ি সেবা করবে? ছেলেরা,
আমি একটা এখানে সেবা কিংবা মানে বউয়ের দায়িত্ব কখনোই না, কখনো শুধু বোর দায়িত্ব না,
এটা দুজন মিলে করতে হবে।
এটা দুজন মিলেও করতে হবে, এটা কোনো মানে ওরকম ভাগাভাগের বিষয় না যে তুমি বাড়বা আমি বাকিটা রান্না করব, এটা এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে যখন একটি পরিবারে একটি স্ত্রী আসে, একটা সন্তান যখন হয়, বাবা মা কি স্বপ্ন দেখে? ছেলেটা আমার বড় হবে, ছেলেটা আমার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, অথবা মেয়েটা আমার বড় হবে, শিক্ষিত হবে, দেন সে মানুষের মতো মানুষ হবে। এটা কিন্তু একটি সন্তান জন্ম নেওয়ার পর বাবা মার স্বপ্ন দেখতে না চাইলেও অটোমেটিক বাই ডিফল্ট কিছু স্বপ্ন থাকে,
চলে আসে।
ঠিক একইভাবে যখন একটি মেয়ে একটি ঘরে আসে, তখন একইভাবে একটি পুরুষেরও স্বপ্ন থাকে, যেই মানুষটা আমাকে এতদূর বড় করেছে সেই মানুষটাকে আমার বউ এসে ভালোবাসবে। কেন বাসবে জানো? কেন পুরুষটা চাই? কারণ তোমাকে যখন তোমার শ্বশুর শাশুড়ি বলবে যে আমার বউমা অনেক ভালো, আমার বেটার বউ অনেক ভালো, তোমার যতটা না শান্তি লাগবে তার থেকে বেশি শান্তি লাগবে তোমার হাজবেন্ডের, যে আমার স্ত্রীকে আমার বাবা মা ভালো বলছে। বাট এই ইনসাইডের কিছু ফ্যাক্টরগুলো তোমরা অনেক সময় বুঝতে পারো না, এই যে সেবা করা শব্দটা, কিংবা তোমাদের কাছে মনে হয় যেটা জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। শোনো, বাবা মা বাবা মাই, শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়ি, এটা পৃথিবীর ধ্রুব সত্য। জামাই কখনো ছেলে হতে পারে না, ছেলে কখনো জামাই হতে পারে না, বউ কখনো মেয়ে হতে পারে না, মেয়ে কখনো বউ হতে পারে না। অনেকেই বলে না যে তুমি আমার মেয়ের মতো, মানে বউকে অনেক সময় বলে তুমি আমার মেয়ের মতো, ওই মেয়ের মতোই, মেয়ে না।
এবং গুরু একটা কথা কিন্তু আছে, পর কখনো আপন হয় না, এক গাছে কখনো আরেক গায়ে লাগে না।
আমি বললাম ধ্রুব সত্য, যতই আমি বলি না কেন যে আমার ঘরে আমি মেয়েকে নিয়ে আসছি, আসলে মেয়েকে আনে না, সে তার বেটার বউকেই নিয়ে আসে, অথবা বউমাকেই নিয়ে আসে, ছেলের বউকেই নিয়ে আসে, যেটাই আমরা বলি না কেন প্রচলিত শব্দে। বাট ওই যে বললাম বাই ডিফল্ট কিছু সিস্টেম থাকে, বাই ডিফল্ট কিছু আশা প্রত্যাশা থাকে যে আমার বাবা মাকে তুমি সম্মান করবে, এটা কি কোনো খারাপ চাওয়া? এটা তো কোনো খারাপ চাওয়া না,
না মোটেই না। তবে মানে আমার প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে ধরেন এই দায়িত্বটা শুধু স্ত্রীর উপর চাপিয়ে দিয়েই কিন্তু আমার কাছে, শুধুমাত্র স্ত্রীর উপর?
না না, শুধুমাত্র স্ত্রীর উপর কেন চাপাবে, ছেলে তো করছেই। প্রত্যেকটা ছেলেই তার বাবা মাকে সম্মান করতে চায়। তুমি কি তোমার বাবা মাকে সম্মান করো না?
না, অবশ্যই করি।
তাহলে তুমি যদি করে থাকো, এটা খুব মহত্বের কাজ
না। এটা এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে।
তুমি তোমার বাবা মাকে ভালোবাসবা, তুমি তোমার বাবা মাকে সম্মান দিবা, এটাই তো স্বাভাবিক। তুমি না করলে অস্বাভাবিক। তা আমি আমার বাবা মাকে সম্মান দেবো, বাবা মাকে নিয়ে চিন্তা করবো, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু আমার স্ত্রী দিচ্ছে কিনা এই জিনিসটা দেখা যায় একইভাবে। তুমি তোমার বাবা মাকে যেভাবে ভালোবাসো, তুমি কি চাইবে না যে তোমার মতো করে লোক, তোমার হাজবেন্ড লোক, কিছুটা লোক তোমার বাবা মাকে ভালোবাসুক?
অবশ্যই।
ও তখন ঠিক আছে, কারণ তোমার হাজবেন্ড ভালোবাসবে। আর এখানে যখন ছেলে মেয়েকে চাবে তখনই প্রবলেম হয়ে যায়। আমাদের মস্তিষ্ক থেকে না, এই যে ছেলে আর মেয়ে, যতদিন আমরা এটাকে ডিভাইড করতে না পারবো ততদিন আসলে আমরা সুস্থ সমাজও গড়ে তুলতে পারবো না। এখানে ছেলে মেয়ে ডিভাইড না, ঘরে বউ আসলে যেমন বাবা মা চাইবে, স্বামীও যেমন চাইবে, ঠিক একইভাবে যেই স্বামীটা অন্য আরেকটি পরিবারের জামাই হয়ে আসছে, সেই পুরুষটারও কিন্তু দায়িত্ব আছে তার শ্বশুর শাশুড়িকে সম্মান করা এবং তার শ্বশুর শাশুড়িকে প্রকৃত মর্যাদা দেওয়া, বিপদে তাদের পাশে দাঁড়ো। শুধু বউ এককভাবে করে যাবে, জামাই করবে না, তা তো না ভাই। আমি এটাই বলছিলাম, শুধু দুজন করবে তা না, জামাই যেমন এককভাবে করবে না, বউ তেমন এককভাবে করবে না, দুজন দুজনকে সম্মান দেবে, দুজন দুজনের পরিবারকে সম্মান দেবে। বিয়েটা তো আসলে দুটো পরিবারের বন্ধন। বাবা মাকে সম্মান যেমন দেবে স্ত্রী, ঠিক একইভাবে তোমার বাবা মাকে সম্মান দেবে তোমার স্বামী, এটাই নিয়ম।
দুজনের শ্বশুর শাশুড়িকে সমানভাবে,
দুটো পরিবার, দুটো পরিবারকেই দুজন সমানভাবে সম্মান দেবে, এটাই তো ভদ্রতা, এটাই তো শালীনতা, এটাই তো আমরা শিখে এসেছি, এটাই আমরা করি। যারা প্রকৃত অর্থে পরিবার থেকে সুশিক্ষাটা আমরা পেয়ে বড় হই তারা আমরা এটা করি। অনেক ক্ষেত্রেই পরিবার সুশিক্ষা দেওয়ার পরও কিছু কুশিক্ষা আমাদেরকে গ্রাস করে ফেলে, যে কারণে হয়তো আমরা সুশিক্ষাটাকে ভুলে যে কুশিক্ষার দিকে আমরা বেশি ধাবিত হতে থাকি। তা আমি আশা করব আজকের পরে থেকে অন্তত আমার কথা শুনে হোক, রাকিবের কথা শুনে হোক, আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করব। আমি আমার বাবা মার সাথে যা করব তার প্রতিফলনটা কিন্তু উল্টা আমার কাছে আসবে, আসছে, কারণ কালকে আমিও বাবা মা হব। সো কেউ যদি ভুলে না যায় যে আমিও বুড়া হব, আমারও চুল পাকবে, আমিও একসময় হাতে লাঠি ধরব, সো ভবিষ্যৎ আমার দিকে আসছে। আমার মনে হয় যে আমরা রাকিবের কথা শুনে আজকে মোটামুটি যা বোঝার দরকার ছিল আমাদের শ্রোতারা বুঝে গেছেন। রাকিব, বিদায় বেলায় যদি আপনি কিছু বলতে চান আমাদের শ্রোতাদের উদ্দেশ্য করে।
জি গুরু, অবশ্যই আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আমার জীবনে, বাস্তব জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে শিক্ষাটা হয়তো আমি পেয়েছি, এইখানে আসার পরে আমি এই মেসেজটা অনেকের কাছে দিতে চাচ্ছি যে কি কারণে এই ঘটনাগুলো ঘটলো, এত ক্যালকুলেটিভ করার পরও, চলার পরও এই ঘটনাগুলো আমার জীবনে ঘটলো। একটা বাবা মার প্রতি একটা সন্তানের দায়িত্ব থাকে, তার বউর দায়িত্ব। এর ওই তাসমিয়া আপু যেটা বললো যে তারই একা দায়িত্ব, দায়িত্ব কিন্তু তার একা চাপিয়ে দেওয়া না। অর্থাৎ একটা ছেলে কিন্তু বাইরে স্ট্রাগল করতেছে, ইনকাম করতেছে, রোজগার করতেছে, তো সে ঘরে তো একটা তার একটা দায়িত্ব থেকেই যায়, তো সে কিন্তু সে দায়িত্বটা তো পালন করতেই পারবে। আর আমি এমন একটা স্বপ্ন দেখি বাংলাদেশে যে আমাদের দেশে কোনো বৃদ্ধাশ্রম থাকবে না, আমরা সবাই সবার বাবা মাকে সম্মান করব। আজকে আমি আমার বাবা মাকে সম্মান করব, কালকে আরেকজন সন্তান সম্মান করবে। সম্মান করলে কি ছোট হয় না, বরং এটা
আমি ওটা আপনার সাথে বলতে চাই যে আমরা আমাদের বাবা মাকে যেমন সম্মান করব, ঠিক একইভাবে অন্যের বাবা মাকেও সম্মান করতে শিখব।
আর প্রতিটা ছেলে মেয়ে যখন সম্পর্ক করে, প্রতিটা বাবা মার উচিত যে তার সন্তানটা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কি করছে, কোন লেভেলে চলছে, তার চলন বলন কি, এগুলো টেক কেয়ার করা খুব বেশি জরুরি। কারণ এগুলো করলেই পরে একটা মেয়ে সঠিক গাইডলাইন পাবে। আর আমার বিশ্বাস, সঠিক গাইডলাইন পেলে একটা মেয়ে বা একটা ছেলে ভুল পথে যাবে না। ফ্যামিলির যে শিক্ষাটা সে পাবে, এই শিক্ষাটা কোনো ইউনিভার্সিটি, কলেজ, ভার্সিটি কোথাও দিতে পারবে না, কেউ দিতে পারবে না, সমাজ ব্যবস্থা দিতে পারবে না। ফ্যামিলির শিক্ষাটাই খুব সুন্দর শিক্ষা। মা বাবাকে ভালোবাসেন, শ্রদ্ধা করুন। আমার স্ত্রী চলে গেছে অনাকাঙ্ক্ষিত, এই চলে যাওয়া আমি খুব শকড। আমি আমার স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।
অবশ্যই আমরা দোয়া করি যে আল্লাহ তাকে
বেহেশত দান করুন, সবাই দোয়া করবেন যাতে আমার সন্তানটাকে আমি খুব তাড়াতাড়ি ফিরে পাই।
আমরা দোয়া করছি আপনি আপনার মানে সন্তানকে কাছে পান এবং তাকে প্রকৃত অর্থে ভালো মানুষ হিসাবে গড়ে তুলুন। এই দোয়াই থাকবে সকলের কাছে। এবং আমরা ফিরে আসছি কিছুক্ষণ পরে আমাদের আই এম ব্লকড সেগমেন্টটি নিয়ে, যেখানে আমরা কথা বলবো খুলনা থেকে আমাদের একজন বন্ধুর সাথে। আই এম ব্লকড, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের নতুন আয়োজন আই এম ব্লক নিয়ে।
একেবারে তার বিজ্ঞাপন বিরতিতে যাবো, তবে তার আগে যে গানটা প্লে করে দিচ্ছি সেই গানটা হচ্ছে বাবা বাই জেমস। আমরা এই গানটা শুনবো এবং গানের কিছুক্ষণ পরে ফিরে আসছি। তো ততক্ষণ পর্যন্ত কোথাও যাওয়া যাবে না, সাথেই থাকুন ঢাকা এফএম 90.4 এবং ভালোবাসায় বাংলাদেশের সাথেই থাকুন সপ্তাহ সময়। যাচ্ছি গানে, শুনে আসি অসম্ভব সুন্দর এই গানটি।
মাকে বলতো সে কথা, হবে মানুষের মতো মানুষ, লেখা ইতিহাসের পাতায় নিজ হাতে খেতে পারতাম না। বাবা বলতো ও খোকা, যখন আমি থাকবো না করবি রে বোকা, এ তো রক্তের সাথে রক্তের টান, স্বার্থের অনেক ঊর্ধ্বে হঠাৎ অজানা ঝড়ে তোমায় হারালাম, মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা কতদিন কতদিন দেখি না তোমায়, কেউ বলে না তোমার মতো কোথায় খোকা ওরে বুকে আয়। বাবা কত রাত কত রাত দেখি না তোমায়, কেউ বলে না মানি কোথায় আমার ওরে বুকে আয়।
কথা তেমনই আছে, আছে লাঠি ও পাঞ্জাবি তোমার, ইজি চেয়ারটাও আছে নেই সেখানে, অলস দেহ শুধু তোমার। আজানের ধ্বনি আজ শুনি, ভাঙাবে না ভোরে ঘুম জানি, শুধু শুনি না তোমার সেই দরাজ কণ্ঠে পড়া পবিত্র কোরআনের বাণী।
আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং এই মুহূর্তে তাসমি আছি ভালোবাসা বাংলাদেশ নিয়ে তোমাদের সবার সাথে। স্টেশনে ঘুরতে সময় রাত 1:26। ভালোবাসার কথা, ভালোবাসার সাধনা, ভালোবাসার আবেগ, এই সব কথাগুলো নিয়ে কিন্তু গুরু আছেন তোমাদের সাথে। গুরু তোমাদের প্রত্যেকটা ভালোবাসার কষ্ট, ভালোবাসার যে বিপরীত যে প্রতিক্রিয়াগুলো আছে, সব কথাগুলো নিয়ে কিন্তু, তোমাদের সব প্রবলেমগুলো নিয়ে কিন্তু কথা বলে থাকেন, সলিউশন দিয়ে থাকেন। এবং তোমরা চাইলে কিন্তু তোমাদের প্রবলেমের, ছোটখাটো প্রবলেমের কথাগুলো কিন্তু আমাদেরকে পোস্টে কমেন্ট করে জানাতে পারো। পাশাপাশি আমাদের গল্প শুনে কেমন লাগছে সেটাও কিন্তু আমাদের যে পোস্টটা করেছি আমরা ঢাকা এফএম এর ফ্যান পেজে, যার লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakafm, সেখানেও জানাতে পারো। আমরা কিন্তু প্রত্যেকটা পোস্টই, প্রত্যেকটা পোস্টের কমেন্ট আমরা অফ ইয়ার পড়ে পড়ে দেখি এবং সেটা আমরা বলার চেষ্টা করে থাকি। তো তোমরা যদি মনে করো যে আমরা কমেন্টগুলো পড়ি না, ব্যাপারটা একেবারে সেরকম না। এবং 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 তোমরা পোস্টটা বেশি বেশি শেয়ার করো, যে বন্ধু সবচেয়ে বেশি শেয়ার করবেন সেই বন্ধুকে কিন্তু আমরা ফোন অন লাইভে নিয়ে আসবো, সারপ্রাইজ কল দিব। সো আমি দেখছি যে কয়েকটা বন্ধু আমাদের পোস্ট করে ফেলছে, বেশ কিছু বন্ধু পোস্ট করেছে। তার মধ্যে একজন দেখতে পাচ্ছি সামিয়া পোস্ট করেছে, অনেকবার শেয়ার করেছে সে আমাদের আজকে পোস্টটি, এবং রায়হানও শেয়ার করেছে। ওয়া, ওদের মতো যদি তোমরাও বেশি বেশি শেয়ার করো হয়তো হয়ে যেতে পারে লাকি লাকি লিসেনার।
এবং ডেফিনেটলি রাইট। এবং সেই সাথে যেটা হচ্ছে, আগামী পর্ব যদি তুমি তোমার কোনো ভালোবাসার গল্প, ভালোবাসার সত্য ঘটনাকে সবার সামনে তুলে ধরতে চাও, তাহলে যেটা বলেছি খুব সোজা, তোমার মোবাইলের মেসেজ অপশনে যাও, যে টাইপ করো OG স্পেস নাম, লোকেশন, মোবাইল নাম্বার পাঠিয়ে দাও 16260। এই নাম্বার আমি আবার বলছি, OG স্পেস তোমার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দাও 16260 এই নাম্বারে। আমরা মনে হয় যে সময় নষ্ট না করে আমাদের নতুন যে সেগমেন্ট আই এম ব্লকড, সে আই এম ব্লকড এর টাইম হয়ে গেছে। দেখি আজ কোন বন্ধু মেন্টালি ব্লকড হয়ে আছেন, যাকে আমি ফ্রি করতে পারি আমার কথা দিয়ে, আমাদের আলাপচারিতা দিয়ে। যাব, হ্যালো,
আই এম ব্লকড, আই এম ব্লকড।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আমরা এই মুহূর্তে কথা বলছি আই এম ব্লকড সেগমেন্টে খুলনা থেকে ইমরান ভাইয়ের সাথে, ঠিক আছে?
হ্যাঁ।
ইমরান খান,
কেমন আছেন গুরু?
আমি তো ভালো আছি। ক্রিকেট খেলেন, মানে খেলতেন? খেলতেন। আচ্ছা ইমরান ভাই,
জি,
আমরা আপনার কথা জানতে চাই, কেন আপনি ব্লকড, মেন্টালি কেন আপনি ব্লকড হয়ে আছেন, কি সেই ঘটনা?
ঘটনাটা বলি গুরু, তাহলে বেশি সময়
নেওয়া, না বেশি সময় নেওয়া যাবে না, খুব সংক্ষেপে আমরা শুনতে চাই।
হ্যাঁ,
আমরা শুনতে পাচ্ছি না।
হ্যাঁ, একটু বলছিলাম যে আমার খুব ছোটবেলা থেকে আর কি, সেই খেলাঘর থেকে।
আচ্ছা, একটু দ্রুত বলতে হবে, ফাস্ট বলতে হবে। হ্যাঁ
জি, আমার ছোটবেলা থেকে যে খেলাঘর থেকে, কলাপাতা ঘরের থেকে আমার ভালোবাসার সৃষ্টি। একসময় দেখা যায় যে আমার বাড়ির আশেপাশের যে লোকজন গুলো আছে,
খেলাঘর থেকে মানে বুঝলাম না, একটু একটু পরিষ্কার করে বলুন।
জি বলছি, আমি একটু ফাঁকা স্পেস যাচ্ছি। হ্যালো,
হ্যাঁ জি বলুন, শুনছি বলুন। আমরা শুনতে পাচ্ছি না, আপনি যখন বলছেন আমরা শুনতে পাচ্ছি না।
ওকে,
হ্যাঁ এখন বলুন।
হ্যাঁ বলছি যে আমার সাথে ছোটবেলা থেকে আর কি,
মানে যখন খেলার বয়স তখন থেকে?
হ্যাঁ
আচ্ছা,
অল্প অল্প কিছু বুঝতে শিখেছি তখন আর কি। তখন আমাদের নতুন একটা বাড়ি করার জন্য একটা জায়গা নিয়ে আমরা সেখানে বাড়ি করার জন্য যাই, বাড়ি করার জন্য যাই, ওইখানে একটা মেয়ে ছিল যে একটু সেটাকে আমার খুব পছন্দ হয়। তবু সে খেলাধুলার ভিতরে কলাপতার ঘর থেকে শুরু, ওইখানে একটা বিয়ের একটা অনুষ্ঠান হয় আমাদের সেই ছোটবেলায় খেলাঘর থেকে, খেলাটার নাম থাকে বিয়ে বাড়ি,
খেলাটার নাম ছিল বিয়ে বাড়ি।
হ্যাঁ, সেই বিয়ে বাড়ির অনুষ্ঠানে বর হিসেবে আমাকে সিলেক্ট করা হয়, কনে হিসেবে সেই মেয়েটিকে সিলেক্ট করা হয়, মেয়েটির নাম ছিল শরীফা। তো এক সময় দেখা যায় যে আস্তে আস্তে আমরা তো বড় হয়ে যাই, হঠাৎ একদিন এরকম ওর সঙ্গে আমার মনে মনে কি একেবারে মন থেকে ওকে আমি পছন্দ করে ফেললি। এক সময় দেখা যায় যে আমার বাড়ির পাশের একটা বড় ভাই আমার কাছে এসে একদিন বলে যে ইমরান তুমি একটা কাজ করে দাও, মাই যে ওই মেয়েটার সম্পর্কে সে একটু সে আর কি রিলেশন করতে চাই, সে ব্যাপারটা আমাকে তুলে ধরে। তারপর আর কি আমি দেখলাম যে এটা তো অনেক দেরি হয়ে যায়, এখন আমার নিজেরটাই বলে দেওয়া ভালো, কারণ ম্যাচ নিকারি করার থেকে নিজের ম্যাচ নিকারটা নিজেই করে ফেলি। এগুলো ভাবনা চিন্তা করে দেখা যায় যে এক সময় আমি ওকে বলেই ফেলি যে একটা কাগজের মাধ্যম দিয়ে, অবশ্য সেটা ছিল রমজান মাস, রমজান মাসেই ও আমাকে আবার সে কাগজটা এবার উল্টা পিঠে লিখে দেয় লাগে একটু, যেভাবে আর কি আমি তাকে প্রপোজ করি সেভাবে সে আমাকে অ্যান্সার দেয়।
তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স ছিল ১৩-১৪ বছর।
১৩-১৪ বছর? আচ্ছা,
হ্যাঁ,
মানে সিক্স সেভেন এ পড়েন এরকম, সেভেন এরকম?
হ্যাঁ,
মানে তখন সেভেন এইট এ পড়েন এরকম কিছু?
হ্যাঁ, একেবারে উঠতি বয়স ছিল আর কি। তখন আর কি এভাবে চলা গতিতে আর কি এক সময় এরকম ওর সঙ্গে আমার একটা রিলেশন তৈরি হয়ে যায়। তৈরি হয়ে যাওয়ার পরে তখন থেকে এই দুজনের খুব একটা ভাব মানে একেবারেই অ্যাডাল্ট হয়ে পড়ে আমার দুজন দুজনের প্রতি।
আপনারা কি এক বয়সে ছিলেন?
হ্যাঁ, সেম টু সেম, প্রায় হয়তো ছ মাস কি আট মাস।
বুঝতে পারছি, ওকে। হ্যাঁ, তারপরে
একবারে এরকম ভাবে চলাচলা করি যে একটা বৃষ্টি দিনও একটা সোফার নিচে, একটা সোফা অফ করে ব্যাগে রেখে আর একটা সোফার নিচে দিয়ে যাতায়াত করি। এরকম ভাবে চলাফেরা হয় অনেক, দু বছরের মতো এরকম ভাবে চলাফেরা হয়। এটা আশেপাশের লোকজনের চোখেও পড়ি আমরা অনেক, সবাই বলে যে ইমরান তুমি কি করো, এগুলো তো দেখতে ভালো দেখায় না। আশেপাশের লোক থেকে অনেক রকম অনেক কিছু নোটিশ করে আমাদের, কিন্তু ওটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করি না। এভাবে চলাফেরা করি, বিভিন্ন রকম বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, মানুষের মুখের কথায় আর কি, সেগুলো আমরা কখনো গুরুত্ব করি না, ওভাবে চলাফেরা করতে থাকি। একটা পর্যায়ে দেখা যায় যে যখন মনে করেন যে আমরা ধীরে 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 প্রাপ্ত বয়স্ক দিকে এগিয়ে যাচ্ছি, ততই আমাদের সমস্যাটা সামনে এসে দাঁড়াই। এরকম একটা সমস্যার ভিতরে এমন একটা দিন আসে যে সেদিন ছিল খুবই ঘন বৃষ্টি, বৃষ্টির মাঝে আমরা দুজনেই ক্লাস থেকে বাড়ি ফিরেছি প্রায় আড়াইটা তিনটার দিকে। বাড়ি ফেরার পথে মেয়েটার মার সামনে দেখা, মেয়েটার মা আমাকে উল্টা পাল্টা অনেক কিছুই বলে, তার জবাবে আমি কিছু দেয় না, দেয় তার মেয়ে, বলে যে তুমি আমার কি জন্য এরকম ভাবে এরকম ভাবে কথা বলছিস আমাদের সঙ্গে, যেহেতু তুমি তো আমার মা না, জন্মের পর থেকে বাবাটা চলে গেল, কোনোদিন বাবার সন্ধান পেলাম না, মা হিসেবে তোমাদের কর্তব্য ছিল সেটাও পাইনি, পাইছি মামা বাড়ি থেকে, মানুষও এটাই মামা বাড়ি থেকে, তোমার তো আমার ভিতরে আমার ব্যাপারে কথা বলার কোন অধিকার তোমার নেই, এ জাতীয় অনেক কথাবার্তা হয়ে
যাবে। মা মেয়ের একটা তর্ক হয়।
হ্যাঁ, তর্ক হয়, আমি ওটা সামাল দিয়ে কোন রকম ভাবে ওকে ব্যাক করে বাড়ি নিয়ে চলে আসি। বাড়িতে আনার পর জিনিসটা অনেক দূর গড়ায় যায়, তার মামা আছে ঢাকা, অনেক বড় একটা অফিসার র্যাঙ্কে আছে ম্যানেজার হিসাবে আফিস গ্রুপে, আর একটা মামা আছে বাংলাদেশ চিফ ইঞ্জিনিয়ারের ভিতরে একজন, দশজনের ভিতরে একজন, অ্যাকচুয়ালি তারা অনেকই ধনী আর কি, কিন্তু সে কখনো ধনী মনে করতো না নিজেকে, মনে কতটা তো কিছুই নেই। এরকম ভাবে আর কি আমাদের ই হয়। তারপরে সে মেয়েটার একটা খালা আছে, ছোট খালা, ছোট খালাটা আমাদের এই ব্যাপারটা জানাজানি হওয়ার পরে বিভিন্ন রকমের সমস্যা হওয়ার পরে ওর খালাকে এসে এনে রেখে দেয় ওর কাছে, দেখাশোনা করো, ওখানে থাকো, দেখো কতদূর কি হয়। ওই দেখাশোনা করার পর এভাবে চলতে থাকে, চলতে থাকলে এক সময় দেখা যায় যে ওনার ওই মেয়েটার যে খালু, ছোট খালু, হচ্ছে থাকার সমস্যার সমাধান করার চেষ্টা করে, বিভিন্ন রকম ভাবে আমাকে বিভিন্ন জায়গা থেকে এই হুমকি দান থেকে বিভিন্ন রকম ভাবে আর কি চাপ আসে আমার প্রতি। আর এই চাপগুলো আমি কোনটাই মানে দৃঢ় ভাবে দেখি না, মনে করি যে একটা কোন সাথে এরকম একটা অবস্থা হতেই পারে, যে কোনো গার্জিয়ান পক্ষ এটা করতেই পারে, এরকম ভাবে আমি উড়াই দিই। একসময় আমার বাড়ি থেকেও বলে যে তুই কি কি করতেছিস, তুই আমাদের একটা ছেলে, বিভিন্ন রকম ভাবে আমাকে বুঝাই। আমি শুধু আমার মাকে বলি যে মা তুমি বাবার একটু বুঝাও, একটু বুঝাও যাতে বাগান আমার ব্যাপারটা বোঝে। দেখো আমি তো কোনোদিন কিছু চাইনি, আজ না হয় একটা ডিসাইসিভ হতে পারে সে আমার বাড়ির পরে, তার হয়তো বা মা নেই বাবা নেই এরকম একটা পরিবেশ, একেবারে সে তো আসলে তার কিছুই নেই, তাকে তো আমি যদি সুতি রাখতে পারি তাহলে তো অসুবিধা হয় না মনে হয়। একসময় আমার মা বলে কি ঠিক আছে আমি দেখি তোর বাগানের সঙ্গে কথা বলে দেখি, কিন্তু বাগান অবশ্য এটা বেশ একটা আমলে নেয় না, বলে কি না এগুলো বাদ দাও, তোমার এনে মেলা আসা, আমার তোমার এনে মেলা আসা, তুমি এগুলো বাদ দিয়ে দাও। আমি মানে এই রিলেশন থেকে আমি বেরোয় আসতে পারি না, এভাবে মনে করি যে দীর্ঘদিন চলে যাওয়ার পরে হঠাৎ একদিন এরকম এরকম শীতের সময় আমি বাজারে গিয়েছি, আমাদের ফুলতলা বাজার, ওখান থেকে ফিরে আসতেছি, তখন রাত 8টা বাজে। ফুলতলা বাজার থেকে চারটে মোটর সাইকেল, একটা মোটর সাইকেলে দুজন করে মানুষ, আটজন মানুষ আমার বাজারের পাশে এসে আমাকে মোটর সাইকেল নিয়ে ঘিরে দাঁড়াইছে
হঠাৎ করে।
হ্যাঁ হঠাৎ করেই, কারণ আমি তো বুঝতে পারিনি যে আগে তো প্রোগ্রাম আছে এগুলো আর কি, হ্যাঁ যে তাদের সমস্যা আছে নিষেধ করতেছে আমি শুনতেছি না, তার কারণে আর কি আমার কিছু করে
আসছিল।
হ্যাঁ, এবং তাদের সঙ্গে ওই মেয়েটার খালুও ছিল, ছোট খালুটো খালুটাও ছিল আমাকে চিনিয়ে দেওয়ার জন্য আর কি। হ্যাঁ, তাদের নামও আমি বলে দিতে পারতেছি অসুবিধা নেই, নান্নু বিয়ে ফুলতলা বাজার সবচেয়ে বড় ক্যাডার এখনো আছে, তখনও ছিল এখনো আছে। হ্যাঁ, তো আইসে আমার অবশ্য তুই ইমরান আমরা যে, হ্যাঁ তখন তো আসলে আমার ওই পুরো মাথা শরীর আগা মাথা সবকিছু ঠান্ডার মতো সবকিছু একটা কাপড় দিয়ে মুড়া আর কি, তখন আমি বললাম যে হ্যাঁ আমি ইমরান, আমার একটা বললো আমার গাড়িতে ওঠ, তা বললাম কেন কি হয়েছে সমস্যাটা কি, এবার পরে বলবো আমরা যেখানে নেবে সেখানে চল, কি সমস্যা আমি উঠতেছি না গাড়িতে। একবার যখন তো একজন নামে আসে বলতেছে কি আমাদের যে আমাদের দিকে ফিরে টাকার কথা বল, তখন আমি তো ফোন চাপাচাপি করতেছি কথা বলতেছি ওদের সঙ্গে, তারপর আমি ওই কথা বলতে বলতে আমার সেই মানে মুখটা খুলে দিছি, খুলে দেওয়ার পর ওদের ভিতরে একজন আমাকে চেনে, ও বলতেছে যে তো চাচার ছেলে কি ব্যাপারে তাহলে আমাদের ভুল হয়ে গেছে। হ্যাঁ, ও তো না ও তো এরকম প্রকৃতির না, তো এটা আমাকে ভুল হয়ে যাচ্ছে, তখন ওর খালু বলছে না এই সেই ছেলেটা এর জন্যই। হ্যাঁ, 50,000 টাকা ডিমান্ড ছিল, 50,000 টাকা দিছিল ওদেরকে যে আমাকে হয়তো মেরে ফেলতেও দিতে পারে, না হলে হয়তো হুইল চেয়ারে বসানোর জন্য দিতে পারে, যে কোনো একটা কারণ দিয়েছে, তা না ওরা আসবে কেন আমার কাছে, এরকম একটা ব্যাপারে পৌঁছায় যায়। পৌঁছায় গেলে তখন ওদের ভিতরে একজন বলে কি যে এখানে হাত দেওয়া যাবে না,
আচ্ছা
এখানে হাত দেওয়া যাবে না, এখানে হাত দিলে বাজার থেকে বেরোনো যাবে না, এরকম একটা ব্যাপার। সবার করে ওদের ভিতরে একজন বলতেছে কি যে আঙ্কেল কোথায়, আমার বাবা একজন বিচারক মানে অবশ্য গ্রাম সালিশ বিচারে যে জায়গায় হোক সে জায়গায় এখনো বিচার সালিশ করে, তখন ছিল পুলিশিং ইউনিটের একটা বিচার কার্যালয় আমাদের বাজারে, এখন ওইখানে একটা বিচার কার্যালয় আমার বাগান ওইখানে অনেক লোকই মানে একটা বিচারে ছিল, তখন আমি বললাম অমুক জায়গায় আসে, তখন ওরা বললো কি যে মোটর সাইকেলে সব চলে গেল, আর একজন বললো কি তোমরা একবার পুলিশ ইউনিটে যাও বাইরে আমি নিয়ে আসতেছি, এরকম বলতে আমার বলতেছে কি যে চেয়ারম্যান বাড়ির মেয়ে নিয়ে কি হয়েছে রে, তখন আমাদের তো বললাম যে এই নয় ব্যাপার, যদি বলতেছে কি যে তুই তাহলে আমাদের সঙ্গে হাই আমার সাথে ওরা কাকার সঙ্গে কথা বলতে লাগুক, তোর কাছ থেকে আমি গোটা বিষয়টা শুনে নি, এভাবে শুনলাম সবকিছু বলে দিছি, বলে দিলি বলছি এতটুকু সমস্যার জন্য এত দূর গড়ায় যাচ্ছে, ঠিক আছে ভাই তোমার সঙ্গে সমস্যা নেই তুমি চিন্তা করে না তোমার দামটা দেখবো নি বলে আমাকে রেল স্টেশন পর্যন্ত আনলো। আনার পরে ওইখানে বাগানদার ছিল, বাগানদারকে বললো যে আঙ্কেল এনে ব্যাপার ভাই যে তো এভাবে মারার জন্য আমাদেরকে 50,000 টাকা ডিমান্ড দিয়েছে, এখন কি এখন এটা আপনি কিভাবে কি করবেন আমার বুঝতে ছিলেন, এই সমস্ত কথা বলে বাগান বললো কি যা তাহলে তোমরা চলে যাও, আমি এটার ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, যদি প্রয়োজন হয় তো কাল আওয়ামী লীগের ট্রেড ক্লাবে মিটিং হবে, নিয়ে দরকার হয় এটা আমি দেখতে চাই, আগের জিনিসটা বুঝেনি চলে গেল ওখান থেকে, আর আমাকে বাড়ি উড়াকান মোটরসাইকেলে করে আমার বাড়ি দিয়ে গেল, বাড়ি দিয়ে দেয় বলে যাচ্ছে যে যতক্ষণ রেজাল্ট ভালো না হয় তুই উঠান থেকে রাস্তায় আসবি না,
আচ্ছা
হ্যাঁ এরকম বলে তারা চলে গেল। চলে যাওয়ার পরে পরে যখন ওরা চলে গেল, চলে যাওয়ার পর পরে বাগান বাড়ি এসে আমার বললো যে তুই আগে ভাত খাইতে বসিস না, আমার কথার উত্তর দিয়ে তারপরে ভাত খাইতে বসবি, এরকম মানে খুবই করা আমার প্রতি আর কি। এই কথা বলার পরে তখন তো আমি এমনি তো কথা বলে গেছি খাবো কি আর, ওই ওই সমস্ত চিন্তা ভাবনা করে পরে বাগান আমাকে অনেক কিছু প্রশ্ন করলো, প্রশ্নের উত্তরও আমি ঠিকঠাক মতো দিয়ে দিলাম, বিদ্যার পরে বলতো যে কি যে ওরা যে কথাটা বলে গেছে নিস্তৃতি না হোক পর্যন্ত তুই যেন আমাদের রাস্তার উপর উঠিস না, তখন তো মনে করেন যে আমার এমনি তো শরীরটা পুরো একেবারে আগুন ধরে পড়ে আছে, যে যেটা আমি করলাম না সেটার জন্য আমার দোষী হতে হলো, আর যেটা করতে চাই সেটা আমার জন্য কেউ কেউ ভাবে না, নানান রকম একটা কথা আর কি আমার ভিতরে উঠে আসে। উঠে আসলে তার পরের দিন সকালবেলায় আমি রাস্তায় এসে দাঁড়াইছি, যেখানে আমার কাছে না করেছে আমার কাছে দাঁড়ায় রয়েছি
করে,
আর দেখতেছি হ্যাঁ দেখতেছি দেখতেছি যে মেয়ের বাড়িতে একেবারে রাস্তার আমার আমার বাড়ি রাস্তার ওই পরে মেয়ের, একেবারে ফেস টু ফেস আর কি, উঠতে গেলে বেরোতে গেলে একসঙ্গেই। এবার যখন আমি রাস্তার উপর দেখতেছি ওদের বাড়িতে বেশ কিছু লোকজন যাচ্ছে, সাথে আমাদের গ্রামেরও কিছু লোক আছে, বাইরের কিছু লোক আছে, আমার বাগানও আছে ওইখানে, তখন আমি একবার বললাম কি যে আমি কি আসবো ওইখানে, বললো যে না তোমার যাওয়া যাবে না ওইখানে, তখন আমি বললাম যে বিচার যখন হবে তখন একতরফা বিচার হইলে তো সমাধান হবে না, তখন তোমার দরকার আছে আমার জায়গায়, তখন বললো যে তোমার কোনো দরকার নেই, দরকার বিচার সেটা আমি কমপ্লিট করবো না, তোমার চিন্তা করছো তুমি বাড়ির ভিতরে যাও।
এটা কি আপনার আব্বা বলছে?
হ্যাঁ আমার বাগান আমার বলছে তুমি বাসায় যাও আমি দেখতেছি এটা, ওই নানান রকম কথাবার্তা বলে ওরা গেল ওইখানে গিয়ে মেয়ের কাছে জিজ্ঞাসা বাদ, আমি আমি তো ছিলাম না ওখানে, পরে আমাকে বললো যে মেয়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি ইমরানের সঙ্গে যাবা কিনা, মেয়েটা খানিকটা নাকি চুপ রেখে বলছে না আমি যাব না,
আচ্ছা
তারপর তারপরে বলতেছে কি এতদিন সম্পর্ক করলে কেন, কোনো জবাব দেয়নি, যত কয়েকবার ওকে বলা হয়েছে যে ইমরানের সঙ্গে যাবো না কেন কোনো জবাব দেয়নি, খালি বলে খালি যদি জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি ইমরানের সঙ্গে যাবা বলে দেন না, এই জাতীয় নানান রকম প্রশ্ন হয়েছে, প্রশ্ন ঠিকঠাক মতো উত্তরও কেউ পায়নি। তারপরে একবার ওরা চেষ্টা করে চিন্তা ভাবনা করলো যে আসলে যখন সমস্যা হয়েছে তখন সমাধানটা হয়ে যাবে, দুজনকে আলাদা করে দেওয়া হোক, হয় ইমরানকে বাড়ি থেকে দূরে কোথাও রেখে আসি না হলে মেয়েটাকে কোথাও রেখে আসতে হবে, তোর মামারা বললো কি যাতে ঠিক আছে আমাদের বাগনিকে আমার নিয়ে যাচ্ছি ঢাকা নিয়ে যাচ্ছি, বললো ওকে ঢাকা নিয়ে চলে গেল, আমি তো এখানেই থেকে গেলাম, কিন্তু থেকে যায় কি হবে মানে মন থেকে আউট হচ্ছে না কোনো কিছু, সবকিছু তো মনের সাথে অ্যাডজাস্ট হয়ে চলে আছে, এখনো তো সেই কথা আমাকে তাড়া করে বেড়ায়, তো মনে করেন যে ওখান থেকে ঢাকা থেকে প্রায় এক ফরওয়ার্ড দেখে আসে, দেখে যখন আসে তখন দেখলাম তোর সঙ্গে আনুষঙ্গিক কিছু লোকও আইসে, তাদেরকে আমি চিনি না, আইসে আসার পরে ভাইদা ভাই আমি পরস্পরের কাছে খোল দিয়ে শুনতে পারলাম যে নাকি বিয়ে ঠিক করে ফেলাইছে,
আচ্ছা
হ্যাঁ এরকম বিয়ে ঠিক করে ফেলাইছে, তো এখন বলতে তো আসলে আমার কিছু করার ছিল না, তারপর আমি চিন্তা করলাম কি যে আমার লাইফের পর এত বড় একটা আঘাত গেল, আমার লাইফটা জিরো হয়ে গেল, আর সবকিছু ওরা স্বর্ণের মতো চকচক করে নেওয়া তোদের সঙ্গে পার হয়ে যাবে, এগুলো চিন্তা ভাবনা করে আমার কিন্তু অনেকটা রাগ হয়ে গেল ওদের প্রতি, মনে করলাম কি যে এই যখন সুযোগ সুযোগ হাত ছাড়া করবো না, এর আগে মনে করেন যে ওকে আমি বলেছিলাম যে যখন এই কেউ সমাধান দিচ্ছে না বা সমস্যা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা বিয়েটা করেই ফেলি, এখন ও আবার না তো মানে একটা কথা বললো যে এভাবে যাওয়াটা ঠিক হবে না, দেখো তোমার তো কোনো কাজকর্ম নেই, তুমি তো এখনো বেকার রয়েছো, এভাবে যদি চলে যায় তাহলে মনে করো কোথায় দাঁড়াবো, তখন ওর প্রতি উত্তরে আমি ওকে বলেছিলাম যে আমার তো আল্লাহ তো হাত পা চোখ কান সবকিছুই ঠিকঠাক মতো দিয়েছে, কর্ম করার মতো শক্তিও শরীরে আছে। এখন যেরকম ফিটফাট রক্তভাবে চলাফেরা করি, বিয়ের পর দেখবো তার থেকে বেশি উন্নত শিখরে আমরা উঠতে পারবো, যদি একসঙ্গে থাকতে পারি।
বুঝতে পারছি,
আমি কর্মটা করলাম তুমি সংসারটা ট্যাকেল দিলে, দেখবে যে আমরা সবসময় আধুনিক চকচকা হয়ে যাবো, মনের ভিতরে আত্মবিশ্বাসটা রাখো। তো ও আবার অনেক কিছু কি চিন্তা ভাবনা করি, ও বার বার করে আমাকে কিন্তু এইটা থেকে এড়াই যায়।
ইমরান ভাই, আমি একটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে এক কথায়। এই যে আপনি বলেছিলেন যে চলো বিয়ে করে ফেলি, তখন আপনার কোন ইনকাম সোর্স নেই, মেয়েটি আপনার কাছে আসতে রাজি হয়নি, তার কারণ হচ্ছে আপনার কাছে আসলে সে থাকবে কোথায়, খাবে কি? এই চিন্তাটা কি আসলেই তার ভুল ছিল? আমার কাছে তো মনে হয় না যে ভুল ছিল, কারণ মেয়ে হিসাবে কিংবা স্ত্রী হিসাবে কিন্তু সব নারী চায় তার স্বামীকে একটা আশ্রয় মনে করতে, এবং সেটি চাওয়া কিন্তু কোনো অন্যায় না, তাই না? আমি কিন্তু পুরোপুরি সাপোর্ট করি সেই বিষয়টাকে, যে একটি নারী তার স্বামীকে আশ্রয় মনে করবে, তার উপর নির্ভর করতে পারবে, এটি কিন্তু খুবই স্বাভাবিক চাওয়া, এটি কোনো অন্যায় চাওয়া না। কিন্তু আপনি যে কথাটা বলছেন ওটা আসলে ফিলের ক্ষেত্রে মানায়, ইমোশনাল হয়ে মানায়, বাট বাস্তবিক অর্থে কি মানে ভালো কোনো ডিসিশন হতো যদি আসতো মেয়েটি আপনার কাছে?
হ্যাঁ, ও যদি আমার সঙ্গে আসতো তো অসুবিধা হতো না, যেহেতু তখনও মনে করেন যে আমার এমন একটা ক্যাপাসিটি ছিল যে আমি যেখানে যেতাম সেখানে দাঁড়াতে পারতাম।
আচ্ছা, আপনার মনে হচ্ছে যে আসলো আপনার কোনো প্রবলেম হতো না? আচ্ছা ঠিক আছে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে শুনলাম আমরা, ওকে। তারপর?
তারপর আর কি, ও তো আসতে চাইলো না, আরো বরং তো যতগুলো সমস্যা আসলো সবগুলো আমার উপরে দোষটা চাপায় আসলো, যে সাইড যে দিতে আসে সেটাই আমার উপরে চাপটা, আমার উপরে মানে প্রেশারটা বেশি আসে। তো এক পরে যখন ওর বিয়ে শাদীর একটা ব্যাপার সবার হয়ে গেল, তখন চিন্তা করলাম কি জানতে বেঁচে থেকে একটা দিন লাশ হয়ে গেল। মানুষের মুখে যে গুঞ্জনটা ছিল যে ইমরান আর শরীফার ভিতরে এইরকম একটা সুন্দর সম্পর্ক, এই সম্পর্কের অবস্থানটা কোথায় গেল? মানে নানান রকম মানুষ নানান রকম কথা বলে, আমাকে দেখলে অনেকে ক্রিটিসাইজ করে যে ইমরান তুই তো পারলি না, আসলে জিনিস আসল লোককে তো পড়তে পারলি না, মানে মানুষের মুখে।
বুঝতে পেরেছি, মানুষ বলবে ভাই মানুষকে নিয়ে চিন্তা করে লাভ নেই, মানুষকে বাদ দেন, কারণ মানুষের কাজই হচ্ছে মানে খুঁচিয়ে বেড়ানো, তো মানুষকে নিয়ে এটা চিন্তা করে লাভ নেই। আমরা ভালো বলতে আসলে ভুলে গেছি, আমরা মানুষকে খোঁচাতে পছন্দ করি, মানুষের বিপদে হাসতে পছন্দ করি, মানুষকে বিপদে ঠেলে দিতে পছন্দ করি। সবাই খারাপ না, আমি সেটা বলছি না কখনোই, বাট অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়গুলো দেখা যায়। তো মানুষকে নিয়ে এত চিন্তা করে লাভ নেই, চাচা আপন প্রাণ বাঁচা।
তো তখন আমার মনে হইল কি যে আমি এর পাঁচ আঘাতটা নিয়ে আইনি, এরকম একটা পরিবেশ আমি তৈরি করে ফেলালাম যে বাজে কিছু ছেলে ফেলে সঙ্গে আমি সঙ্গ দোষে মানে সঙ্গ দিতে শুরু করলাম, যখনই সুযোগ পাবো তখনই মনে করেন উঠাই নিয়ে চলে যাবো এখান থেকে, তা না হলে ওদের মনে করেন যে বাড়ি ঘরের আর কার কারো কোনো সিটে ফুটায় রাখবো না, এরকম একটা পরিবেশে আমি পৌঁছে গেছি, পৌঁছেই গেছি বলে চলে, এরকম একটা পরিবেশ আমার ভিতরে চলে আসে যে যেখানে আমার লাইফ রিস্ক।
বুঝতে পারছেন, তারপর তারপর পুরোটাই আসলে আপনি পুরোটাই আপনি জেদের বসে করছেন, মানে পুরোটাই জেদ করে করছিলেন, জেদের বসে আপনি করছিলেন, যাই করছিলেন আপনি যে ভাবনাগুলো ভাবছিলেন পুরোটাই তো জেদের বসে, তাই না? হ্যালো, কথা বলতে বলতে লাইনটি কেটে গেল, আমরা চেষ্টা করছি খুব দ্রুত আবার তাকে ফোনে নেওয়ার জন্য। আমার মনে হয় যে ইতিমধ্যে আমাদের টেকনিক্যাল টিম যে আছেন আমাদেরকে সহযোগিতা করবেন এই বিষয়টির ক্ষেত্রে। আমরা ততক্ষণে কিছু SMS কিংবা কিছু কমেন্টসগুলো পড়তে থাকি,
কমেন্টস নিয়ে আমরা গুরু। জি, আমি বেশ কিছু
আর শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলি, যেহেতু উনি কিন্তু দূর থেকে বলছিলেন, খুলনা থেকে বলছিলেন, এবং পুরোটাই আমরা টেলিফোনে কনভারসেশন করছিলাম। আমাদের যে সেগমেন্টটি আই এম ব্লকড, আই এম ব্লকড, আমরা তাদের সাথে কথা বলি যারা দূর দূরান্তে আমাদের শ্রোতারা আছেন, বন্ধুরা আছেন, যারা কোন একটি মেন্টাল ডিপ্রেশনে ভুগছেন, ব্লকড হয়ে আছেন, তাদের সাথে কথা বলি। এবং যান্ত্রিক ত্রুটির কারণে লাইনটি কেটে গেছে, আমরা ইতিমধ্যেই আবার লাইনটি নিয়ে ফেলব, ততক্ষণে দুই একটি SMS যে আমরা পড়ে ফেলি। তাসমিয়া, খুব দ্রুত।
জি গুরু, আমি দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছে, তার মধ্যে আছেন আমার সাথে ফাহিম নাইম, তিনি বলছেন গুরু আপনার কথা শুনে বারবার ডিপ্রেশন থেকে কেটে উঠি, এভাবে আপনি আমাদের মেন্টালি সাপোর্ট দিয়ে যাবেন আশা করছি।
আমি আশা করছি যদি সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রাখে, তোমাদের সাথে থাকার সুযোগ হয়, তাহলে ডেফিনেটলি আমি সবসময় তোমাদের পাশে, বড় ভাই বলো বন্ধু হয়ে বলো, তোমাদের পাশে আছি।
সবসময় গুরু হয়ে পাশে থাকবেন,
গুরু হয়ে পাশে থাকবেন,
একেবারে। এবং আমাদের সাথে আব্রার জাবাদ আছেন, তিনি বলছেন, যিনি গল্প বলছেন তিনি অনেক বেশি অ্যাডভাইস দিয়ে ফেলেছেন স্বর্ণাকে, হা হা হা, আমাদের অতিথির কথা
হতে পারে, হতে পারে। প্রত্যেকটি মানুষের জীবন দর্শন তো এক না, কোন মানুষের জীবন থাকে অনেক বেশি পাগলামি। যে এখন আমরা যার সাথে কথা বলছিলাম, উনি বলছিল যে আমার আগে মনে হলো যে তাকে বাড়িঘর পুড়িয়ে ফেলি অথবা তুলে নিয়ে আসি। তো প্রত্যেকটা মানুষের জীবন দর্শন এক না, তো আমরা কাউকে ছোট না করি, আমরা সম্মান যদি দিতে না পারি কাউকে ছোট না করি, এটা হচ্ছে আমার ব্যক্তিগত জীবনও আমি আদর্শটি মেনে চলার চেষ্টা করি। আমরা কি ফোনে নিয়ে নিয়ে ফেলেছি মনে হয়। হ্যালো ইমরান ভাই, জি লাইনটি কেটে গিয়েছিল, জি বলুন, খুব দ্রুত বলুন।
বলছিলাম যে তখন আর কি এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়ে যাওয়ার পরেও পরিবার থেকে একটু চাপ আসলো, যেহেতু তুমি এই কাজগুলো করে না, এগুলো থেকে বেরোতে থাকো, ফিউচারটা নষ্ট করে না, এমন না যে তোমার ফিউচারটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। এরকম ভাবে আর কি আমাকে সবাই আর কি এক জায়গা ভাবে বুঝাতে লাগলো, বুঝাতে লাগলে এক পর্যায়ে আমার মেজ বোনটা আমাকে বেশি করে আর কি
বোঝালো
করে ধরলো যে ভাইয়া তুমি দেখো এগুলো করে না, তুমি পরিবারের একজন, তোমার কিছু হয়ে গেলে পরিবার থাকবে না। অনেক প্রসঙ্গটাই নিয়ে আমাকে ঠান্ডার মতো রেখে দিল, দেওয়ার পরে সেভাবে চলে আসতেছে। তারপরে দেখা যাচ্ছে যে মা ছোটখাটো একটা ব্রেন স্ট্রোক করলো, ব্রেন স্ট্রোক করার পরে অনেকদিন যাবো হসপিটালে রাখা হলো, তারপরে এখন বাড়িতে আনা হলো। বাড়িতে আনার পরে দেখা গেল যে কিছুটা সুস্থতার দিকে গেল, তখন আবার বাড়ি থেকে বলতেছে যে এত কিছু হয়ে যাচ্ছে সংসারের উপর যে গুইজা মেলা যা হচ্ছে, তাতে তো বসে থাকাও যায় না। এদিকে তো মাকেও বলে দিল যে কিচেনে যাওয়া যাবে না, এগুলো আগুনের কাছে যাওয়া নিষেধ করে দিল, মানে বিভিন্ন রকম একটা সমস্যার সম্মুখীন হয়ে গেল। তখন পরিবার থেকেও বললো যে তোমাকেও বিয়ে দেওয়া হবে, এখন মেয়ে দেখতে হবে, তোমাকেও বিয়ে করা লাগবে। এবার এভাবে বলার পরে আমি বললাম কি যে সবই যখন তোমাদের সিদ্ধান্তের উপরে হচ্ছে, তখন আমার সিদ্ধান্ত নেওয়াটা তোমার দরকার ছিল না, তোমার মেয়ে দেখে বিয়ে দাও, আমি দেখতে পারবো না। তোমাদের উপরে যদি সবকিছু ছেড়ে দিই, তোমরা যদি সবকিছু হ্যান্ডেল করতে পারো, তাহলে আমার এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে, তোমার কোনো আপত্তি নেই, তোমাদের যা ভালো মনে হয় তোমার তাই করবে না। এভাবে বলে দিয়ে আমি চুপচাপ থাকলাম। আমার বোন আছে, ভগ্নিপতিরা আছে, তারাই আসলো, এসে আমাকে সবকিছু সকল বিষয়ের উপরে বোঝালো। বোঝানোর পরে আমি সব বুঝ মেনেছি, ভালো মন্দ বোঝার মতো বয়স আমার হয়েছে, আমি বুঝতে পারছি। এখন জীবনের সিদ্ধান্ত যেটা নেবো সেটাই যখন আমি ফেল তখন আর আমার কোন সিদ্ধান্ত নেই, সকল সিদ্ধান্ত আমাকে চূড়ান্ত। এরকম ভাবে আর কি থাকার পরে বিয়েটা হয়ে গেল, আমার চোখের সামনে থেকে এখান থেকে বিয়ে হয়ে গেল,
আপনি প্রচন্ড কষ্ট পেয়েছেন এবং ওই কষ্ট পাওয়াটা খুবই স্বাভাবিক। আপনার জায়গাতে যে কষ্টের অনুভূতি সেটা আপনি ছাড়া আর কেউ বুঝতে পারবে না, সেটা আমি স্বীকার করছি। কিন্তু আমার একটা কথা, আপনি উত্তেজনার বসে কিংবা রাগ করে জেদ করে যেটাই করে হোক না কেন, আপনি যদি ওই মুহূর্তে কোন উল্টা পাল্টা কাজ করতেন তাহলে কি আদৌ ভালো হতো?
না গুরু, ওটা কখনোই ভালো হতো না, ওটা আমার জন্য আরো ফিউচারটা ড্যামেজ হয়ে যেত।
যাক, এই জিনিসটাই আমি আপনার মুখ দিয়ে তুলে ধরতে চাইছিলাম, যেন এই মুহূর্তে যে সকল শ্রোতা সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীব্যাপী আপনাকে শুনছে, তারা যেন এই জিনিসটা বোঝার চেষ্টা করে, জেদ করে, রাগারাগি করে, মারামারি করে, কাটাকাটি করে কখনো কোনো কিছুর ভালো সমাধান হয় না, বরং ভালো জিনিস পুরোপুরি চিরতরে নষ্ট হয়ে যায়, তাই তো? ওকে, এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনি তাকে ভুলে থাকতে পারছেন না, যে কোনো কাজ করতে গেলে আপনার ভালোবাসার মানুষকে মনে পড়ছে, তাই তো?
হ্যাঁ, তারপর মনে করেন যে আমার তো বিয়েটা দিয়েই দিল, অবশ্য আমাদের দুপক্ষে দেখা দেখি হয়নি, আমার পরিবার থেকে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই আমি চূড়ান্ত বলে মনে করে নিয়েছি। আমি কখনো আমার স্ত্রীকে দেখিনি, যে আমি দেখি আছি মেয়েটা কেমন, আমি দেখিনি, না দেখেই সম্মতি দিয়ে দিয়েছি, যেটা ভালো মনে করেছে সেটাই করে।
যা হোক, আমাদের আর সময় নেই, সময় নেই ইমরান ভাই, লাইন কেটে যেতে পারে, আমরা শেষ করি।
হ্যাঁ, এভাবে মনে করেন যে সবকিছু হয়ে যাওয়ার পরে এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে এটা যে আমি এই প্রশ্নগুলো থেকে বেরোতে পারতেছি না আসলে গুরু।
আচ্ছা,
যে আমার প্রশ্নগুলো হচ্ছে এটা যে আমার কি অপরাধটা ছিল তখন, যে আমার সঙ্গে কেন বিয়েটা দেয়নি, আর বর্তমানে যার সঙ্গে দিয়েছে বিয়েটা সে তো আমার থেকে হাই সোসাইটিতে না, বরং তার থেকে আমি এখন হাই সোসাইটিতে উঠেছি। আমি তখন থেকে জিত করে এখনো পর্যন্ত প্রচন্ড পরিমাণে আমি কিন্তু পরিশ্রম করি, পরিশ্রম করে আমি এখন নিজের পায়ে পুরোটাই দাঁড়াই গেছি। এখন গোটা পরিবার কিন্তু আমার উপরে নির্ভর। এখন যদি আমি যদি না থাকি তো গোটা পরিবারটা।
এখন প্রশ্নটা বলুন, প্রশ্নটা বলুন। ইমরান ভাই, আমি বুঝতে পেরেছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনি তো বিয়ে করেছেন, স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক বিয়ে তো করেছেন, আপনার সাথে তো আর একটা মানুষ জড়িত। আচ্ছা, এই মেয়েটার দোষ কি? এখন আমার কথা হচ্ছে, আজকে আপনি আপনার ভালোবাসা না পেয়ে যে কষ্ট পাচ্ছেন, আর যে মেয়েটি আপনার ঘরে এখন স্ত্রী হিসাবে আছে, তাহলে তার কেমন কষ্ট লাগছে যে তার স্বামী অন্য একজনকে এখনো ভালোবাসে কিংবা ফিল করে কিন্তু তাকে সে ভালোবাসছে না? আপনি কি কখনো আপনার স্ত্রীর কষ্টটা বোঝার চেষ্টা করেছেন? আপনি কিন্তু তার স্বামী। স্বামী
বোঝার চেষ্টা করেছি, আমি ওর প্রত্যেকটা জিনিস আমি এখন স্বয়ং সম্পূর্ণভাবে খেয়াল রাখি।
আমি আমি একটা কথা বলে আপনার সমাধান দিই, সেটা হচ্ছে ইমরান ভাই, আপনার জীবনে যা ঘটে গেছে সেটাকে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব না। পৃথিবীর অনেক কিছুই ঘটে যার কোনো উত্তর মেলে না। আপনি যা চাইবেন, আমি যা চাইব, সবকিছু যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু আসলে আমরা সুন্দর একটা পৃথিবী পাব না। পৃথিবীকে ব্যালেন্স করতে গেলে কিন্তু এক অংশে যেমন মানুষ পাবে আর এক অংশে মানুষ পাবে না, তাহলেই কিন্তু ব্যালেন্স হবে, তাই না? আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষকে পাননি, কারণ সৃষ্টিকর্তা চেয়েছে আপনি পাননি, না পেয়ে আপনার ঘরে এমন একজন মানুষকে দিয়েছেন যাকে যদি আপনি পুরোপুরি বুঝতে পারেন হয়তো তার সাথে আপনার জীবনটা অনেক সুন্দর থাকবে। এটাও তো হতে পারে, হতে পারে না? তা আপনি এটাকে পজিটিভ মাইন্ড নিয়ে, এটা সৃষ্টিকর্তার একটা দিক নির্দেশনা মনে করে এটাকে পজিটিভলি আপনি নেন, এবং আপনার জীবনে যেটা ঘটে গেছে ওটাকে আপনার একটা অতীত হিসাবে ধামাচাপা দিয়ে দেন। তাহলে যেটা হবে, আপনি আপনার স্ত্রীর সাথে সুখে হবেন, আপনার স্ত্রীর সাথে সুখে হলে আপনার সন্তান যারা আছেন কিংবা আসবেন তারা ভালো শিক্ষা পাবে আপনাদের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে। সো আলটিমেটলি আপনি যদি আপনার স্ত্রীর সাথে ভালো না থাকেন, আপনার সন্তানরা আপনাদের কাছ থেকে ভালো কিছু পাবে না। প্রতিটা মানুষের জীবনে অতীত থাকে, এটা খুবই স্বাভাবিক। ভালোবাসাটাকে সুন্দরভাবে ভালোবেসে ওটাকে দাফন দিয়ে ফেলেন, ওটাকে নিয়ে আর কখনো কোনো কথা বলবেন না, ভাববেন না, তাহলেই ভালো থাকতে পারবেন, তা না হলে কোনোদিন ভালো থাকতে পারবেন না। ভালো থাকার প্রথম শর্ত কি জানেন? ভালো থাকার প্রথম শর্ত হল আমি ভালো থাকতে চাই, এই জিনিসটাকে পুরোপুরি ভাবে মেনে নেয়া, যেভাবেই হোক আমি ভালো থাকতে চাই, তাহলেই আপনি ভালো থাকতে পারবেন। আপনি যদি সবসময় ভাবেন আমার গতকাল কি হয়েছিল, গত বছর কি হয়েছিল, গতদিন কি হয়েছিল, তাহলে ভালো থাকবেন না। ভালো থাকার প্রথম শর্ত হচ্ছে আমি ভালো থাকতে চাই যে কোনো ভাবে হোক, তাহলে ভালো থাকবেন। আমি কি বোঝাতে পেরেছি? আমার মনে হয় যে আপনি বুঝতে পেরেছেন, এবং আপনার সাথে সাথে যে সকল বন্ধুরা আপনার কথা শুনেছে তারা বুঝতে পেরেছে, এই তো? কিছুটা হলেও তো আপনাকে হালকা করতে পেরেছি, ফ্রি করতে পেরেছি। ঠিক আছে, ভালো থাকবেন। আর যে কথাটা বললাম, আজকে থেকে এই মুহূর্ত থেকে মাথা থেকে সকল অতীত ফেলে দিয়ে ভালো জিনিসগুলোকে, ভালো স্মৃতিগুলোকে রাখুন, পরিবারকে নিয়ে ভালো থাকুন। যা হয়েছে ওটা আপনার জীবনের একটি শিক্ষা ছিল, এটা মনে করেই ভালো থাকুন। ঠিক আছে, দেখবেন আপনি ভালো থাকবেন, আপনার পরিবার ভালো থাকবে, ভবিষ্যৎটা ভালো হবে। ঠিক আছে, ওকে ইমরান ভাই, ভালো থাকবেন, শুভরাত্রি। ওকে আল্লাহ হাফেজ।
I am blocked. I am blocked.
ওকে ডিয়ার লিসনার, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এবং ভালোবাসা বাংলাদেশ নিয়ে আমরা আছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্টেশনের ঘড়িতে ঠিক 1:59 এবং আমরা কিন্তু আছে আর কিছুক্ষণ তোমাদের ফেসবুকের কমেন্টস, তোমরা যারা শেয়ার করেছো তাদের নামগুলো, এবং তোমরা যারা টেক্সট করেছো আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে সবার ভালোবাসাগুলোকে নিয়ে। সো ঠিক রাত দুটো পরে কিন্তু আমরা আবারও ফিরে আসছি, কোথাও যাওয়া যাবে না। এই মুহূর্তে নিব আমরা ছোট্ট, খুব ছোট্ট একটা টাইম চেকের বিরতি। ততক্ষণ পর্যন্ত সাথে থাকো এবং কমেন্ট করে আমাদেরকে অতি দ্রুত জানাতে থাকো যে আমাদেরকে শুনতে কেমন লাগছিল। চলে যাচ্ছি বিরতিতে, সাথেই থাকো আর এনজয় ভালোবাসার বাংলাদেশ।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত দুইটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
সারা দেশে সবার সাথে এক স্টেশন এক নেশন, দিস ইজ
ভালোবাসার বাংলাদেশ।
The original Guru Guru is back.
ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসনার, ঢাকা এফএম 90.4 টিউন করে আছে এই মুহূর্তে, এবং ভালোবাসা বাংলাদেশ নিয়ে তাসমিয়া এবং গুরু আছে তোমাদের সাথে, যিনি ভালোবাসার সকল কথাগুলো তোমাদের মাঝে ছড়িয়ে দিচ্ছে একটু একটু করে এবং অনেক ভালোবাসা দিয়ে।
স্টুডিও ঘড়িকাটা বলছে এখন ঠিক রাত দুটো বাজে, এবং আমরা মানে বলে দিয়েছি যে রাত দুটো পর্যন্ত থাকি, বাট কোনোবারই আমরা আমাদের কথা রাখতে পারি না, আর এই ক্ষেত্রে কথা রাখতে না পারলেও কেন জানি ভালো লাগে। আপনাদেরকে অনেক ভালোবাসি, তোমাদেরকে অনেক ভালোবাসি, সকল ভালোবাসাকে নিয়ে থাকতে চাই, তাই বলছি ঝটপট মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করো ওজি স্পেস দিয়ে তোমার নাম, তোমার লোকেশন এবং তোমার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দাও 16260 এই নাম্বারে। যদি আগামী পর্বে স্টুডিওতে বসে সরাসরি তুমি তোমার ভালোবাসার কথাগুলো আমাদের মাঝে শেয়ার করতে যাও, আর যদি যেটা বলেছিলাম শুরুর দিকে তাস্মি একটু বলি, যারা শুরুর দিকে শুনেছে যে আমরা এখন থেকে ভালোবাসার বাংলাদেশে নতুন একটি আয়োজন যোগ করেছি আজ থেকে, সেটি হচ্ছে যে ভালোবাসার চিঠি, যেটি শুরুতে আমি পড়ে শুনিয়েছি নীলাঞ্জনার চিঠি সিলেট থেকে পাঠিয়েছিল, সেরকম যদি আপনিও আপনার ভালোবাসার চিঠিগুলো, আপনার ভালোবাসার মানুষকে লেখা চিঠিগুলো আমাদেরকে পাঠিয়ে দেন, আমরা পড়ে শোনাব। এবং যে ঠিকানায় পাঠাতে হবে চিঠিটি সেটি হচ্ছে বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, আমি আরো একটা বার বলছি লিখে ফেলবেন, বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, নাভানা টাওয়ার 15th floor, ঢাকা FM, গুলশান 1, ঢাকা বাংলাদেশ। আপনাদের ভালোবাসার চিঠির অপেক্ষায় থাকলাম, আগামী পর্বে আবারও আমরা চিঠি পড়ে শোনাব, অবশ্যই ভালোবাসার চিঠি হাতে লেখা চিঠি। হ্যাঁ
একেবারে দাদা, আমরা এখন হচ্ছে ফেসবুকের কমেন্ট এবং টেক্সটের দিকে চলে যাচ্ছি। স্বপ্নদ্বীপের রাজকুমার, খুব সুন্দর একটি নাম, তিনি বলেছেন ভাইয়া আমি আমার GF শুনছি কুমিল্লা থেকে, খুব ভালো লেগেছে, ধন্যবাদ আমাদের সাথে থাকবেন। হোসেন মোহাম্মদ ইকবাল বলছেন এই ইমোশনটা ভালো না সেটা জানি, বাট এটাই আমার পিছু ছাড়ে না, আমার মনে হয় গুরু আপনার কাছ থেকে সে সাজেশন চাচ্ছে।
পিছু ছাড়াতে হবে, কারণ আমরা যখন জানছি যে এটা থাকলে আমার আলটিমেটলি কোনো লাভ নেই, তো সেটা ছাড়াতে হবে, আর ছাড়াতে পারছি না আমি, এটা বিলিভ করি না, চেষ্টা করুন ছাড়াতেই হবে, আদারওয়াইজ কোনো মানে এটার কোনো সেকেন্ডারি কোনো অপশন নেই, ছাড়াতেই হবে।
একেবারে আমাদের সাথে আছেন এস বি নির্মল দাস, বলছে গল্পটা শোনার পরে চোখের জল ধরে রাখতে পারছি না। সত্যি গুরু, খুব কষ্টের জীবনটা।
জীবনটা আসলে কষ্টের এবং জীবনটা খুব আনপ্রেডিক্টেবল। আপনি জানেন না কি হতে যাচ্ছে আগামী দিনে, আগামী সময়ে।
গুরু, একটা টেক্সট পড়ে এবং কমেন্টটা পড়ে আমার খুব ভালো লেগেছে। এমডি খোরশেদ আলম জানিয়েছেন তিনি কুয়েত থেকে আমাদেরকে শুনছেন এবং সবসময় শুনেন।
খোরশেদ ভাই, আপনাকে স্বাগত জানাই ভালোবাসা বাংলাদেশে। গুরুর পক্ষ থেকে অসম্ভব অসংখ্য ভালোবাসা, ভালো থাকবেন।
এমডি মাসুদ মিয়া জানিয়েছেন, গুরু সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে, তাই তোমরা সবাই কি স্বামীর ঘরে রমণী হয়ে যাও, ভালোবাসার পাগল মাসুদ।
আচ্ছা, প্রথম কথাটা আমি বলি, সেটা হচ্ছে সংসার সুখের রমণীর গুণে, এটা আমি ব্যক্তিগতভাবে মানি না। কারণ আমার কাছে মনে হয় সংসার সুখের হয় ভালো মানুষের গুণে, সেটা রমণী হোক আর সেটা ছেলে হোক কিংবা সেটা মেয়ে হোক, যেই হোক, শুধু রমণী দিয়ে সংসার ভালো হয় না, আবার শুধু ছেলে দিয়ে সংসার ভালো হয় না, দুটো মানুষের মিলনে সংসার ভালো হয়। তো ছেলে মেয়ে উভয়ের সমান সমান ভূমিকা,
যেটা গুরু কিছুক্ষণ আগে বলেছেন, ব্যালেন্স ব্যাপারটা খুব জরুরি।
কেউ কারোর ছাড়া চলতে পারবে না, প্রত্যেকটা মানুষের ভূমিকা আছে সমাজে।
জি, আশা করি মাসুদ মিয়া আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গিয়েছেন। এবং আমাদের সাথে আবার আছেন আলিনুর হোসেন, তিনি বলছেন, গুরু আমি একটা মেয়েকে ভালোবাসি, সে আমাকে বলেছে ভুলে যেতে, আই লাভ ইউ নিপা।
মুহূর্তের মতো ভুলে যাও ভাই, যে তোমাকে বলেছে ভুলে যেতে কারণটা কি জানার চেষ্টা করো, প্রকৃত কারণটাকে জানার চেষ্টা করো। যদি তোমার কাছে মনে হয় কারণটা তোমার কাছে গ্রহণযোগ্যতা পায়, সেটাকে সমাধান করো। আর যদি তোমার কাছে মনে হয় যে কারণটা গ্রহণযোগ্যতা পায় না, ভুলে যাও ভাই। কেন, যে মেয়ে তোমাকে বলছে ভুলে যেতে, কারণটা জানো, জানার পর তুমি নিজেকে প্রশ্ন করো তোমার কাছে কোনটা রাইট, কারণটা রাইট নাকি মানুষটা রাইট, দেন তোমার ডিসিশন তুমি নাও ভাই।
মাসুদ মিয়া আরেকটি প্রশ্ন করেছেন, গুরু পানির অপর নাম জীবন, ভালোবাসার অপর নাম কি জানতে চাই, দয়া করে বলবেন কি।
ভালোবাসার অপর নাম হচ্ছে বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান, আমি সবসময় বলি।
রংহীন রিঙ্কু বলছেন, কত যে খুঁজি তোমায় পাই না তো, তোমার দেখা স্বজনী কেন, তুমি দেখা দাও না ছড়াও কেন এই দুটি আঁকি, তোমাকে দেখতে না পেলে যে আমি যাই মরে, একবার দেখা দাও না রাকিবের পাগলিটাকে, আই মিস ইউ পাগলি। খুব সুন্দর লেগেছে। মালদ্বীপ থেকেও একজন বন্ধু আমাদের লাইভে দেখছেন।
আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
তার নাম হচ্ছে এমডি ইমরান প্রধান, অনেক ধন্যবাদ। নীল সুমন্ত আছেন আমাদের সাথে, তিনি বলছেন, মনে অনেক কষ্ট কিন্তু ছেলেটি হাসছে, রাতে ভাত খেতে না পারলেও সবাইকে বলে হ্যাঁ খেয়েছি, যে ছেলেটি সবাইকে সারাদিন হাসি আর আনন্দে রাখে, তার মনের কষ্টগুলো হয়তো শুধু সেই জানে। অনেক স্বপ্ন মনে জমা থাকলেও যখন কেউ জিজ্ঞেস করে তখন বলে, না কোন স্বপ্ন নেই আমার, জীবনটা অনেক কঠিন, কিন্তু আপনি নিজেকে অন্যের সামনে কিভাবে উপস্থাপন করবেন, তিনি আপনাকে তেমনই ভাববে, লুকিয়ে থাকা গল্পটা হয়তো সে জানবে না কখনো। নীল সুমন্ত, গুরু আমার মনে হয় তিনি তার নিজের জীবনের
প্রতিচ্ছবিকে তুলে ধরেছেন,
একেবারে তাই। এবং আমার সাথে আছেন আফসানা হোসেন, তিনি বলছেন, ভালো লাগছে গুরু,
থ্যাংক ইউ।
আমাদের সাথে আরো আছেন মেহের আলী খান, তিনি বলছেন, এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের বিভিন্ন আয়োজন আমায় ডাকছে, তাই আমি বসে আছি দরজার ওপাশে। অভিমানী বিজয় বলছেন, আমি রংপুর সিওবাজার থেকে শুনছি, আমার নাম বিজয়, আমি আছি আর থাকবো গুরু আপনার পাশে সবসময় আমি আছি।
ওকে বিজয়, ভালো থেকো তুমি।
তৌফিক আহমেদ বলছেন, গুরু আই লাভ ঢাকা এফএম,
থ্যাংক ইউ।
সুজন চৌধুরী বলছেন, আজ পর্যন্ত কারো প্রিয় মানুষ হতে পারেনি, কিন্তু হ্যাঁ অন্যের অপ্রিয় হয়েছি বহুবার, বহু রূপে, বহুভাবে, বহু মানুষের কাছে, কষ্টের কথা জানিয়েছেন তার। আল আমিন সরকার বলছেন, শুনছি গুরু ইন্ডিয়া থেকে, আই লাভ ভালোবাসার বাংলাদেশ,
থ্যাংক ইউ।
এমডি লিটন আলী বলছেন, গুরু আই অ্যান্ড আপু আই লাভ ইউ ভেরি মাচ, উই লাভ ইউ টু। তাকে আত্মার দিয়া বলছেন, আমি আর আমার ফ্রেন্ড আমাদের শুনছি, ইউ আর সো কিউট গুরু অ্যান্ড আপি,
থ্যাংক ইউ
গুরু, আমাদেরকে কিউট বলেছে, বিউটিফুল বলে দি। অর্ণব ইসলাম জানিয়েছেন, বস আমি আছি আপনার সাথে। বিলাসী বলেছেন, গল্পটা সত্যি ভালো লেগেছে।
শুধু ভালো লাগলে হবে না, যদি কিছু শেখার থাকে, যদি কিছু শিখতে পারেন, আমার মনে হয় সেখানে আমাদের সার্থকতা।
জি, এমডি লিটন আলী জানিয়েছেন, তার গুরুকে আজকে শুনতে খুব বেশি ভালো লাগছে। সংসক্তক দুর্জয় জানিয়েছেন, রংপুর থেকে আছি আমরা, ভালো লাগে ভালোবাসা বাংলাদেশ,
থ্যাংক ইউ।
তাকে একটা দিয়া বলছেন, অনেক 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 ভালো লাগে তোমার শো। আব্রাজ জাবাদ বলছেন, যিনি গল্প বলছেন তিনি অনেক বেশি অ্যাডভাইস দিয়েছেন, এটা আমার আগে পড়ে ফেলেছি। ফারাবি আহমেদ বলছেন, ওয়াও ম্যাজিক্যাল মোমেন্ট। মাফিয়া একই বলছেন, আমি আমার জান পাখি উর্মি দুজন শুনছি। আরফাত সোহেল একটি কমপ্লিমেন্ট জানিয়েছেন, ধন্যবাদ।
আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে,
জি,
যদি কমপ্লিমেন্টটা নাই পড়ো তাহলে এখানে লিখেছো কেন?
ওকে,
এটা তাসমিয়ার একটা কিন্তু মানে প্রত্যেক মাসে এরকম করবে করে বলবে এরকম না, তুমি পড়ো কমেন্টস পড়ো।
তিনি জেনেছেন তাসমিয়া আপু আই লাভ ইউ,
এটা পড়তে সমস্যা কি ছিল? সে তো কোনো খারাপ কথা লেখেনি, যদি মানে নাই পড়ো তাহলে লেখো, কারণ এটা তোমার জন্য আজকে থেকে লেসন থাকলো, নেক্সট টাইম যদি কোনো কিছু লেখো সেটা পড়বা, নাহলে রাখবা না।
আচ্ছা গুরু ঠিক আছে, আপনি বলেছেন শিরোধার্য। আরিয়ান শিফা বলছেন, গুরু আজকের গল্পটা অনেক ভালো লাগছে, দেখি শেষে কি হয়। রাকিব ভাইয়া এটা হলো প্রকৃতিও ভালোবাসা, বেস্ট অফ লাক। গোলাম কিবরিয়া বলেছেন, গুরু ভেরি ইন্টারেস্টিং স্টোরি। প্রদীপ চন্দ্র বলছেন, সাথে আছি ছিলাম আর সাথে থাকবো ঢাকা এফএম আর লাভ গুরুর সাথে।
থ্যাংক ইউ।
সাকিব জানিয়েছেন, আমি আপনাদের অনুষ্ঠানে লাইভ আসতে চাই, কি করতে হবে?
আচ্ছা লাইভ আসতে চাইলে যেটা করতে হবে, আমি কয়েকবার বলেছি আরো বলছি ভবিষ্যতে বারবার বলবো, সেটি হচ্ছে যারা লাইভ আসতে চায় অর্থাৎ স্টুডিওতে বসে যারা ভালোবাসার কথাগুলো বলতে চান, জানান দিতে চান, দেরি না করে মোবাইলের মেসেজ অপশনে যান, টাইপ করুন ও জি স্পেস দিয়ে আপনার নাম লোকেশন এবং অবশ্যই মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। ওজি স্পেস নাম লোকেশন অবশ্যই মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে, আমি আপনাদের সাথে যোগাযোগ করব, ইনভাইট করব স্টুডিওতে আপনার ভালোবাসার কথা বলার জন্য।
এনএস নিয়োগ বলছেন, অনেকদিন শুনছি মনে হয় নতুন গুরু এসেছে, বাট ভালো লাগছে অনেক।
থ্যাংক ইউ।
আমাদের সাথে আছেন শিহাব হোসেন, ফার্স্ট টাইম শুনছি, অনেক ধন্যবাদ, সাথে থাকবেন। নাজমিন ইসলাম মাহি বলছেন, রাকিব ভাইয়ের মতো ছেলে বর্তমানে পাওয়া যায় না। আসলে তিনি অনেক সত্যি কথা বলেছেন। ফারাবি আহমেদ বলছেন, আমার মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ না থাকলে আমরা প্রেম কি বুঝতাম না, জীবনানন্দ দাস না থাকলে প্রেমিকার প্রশংসা করতে পারতাম না, ব্যাপারটা কি আসলে তাই করু?
আসলে এ ধরনের মহান মানুষগুলো তো আমাদের প্রেম কি বোঝাতে সাহায্য করেছেন এবং বর্তমানেও করে যাচ্ছেন, এটা সত্য যে এই মানুষগুলো লেখা কবিতা গান, যেমন আমি ব্যক্তিগতভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলি হচ্ছে প্রকৃত অর্থে লাভ গুরু, কারণ উনি ওই সময়ে ভালোবাসার যে গানগুলো লিখে গেছেন, ভালোবাসা কি হতে পারে আজও আমরা এই যুগে ডিজিটাল যুগেও আমরা সেগুলোকে আমাদের জীবনে মেনে চলছি এবং দেখছি। সো ডেফিনেটলি রবীন্দ্রনাথ ঠাকুর বলি, জীবনানন্দ দাস বলি, কাজী নজরুল ইসলাম বলি, আমাদের এই মহান ব্যক্তিদের এই লেখাগুলো উপন্যাসগুলো গানগুলো সুরগুলোই ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে, রাখবে।
এবং খুব প্রেমে পড়লে মনে হয় রবীন্দ্রসঙ্গীতটা বেশি ভালো লাগে,
বেশি শোনা, ইটস ট্রু।
এবং যেরকম গুরু ওনার কথার সাথে আমি একমত হয়ে বলছি, যেমন হুমায়ুন আহমেদ স্যার কিন্তু আমাদেরকে দৃষ্টিকে ভালোবাসতে শিখিয়েছে অনেক বেশি, এটা কথাগুলো আসলে
এই চরিত্রগুলো এই সৃষ্টিগুলো এই উপন্যাসগুলো এই লেখাগুলো এই মানুষগুলোই না ভালোবাসাকে বোঝাতে শেখায় যে আসলে ভালোবাসা কি।
একেবারে তাই। আবু বকর সিদ্দিক বলছেন, আমরা রাজশাহী থেকে তিনজন শুনছি, বাট ওকে তিনি বলেছেন যে অ্যাড খুব একটা ভালো লাগে না।
আচ্ছা এটা আসলে আমাদের
হাতে নেই,
আমাদের হাতে নেই।
ওকে এম ডি কামরুল ইসলাম বলছেন যে, তাসমিয়া আপু শুনতে তো ভালোই বাট এক্সাম চলছে, সময় কম, প্লিজ প্রে ফর মি অ্যান্ড অল মাই
ফ্রেন্ডস। হ্যাঁ সবাইকেই বলি মানে এই এস এম এস এর সূত্র ধরে যে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে, আমাদের যে সকল বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলের জন্য দোয়া থাকলো, এই মুহূর্তে পরীক্ষাকে বেশি ফোকাস করো, পড়াশোনাকে বেশি ফোকাস করো, পরবর্তীতে আরো রেডিও শোনা যাবে, টিভি দেখা যাবে, বিনোদনের বিভিন্ন মাধ্যম আছে, বাট রাইট নাও পরীক্ষা সবার আগে।
আনাস বিল্লাহ বলছেন, রাজ দাদা এবং তাসমিয়াপু আমার সাথেই আছে। মেহের আলী খান বলছেন, এখন অনেক রাত, খোলা আকাশে নিচে আমরা পড়েছি। ক্ষণিকের ভাড়াটিয়া বলছেন, তাসমি আপুকে কার মতো জানি দেখাচ্ছে, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না, মনে করতে থাকুন, পরবর্তী পর্বে আমাদেরকে কমেন্ট করে দিবেন। এস বি নির্মল দাস বলছেন, গল্পটা শোনার পরে চোখের জল ধরে রাখতে পারছি না, এটা পড়েছি। এবং এম ডি মাসুদ মিয়া আমাদের সাথে আছেন। হাইড্রোজেন বলছেন, গুরু আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি বাট বলতে পারছি না, সামনে গেলে আমার মুখ বন্ধ হয়ে যায়, সব কথাই বলি বাট ভালোবাসা কথাটা বলা হয় না, গুরু আপনার কাছে প্রশ্নটা। এবং
প্রশ্নটা হচ্ছে অক্সিজেন দরকার, তাহলে হাইড্রোজেনের জীবনে পরিপূর্ণভাবে অক্সিজেন এবং হাইড্রোজেন দিয়ে পানি চলে আসবে।
মুশফিক রিয়ান বলছেন, অনেক শেয়ার করছি আজকে, ও গুরু তোমার সাথে কথা বলার ইচ্ছা কি আমার পূরণ হবে নাকি আমার ইচ্ছা ইচ্ছাই থেকে যাবে?
অবশ্যই ইচ্ছাটা পূরণ হবে, যে বললাম যে ওজি লিখে স্পেস দিয়ে তোমার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দাও, ডেফিনেটলি গুরু তোমাকে ফোন দেবে।
আজ আহসান হাবিব রাজু বলছেন, লালমনিরহাট মহেন্দ্রনগর সুকানদিঘি থেকে আহসান হাবিব বলছেন, তাসমিয়াপুরে এবং গুরু আপনার ভয়েসটা আজ প্রথমবার শুনছি, সাথে আছি আমি রাত 2টা পর্যন্ত। এবং গুরু এই ব্যক্তি কিন্তু প্রায় প্রতিটা হচ্ছে আপনার এফএম চ্যানেলে শুনেন এবং খুব ভালো একজন শ্রোতা আমাদের।
আচ্ছা আচ্ছা, আমরা এই ধরনের শ্রোতাকে ডেফিনেটলি আমাদের মানে কর্মক্ষেত্র থেকে আমাদের জায়গা থেকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই।
এমডি মাসুম আহমেদ বলছেন, ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না, ভালোবাসা শুধুই ভালোবাসা। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। বিএসআর বাণী বোরহান বলছেন, প্রেম ভালোবাসা এই বিষয়গুলো কি, কিভাবে হয়, কেন হয়? আবেগের প্রশ্ন থাকে, বাস্তবতায় প্রশ্ন থাকে, যুক্তি থাকে, আবার কোনো কিছুই থাকে না, মাঝে মাঝে স্বপ্ন থাকে। অনেক কথা বলেছেন গুরু, তাই না? তাকে একটা দিয়ে আছেন আমাদের সাথে, বলছেন গুরু আমরা দুটো ফ্রেন্ড একসাথে শুনছি, রুবেল হোসেন আছেন আমাদের সাথে এবং চিটিং মামা কালাইয়ার বাপ বলছেন, গুরু আমাকে বাঁচান, গুরু আমাকে বাঁচান, আমি এখন অনেক বড় একটা সমস্যায় পড়েছি, একে কিভাবে আমি কি করব সমাধান খুঁজে পাচ্ছি।
আপনার নামটাই তো কি চিটিং মারমা কালাইপার বাপ, আমার মনে হয় যে নামটা মনে হয় প্রথমে সংশোধন করা উচিত, তাহলে মনে আমারও সমাধান দিতে অনেক বেশি সুবিধা হবে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধু এইচ এম কাজীরানী আছেন, নুসরাত জাহান ঋতু আছেন, বলছেন গুরু যত শুনি ততটা ভালো লাগে প্রোগ্রাম,
থ্যাংক ইউ।
এমডি হাসান আহমেদ আছেন, তিনি সিলেট থেকে আছেন এবং তার এসএসসি এক্সাম তারপরও শুনছেন।
আমি যে বললাম যে আগে পরীক্ষা তারপর অন্য কিছু।
লাভ দ্য প্রোগ্রাম ভেরি মাছ জানিয়েছেন আফসানা মিমি সোনালী, জাকির হোসেন শিশির বলছেন, শীতের চাদর জড়িয়ে কুয়াশার মাঝে দাঁড়িয়ে হাত দুটো দাও বাড়িয়ে, শিশিরের শীতল স্পর্শে যদি শিহরিত হয় মন, বুঝে নিও আমি আছি তোমার পাশে সারাক্ষণ। মারুফ রাজখান বলছেন, গুরু আমি মারুফ, আমি মিথুকে ভালোবাসি।
মিথু যদি শুনে থাকে মনে হয় সে খুশি হবে।
জাকির হোসেন শিশির বলছেন, সকল মানুষ প্রেমে পড়বে তার বয়স যখন 17-20 বছরে, যদি কেউ না পড়ে তবে সে মানসিক রোগী। গুরু আপনি ব্যাপারে কি বলবেন?
এটা মানলাম না, আসলে প্রেমের কোনো বয়স নেই, এরকম উদাহরণ আছে বলবো, বলতে চাই না, সেটা বলে আরো একটি এপিসোড চলে যাবে। এখন এরকম অসংখ্য উদাহরণ আছে, 50 ইয়ার্সে মানুষ প্রেমে পড়েছে, 60 বছরও প্রেমে পড়েছে, মানে 60 তখনও প্রেমে পড়েছে। তো আসলে ওটা বলবো না, তবে হ্যাঁ 17-20 এটাকে আমরা বলে থাকি যে এই সময় প্রেমের ভূত বেশি কাঁধের উপর বসে থাকে, একদম দুই হাত পা ছড়িয়ে ছিটিয়ে, তো ওই সময় ভুলগুলো বেশি হয় প্রেমের থেকে,
ডেঞ্জার জোন। শাকিল খান বলছেন, ভালোবাসা খাঁচাতে বন্দি করে না রেখে মুক্ত করে দাও সত্যিকারের ভালোবাসা। তাই আমি মনে করি আবেগে না ভালোবেসে একটি অভাগীয় মনে ভালোবাসাটাই বেটার অপশন। স্বপ্নের সীমানা জানিয়েছেন, অনেক হ্যাপি লাগছে আজ লাভ গুরু শুনতে পারবো,
থ্যাংক ইউ।
এমডি লুৎফর রহমান বলছেন, গুরু আমি মালয়েশিয়া থেকে লাইভে শুনি আপনাকে, অনেক কষ্ট হয় এবং অনেক রাত জেগে থাকতে হয়, তারপরও ভালো লাগে আপনার সাথে থাকতে, আমি কল দিয়ে কথা বলতে চাই
প্লিজ। আমার যে মানে যোগাযোগ মাধ্যমগুলো আছে, পোস্ট আছে, সেখানে বিভিন্ন ধরনের অপশন আছে, আমি চাইব লুৎফর ভাই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, এবং আপনি মালয়েশিয়া থেকে বেশ দূর থেকে শুনছেন, তো আপনাদের এই ভালোবাসাগুলোকে সর্বদা শিখরে রাখি।
শেখানো খান বলেছেন, গুরু বিয়ে যদি বিধাতাই লিখে রাখে কার সাথে কার হবে, তাহলে কোন একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে কেন, তারা স্বপ্ন দেখে একসাথে থাকার, বলতে পারেন গুরু? আর যদি ভালোবাসা সত্য ও সুন্দর হয় তবে কেন তাদের পরিবার আলাদা করে দেয়, কেন কেন?
আমার মনে হয় যে তার প্রশ্নের ভেতরে অনেক উত্তর আছে, বাট আমি এতটুকু বলবো যে বিধাতার নির্দেশে একটা গাছের পাতা পড়ে না, তো সবকিছু আসলে লেখা আছে, সেভাবেই হচ্ছে যদি আমরা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। এক উত্তর আমার মনে বোঝা যাওয়ার কথা।
ওকে, নিত্যামণি আছেন আমাদের সাথে, তিনি বলছেন, বর্তমান যুগে ভালোবাসার কোনো দাম নেই, কারণ যাদের টাকা পয়সা আছে তারা একমাত্র ভালোবাসা টিকিয়ে রাখতে পারে, আমার মতো গরিব ছেলেদের টিকিয়ে রাখা অসম্ভব, একটা মেয়ে আমাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে পরকিয়া করে, কিছু কিছু মেয়ে মন আকাশের মেঘের মতো ঘন ঘন পাল্টিয়ে যায়, কিছু কিছু মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি চাকরিজীবী ছেলে খুঁজে, তাই আমি 100% নিশ্চিত ভাবে বলতে পারি যে আমার মতো গরিব ছেলেদের ভালোবাসার কোনো মূল্য নেই।
আচ্ছা, আপনার SMS এর সবগুলো ভালো লাগছিল, শেষের শব্দটি আমার পছন্দ হয়নি, যেটি হচ্ছে 100% নিশ্চিত। আসলে কোনো কিছুতেই 100% নিশ্চিত হওয়া যায় না ভাইয়া, বিলিভ মি, আমি আপনাকে শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলছি, কোনো কিছুতেই আপনি পরিপূর্ণভাবে নিশ্চিন্ত হতে পারবেন, আপনি ধারণা করতে পারেন, প্রেডিক্ট করতে পারেন, আপনার জীবন দর্শন থেকে আপনি ধারণা করতে পারেন, পুরোপুরি ব্যক্তি স্বাধীনতা আছে, বাট এটা বলা ঠিক না যে 100%, কারণ পৃথিবীতে অসংখ্য এরকম উদাহরণ আছে যে অনেক বড় লোকের মেয়ে অনেক গরিব ঘরের বউ হয়ে গেছে এবং ভালোবেসে তারা এখনো ভালো আছে, এরকম অসংখ্য উদাহরণ আছে। তো আসলে আমরা এটা বলতে পারি না যে পৃথিবীতে ভালোবাসা নেই, শুধু টাকার কাছেই ভালোবাসা বিক্রি হয়ে যায়, উদাহরণ আছে যেমন ভালো, উদাহরণ তেমন খারাপ, যে বললাম ব্যালেন্স, সমাজে সবকিছুই থাকে।
এন্ডি আব্রাহাম তালহা বলছেন, মিথ্যে ভালোবাসা গাছের পাতার মতো, সামান্য আঘাতেই আলাদা হয়ে যায়, আর সত্য ভালোবাসা পানির মতো, যা শত আঘাতের পর ফিরে আসে আর মিলে যায়। আহসান হাবিব রাজু আছেন আমাদের সাথে, স্বপ্নদীপের রাজকুমার আছেন এবং সুজন চৌধুরী আমাদের সাথে আছেন, আরো অনেক বন্ধুরা আছেন। আমরা কিছু SMS নিয়ে নিচ্ছি। আসলে আজকে গুরু অনেক টেক্সট এন্ড কমেন্ট এসেছেন। বগুড়া থেকে একজন বন্ধু বলছেন, আসসালামু আলাইকুম, বথ অফ ইউ গুরু অ্যান্ড দ্যাটস মি আপু, আই ওয়ান্ট টু কন্ট্যাক্ট উইথ সগির, সো প্লিজ টেল মি আ ওয়ে প্লিজ।
আচ্ছা, আমি যোগাযোগ করবো আপনার সাথে পরবর্তীতে।
গুরু, আমি জানতে চাই, রাকিব কে স্বর্ণা কি শেষে বিবাহ করেছিল?
আপনি হয়তো পুরো এপিসোডটি শুনেননি।
আমাদের সাথে নগা থেকে আছেন, বলছেন, হাউ আর ইউ গুরু, আপনি কিভাবে এত সুন্দর এত গুছিয়ে কথা বলেন, আমি আপনার কথা পুরো সাপোর্ট করি।
গুছিয়ে কথা বলে কিটা জানি না, আসলে এটা আমার নিজের জীবনের ব্যক্তিগত দর্শন। আমি এভাবে আমার ব্যক্তিগত জীবনে চলাফেরা করি, আমি এই জিনিসগুলোকে মানি, সেগুলোই আসলে মাইক্রোফোনের সামনে এসে বৃহস্পতিবার আপনাদের সামনে বলি। আমি আসলে শিখে পড়ে এসে কোনো কিছু বলি না, আমি নিজেও ব্যক্তিগতভাবে এভাবেই কথা বলি, এভাবেই চলাফেরা করি, আমার দর্শনটা লাইফের এরকমই আসলে।
আমাদের সাথে আরো আছেন GM আশরাফুল বগুড়া থেকে, তিনি বলছেন, গুরু, আমি একটি মেয়েকে খুব লাভ করি কিন্তু সে আমাকে সময় দেয় না, কি করব গুরু, আপনি একটু বলবেন। তাও ছয় মাস ধরে
সময় দেয় না, ছয় মাস ধরে তো আমরা তো বুঝতে হবে যে ডালের ভিতরে কালো কিছু আছে, তো বাকিটা আপনি বুঝে নিন। ছয় মাস সময় না দিলে কাজটা বোঝা উচিত যে আসলে সে কি বলতে চাইছে।
আমাদের সাথে আর আছেন সুইবাল চিটাং থেকে, তিনি বলছেন, আমি তামান্নাকে অনেক ভালোবাসি, বাট শি ইজ ম্যারিড নাও, গুরু আপনি আমার হয়ে বলে দিন আমি এখনো তামান্নাকে ভালোবাসি।
আপনি তামান্নাকে ভালোবাসতেই পারেন, সেটা আপনার ব্যক্তিগত এবং এটা খারাপ কিছু না, কিন্তু খারাপটা হবে তখন যখন আপনি তার বিবাহিত জীবনে আপনার ভালোবাসার দ্বারা কোনো সমস্যা সৃষ্টি করবেন। তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, বাঁচতে পারেন, কোনো প্রবলেম নেই। ওয়ান সাইড লাভ অনেক আছে, বাট ওয়ান সাইড লাভের আলটিমেটলি কোনো রেজাল্ট নেই, সেটাও সত্য। বাট আপনি যদি তাকে ভালোবেসে ভালো থাকেন, মন্দ না, কিন্তু এই ভালোবাসাটা খুব একদিন থাকবে না। বাট দয়া করে আপনার এই ভালোবাসাকে কেন্দ্র করে তার যে বৈবাহিক জীবন, তার বিবাহিত জীবনে কোনো প্রকার কোনো ঝামেলা সৃষ্টি করবেন না, তাহলে কিন্তু আসলে আপনার ভালোবাসাকে আপনি সম্মান করবেন না। এবং আশা করব, আপনার প্রতি আমার বিশ্বাস আছে যে আমার বন্ধুরা, আমার শ্রোতারা এমন ধরনের কোন ঘটনার জন্ম দেবে না। নিজের ভালোবাসাকে নিজের কাছে রাখুন, যদি সেই ভালোবাসা অন্য কারোর জন্য ক্ষতি হয়ে দাঁড়ায় তাহলে সেটাকে নিজের কাছেই রাখুন।
এবং আমাদের সাথে ইমন টেক্সট করে বলছেন, আমি আপনাকে রাজশাহীর জাহাজঘাট থেকে শুনছিলাম, কণিকাকে অনেক লাভ করি বাট সে বোঝে না, আপনি ওকে একটু বলেন তো গুরু, আমাকে যাতে একটু ভালোবাসে।
আমি আসলে এভাবে তো জাস্ট এক কথা বললে সে বুঝবে না, আমার মনে হয় যে পরে বিস্তারিত যদি কখনো সুযোগ হয়, সময় হয়, ভালো করে বুঝিয়ে দেবো, কারণ এভাবে আসলে এক কথা বললে এটা কিছু হয় না আসলে।
জি, আপনার তো ফোন নাম্বার আমাদেরকে ওজি দিয়ে লিখে পাঠান, আমরা চেষ্টা করব। থ্যাংকস আমাকে জানিয়েছেন, এবং তিনি বলছেন, মাই নেম ইজ মিম, আমি একজনকে অনেক লাভ করি, আই লাভ ইউ টু, শি ইজ মাই লাভ অ্যান্ড হার্ট। রথিন সানা আছেন, তিনি বলছেন, আমি অনেক দিন থেকে ভালোবাসা বাংলাদেশ শুনছি, কখনো SMS করিনি, আজ করলাম, খুব ভালো লাগছে আমার, আই লাভ ইউ, গুরুকে জানিয়েছেন।
ধন্যবাদ।
মেহেদি আছেন সিলেট থেকে, বলছেন, সিলেট কোম্পানি গোস থেকে, আমি একজনকে লাইক করি কিন্তু বলতে পারি না, কি করব?
বলে দাও, বলতে পারো না বলে দাও, যদি পরিবেশটা বলার মতো থাকে, না হলে অফ থাকাই ভালো।
গুরু কিভাবে বলা যায় একটু বলে দেন তাকে।
মানে কাকে বলে দেবো?
ছেলেটাকে বলে দেন, মাহাদিকে, যে কিভাবে প্রকাশ করতে পারে ভালো।
প্রকাশ না, প্রথমে বুঝতে হবে প্রকাশ করলে কি হতে পারে আর প্রকাশ না করলে কি হতে পারে। যদি মনে হয় যে প্রকাশ করলে কোনো ঝামেলা হবে না, জাস্ট প্রকাশের বিষয়টায়, তাহলে বলে দাও, স্ট্রেট ডাকো, ডেকে বলো, আমি তোমাকে ভালোবাসি, তুমি কোনো অন্যায় কাজ করছো না, মানুষ মানুষকে ভালোবাসছে, পৃথিবীর পবিত্র সম্পর্কগুলোর ভিতরে, পবিত্র নামগুলোর ভিতরে এই সম্পর্কগুলোই নামগুলো, যে ভালোবাসি। কিন্তু তোমার প্রকাশের কারণে যদি কোনো ক্ষতি হয় তাহলে 10 বার ভাবো, তারপরে চিন্তা করো।
জি গুরু। তৌহিদুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন, আপু, আমি আজ আমার ভালোবাসার মানুষটাকে বলেছি ঢাকা FM শুনতে।
আচ্ছা
গুরু, আমার কাছে টেক্সট এই জন্য ভালো লেগেছে যে ওরা রাত্রিবেলা ভালোবাসার কথা না বলে ভালোবাসা শুনতে বলেছে, অনেক বড় একটি পাওয়া,
এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।
রঞ্জু আহমেদ কুষ্টিয়া থেকে বলছেন, আই লাভ ঢাকা FM, তাসমি আপি, আমি আপনাদের নিউ বন্ধু, তাসমি আপি প্লিজ আমার SMS টা রিসিভ করবেন, করে ফেলেছি আপনার SMS রিসিভ। এবং আমাদের আজকে এখানে SMS এবং কমেন্ট পড়া শেষ করতে হচ্ছে গুরু।
আচ্ছা, আমাদেরও বিদায় নেবার পালা হয়ে গেছে, বিদায় নিতে নিতে বলছি, আগামী পর্বে যদি আপনার ভালোবাসার কথাগুলো বলতে চান, সিম্পলি মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন OG স্পেস আপনার নাম, লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আমি আরেকবার বলছি, যদি আগামী পর্বে আপনি মনে করে থাকেন, ভেবে থাকেন যে স্টুডিওতে যাব, আমার সাহস আছে, আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কোনো পাপ কাজ করিনি, আমি হালকা হতে চাই, আমি আমার অন্য 10টা বন্ধুর জীবনকে বাঁচাতে চাই, আমার ভালোবাসার কথা বলো অথবা শেখাতে চাই পৃথিবীতে এখনো ভালোবাসা আছে, এই দেখো আমার ভালোবাসা, এই দেখো আমরা কত ভালো আছি, সে সাহস যদি থাকে ভাই ঘরে না বসে, প্লিজ আপনার ভালোবাসার মিষ্টি কাহিনীগুলোকে, আপনার ভালোবাসার শিক্ষণীয় বিষয়গুলোকে, ভালোবাসার দিক নির্দেশনাগুলোকে সবার মাঝে তুলে ধরতে মোবাইলে মেসেজ অপশনে যে টাইপ করুন ওজি স্পেস আপনার নাম, আপনার লোকেশন এবং অবশ্যই আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। আর যেটি হচ্ছে যে বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করলে আগামী পর্বে আপনার সাথে ফোনে আড্ডা হবে প্রোগ্রামের শুরুতে, এবং ভালোবাসার চিঠিগুলো লিখে পাঠিয়ে দেন আমাদের ঠিকানায় বরাবর গুরু ভালোবাসার বাংলাদেশ, নাভানা টাওয়ার 15th floor, ঢাকা FM, গুলশান 1, ঢাকা। অবশ্যই হাতে লেখা চিঠি পাঠাতে হবে। আর ছোট্ট একটি কথা বলে বিদায় নিচ্ছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের প্রতি ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা যাই প্রকাশ করি না কেন সেগুলো শব্দ দিয়ে প্রকাশ করি, ভাষা দিয়ে প্রকাশ করি, ভালোবাসার ক্ষেত্রেও তাই। সুন্দর শব্দ ব্যবহার করি ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে, দৈনন্দিন জীবনের ক্ষেত্রে, ফেসবুক কমেন্টস এর ক্ষেত্রে, কারণ আমরা অনেক কিছুই দেখছি, অনেক কিছু বুঝতে পারছি, সবকিছু প্রকাশ করতে পারছি না, জীবনের প্রতিটা মুহূর্তে সবকিছু প্রকাশ করা সম্ভব হয়ে ওঠে না। শুধু একটি কথা বলে শেষ করতে চাই, আমার ব্যবহার, আমার রীতিনীতি পরিচয় দেয় আমার বংশের, পরিচয় দেয় আমার বেড়ে ওঠার, পরিচয় দেয় আমার শিষ্টাচারের। সবাইকে ভালোবাসি, শুদ্ধ মন শুদ্ধ চিন্তায় নিজের বিবেক বুদ্ধিটাতে বিচার করি কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে হয়তো আমাদের সমাজ থেকে আমাদের পৃথিবী থেকে অনেক ভুল উদাহরণের সংখ্যা কমে যাবে। আমরা সুন্দর একটি সমাজ চাই, সুন্দর একটি বাংলাদেশ চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের বন্ধুদের ভালোবাসি, আমরা আমাদের মানুষগুলোকে ভালোবাসি, আমরা আমাদের পরিবারগুলোকে ভালোবাসি। অনেক ভালো থাকবেন, আপনাদের ভালোবাসার টানেই বারবার ফিরে আসি, বারবার ফিরে আসব। সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসতে থাকবেন। শুভরাত্রি।
একেবারে তাই, শুভরাত্রি আপনাদের সবাইকে। তারপর আবার জানিয়ে যাচ্ছি যে আগামী বৃহস্পতিবার আমরা আবার চলে আসব আরো একটি আকর্ষণীয় অন্যতম সুন্দর ভালোবাসার গল্প নিয়ে, একজন অতিথিকে নিয়ে, যারা আমাদেরকে টেক্সট করবেন ওজি লিখে স্পেস দিয়ে আপনার নাম দিয়ে, স্পেস দিয়ে আপনার লোকেশন দিয়ে, তার ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং 16260 এই নাম্বারে পাঠাবেন। একমাত্র সেই বন্ধুই আমাদের সাথে, আমাদের গুরুর সাথে বসে আড্ডা দিতে পারবেন, ভালোবাসার কথা পুরো বাংলাদেশকে জানিয়ে দিতে পারবেন। এবং সেই অপেক্ষায় আমি তাসমিয়াও থাকব, রাত ঠিক রাত 11টায় আবারও চলে আসব ঠিক বৃহস্পতিবার, এবং থাকব ঠিক রাত 2টা পর্যন্ত। অনেক 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 বেশি ভালোবাসা নিয়ে প্রতীক্ষা করব, তোমাদের কমেন্টের প্রতীক্ষা করব, তোমাদের শেয়ারের প্রতীক্ষা করব, তোমাদের লাইক নামক ভালোবাসার। এবং কথা দিচ্ছি অনেক বেশি ভালোবেসে যাব, যেহেতু এটা একটা ভালোবাসার মাস, আমাদের ভাষার মাস। আমাদের সামনে আসছে ভ্যালেন্টাইন ডে এবং বেশ কিছু ডে থাকবে, রোজ ডে, আমাদের ক্যান্ডি ডে, চকোলেট ডে, টেডি ডে। এবং আমি একটা অনুরোধই করব সবাইকে, যে ভালোবাসা বিভিন্ন দিবসে না হারিয়ে গিয়ে সেই দিবসটাকে শ্রদ্ধা করবেন, তারপর ভালোবাসার মানুষটাকে নির্মলভাবে স্বচ্ছ পানির মতো ভালোবাসবেন, যেরকমটা গুরু সবসময় আপনাদেরকে বলে, যেরকমটা আমিও গুরুর কাছ থেকে শুনেছি, এবং আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। যাবার বেলায় ভালোবাসার মাসে একটি অসম্ভব সুন্দর গান প্লে করে দিয়ে যাচ্ছি, প্যার তুনে কিয়া কিয়া মুভি থেকে অসম্ভব সুন্দর একটি গান, প্যার তুনে কিয়া কিয়া, যে গানটাতে অভিনয় করেছেন ফরদিন খান এবং উর্মিলা মাতন্ডকর। একটু অন্যরকম ভালোবাসা, তাই না? ওকে, সো সাথেই থাকুন আমাদের সবটা সময়, এনজয় ভালোবাসা বাংলাদেশ, আর ডোন্ট ট্রাই টু মিস মি। এবং কখনো যদি আমাকে মিস করেনি পুরো সপ্তাহ জুড়ে, যেটা করতে পারেন আমার ফেসবুকের ফ্যান পেজের সাথে থাকতে পারেন, facebook.com/harjitasmia। এনজয় অ্যান্ড ইয়েস, আই লাভ ইউ।
Exclusively on FusionBD.com.